This track was downloaded from FusionBD.com.
স্বাগত সবাইকে অন্ধকারের গল্পে। আজ রবিবার ঠিক 10:30 এই মুহূর্তে, দু এক মিনিট বেশি, 10:35 এই মুহূর্তে আমার স্টুডিও ঘড়িতে সময় শুরু হয়ে গেল অন্ধকারের গল্প। রবিবারের ঠিক এই সময়টাতে আপনাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন অন্ধকারের গল্প। শুরুতে একটা দুঃসংবাদ দিয়ে শুরু করি। অন্ধকারের গল্পের প্রডিউসার প্রযোজক সাদেক সামী আজ তার বড় ভাইকে হারিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত করে অনেক দোয়া করব আমরা সবাই মিলে। এবং সাদেক সামী আজকে আসতে পারেননি, তিনি ক্যান্সারে ভুগছিলেন দীর্ঘদিন। তার নাম হচ্ছে নুসা, তার মেজো ভাই, সাদেক সামের মেজো ভাই। তিনি দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে তিনি আজ মৃত্যুবরণ করেছেন। ইনে লেওন ইল্লাহিরা আজিমুন, আমরা সবাই মিলে তার জন্য অনেক অনেক দোয়া করব। এবং আজকের অন্ধকারের গল্পের যে বিষয়টি আমরা তুলে এনেছি, সেই বিষয়টি হচ্ছে পরিবহন সেক্টর নিয়ে। পরিবহন সেক্টর আমাদের দেশের একটি অন্যতম একটি সেক্টর এবং আমাদের অর্থনীতি, আমাদের সবকিছুতেই কিন্তু এই সেক্টরটি অতি গুরুত্বপূর্ণ একটি অবদান, একটি অবস্থান রয়েছে আমাদের দেশে। সো এই বিষয় নিয়ে আজকে কথা বলতে আমাদের সঙ্গে জয়েন করেছেন রোমান চৌধুরী। আমরা তার সঙ্গে একটু পরিচিত হয়নি। রোমান, কেমন আছেন আপনি?
আসসালামু আলাইকুম।
জি, কেমন আছেন?
জি, আলহামদুলিল্লাহ।
আচ্ছা, আজকে আমরা আপনাকে ইনভাইট করেছি, ইনফ্যাক্ট আপনি নিজেই একটু আগ্রহী ছিলেন যে এই বিষয়টি সম্বন্ধে সবাইকে জানাবেন, যে পরিবহন সেক্টর নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করেছেন। কত বছর যাবত আপনি পরিবহন সেক্টরে কাজ করেছেন?
আমি 2003 অক্টোবর মাসে,
প্রায় 11 বছর।
হ্যাঁ,
আজ যদি 1400 হয় তাহলে প্রায় 11 বছর আপনি এই সেক্টরে কাজ করছেন এবং রোড ম্যানেজার হিসেবে কাজ করছেন। আমরা অন্ধকারের গল্পের শুরুতে একটা প্রতিবেদনে যাই, তবে প্রতিবেদনটিতে যাবার আগে রোমানের কাছে আমার একটা প্রশ্ন, যে রোড ম্যানেজারের কাজটা আসলে কি?
রোড ম্যানেজারের কাজটা হচ্ছে যে ঢাকা সিটি বা যে আন্ডারে গাড়িগুলো চলে, যেমন আমার আন্ডারে ছিল মতিঝিল থেকে উত্তরা টঙ্গী।
আচ্ছা,
তো এই পুরো রোডটার কন্ট্রোল দায়িত্বটা ছিল আমার। তো ওটা সম্পূর্ণ কন্ট্রোল ছিল, এবং যে কাউন্টার মাস্টার, লাইনম্যান এবং প্রত্যেকটা ইয়েতে আপনার যে শাহবাগ, ফার্ম গেট, কাকুলি, বনানি, প্রত্যেকটা যে ইউনিট যে বলে যে সেটার একজন করে ছিল, তাদের আন্ডারটা আমার আন্ডারে ছিল।
আচ্ছা আচ্ছা, তারা সবাই আপনার আন্ডারে কাজ করছে। তার মানে একটা বাস যে রুটে থাকে, এই রুটে যারা কাজ করেন কাউন্টারে, বিভিন্ন কাউন্টারে কাজ করেন, যারা টিকিট বিক্রি করেন যাত্রীদের কাছে, তারা আপনার আন্ডারে কাজ করেন। মানে টোটাল রুটটা মেইনটেইন করে কতগুলি গাড়ি যাবে,
কতগুলি কি সময় যাবে, কত মিনিট পর পর যাবে।
আচ্ছা আচ্ছা,
প্রত্যেকটা
রাস্তায় যদি কোনো সমস্যা হয় সাথে সাথে টেক কেয়ার করা, বিষয়টা যে কোনো ভাবে একটা সলিউশন বের করা। সো আমরা তো প্রতিদিনই অলমোস্ট এই ধরনের পরিবহনে ওঠা নামা করি, আমরা যাতায়াত করি, আমরা কিন্তু ভেতরের খবরগুলি জানি না। আমাদের অনেক প্রশ্ন থাকতে পারে সুপ্রিয় শ্রোতা, যে কোনো প্রশ্ন আজকে আপনি আমাদেরকে করতে পারেন পরিবহন খাত নিয়ে, পরিবহন সেক্টরটি নিয়ে। এবং যেহেতু আজকে আমাদের সঙ্গে রয়েছেন রোমান চৌধুরী, দীর্ঘদিন যাবৎ রুট ম্যানেজার হয়ে তিনি কাজ করছেন, এবং আমাদের এই নগরে যে সিটি বাসগুলি রয়েছে এখানে আমাদের অনেক অভিজ্ঞতা, অনেক ধরনের ঘটনায় আমাদের এই সিটি বাস কেন্দ্রিক হয় আমাদের চলাফেরার ক্ষেত্রে, যে আমরা বাসে সকালবেলা উঠি, এরপর অফিসে যাই, জ্যামে পড়ি, টিকিট নিয়ে গোলযোগ হয়, হাফ পাস যেটা স্টুডেন্ট পাস সেটা নিয়েও গোলযোগ হয়, এবং অনেক সময় দেখা যায় যে আরো অনেক ধরনের সমস্যা কিন্তু ফেস করে পাবলিক, তাই না? আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা যাত্রী, তো সেসব গল্প আজকে শুনবো। আর জানিয়ে দিই আমাদের লিখবা ঠিকানা OG স্পেস নাম স্পেস আপনার ফোন নাম্বার, এরপর আপনি লিখবেন আপনার SMS 216260 এই নাম্বারে। শুধুমাত্র যারা আমাদের স্টুডিওতে আসতে চান রোমানের মতো করে, আপনার এরিয়াতে আপনার কোনো অজানা এবং আপনার কোনো অন্ধকারের ঘটনা যদি থাকে সেটা শেয়ার করতে, আর এছাড়া আমাদেরকে লিখতে হলে ওজি লিখবার দরকার নেই, শুধুমাত্র আপনার নাম এবং কোথা থেকে শুনছেন সেটা লিখে আপনার এসএমএস টি পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে। আর এছাড়া ফেসবুক আপনি লিখতে পারেন, দুটি ফ্যান পেজ facebook.com/dhakafm90.4 এবং facebook.com/og90.4 যেটা অন্ধকারের গল্পের ফ্যান পেজ। আমি জুয়েল আপনার সঙ্গে, চলুন শুনে আসি তারেক আহমেদের প্রতিবেদন। প্রতি এপিসোডের শুরুতেই এই প্রতিবেদনটি তৈরি করেন আমাদের অন্ধকারের গল্পের টিম মেম্বার ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ। আমরা শুনে আসি আজকের এপিসোডের উপর ভিত্তি করে এই প্রতিবেদনটি। শুনে আমরা ফিরে আসছি, আমাদের সঙ্গে রয়েছে রোমান চৌধুরী। আজকে আমরা কথা বলবো পরিবহন সেক্টরে যে অন্ধকারের দিক রয়েছে, যে অজানা ঘটনাগুলি আমরা জানি না, সেগুলি আমরা আজকে শুনবো তার কাছ থেকে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।
ঢাকার রাস্তায় যে গণপরিবহনগুলো আছে সেগুলোর কোনো একটি যদি কোনোদিন কোনো কারণে বন্ধ থাকে বা বাস কম থাকে, তাহলে সেই রুটের যাত্রীদের যে কি ভোগান্তি হয় তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। সারাদিনের কর্মব্যস্ত দিনের শেষে অধিকাংশ মানুষেরই একমাত্র অবলম্বন গণপরিবহন। কিন্তু এই গণপরিবহনগুলো রাস্তায় চলাচল করার সময় কি ধরনের সমস্যায় পড়ে তা হয়তো আমরা কেউই জানি না। রাস্তায় যেই সকল যাত্রীবাহী বাসসমূহ চলে সেগুলো যে সমস্ত সমস্যায় পড়ে তার মধ্যে অন্যতম হলো চাঁদাবাজি। রাস্তায় যে গাড়িগুলো চলে অর্থাৎ লোকাল বাসগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চাঁদা দিতে হয়। আপনারা হয়তো খেয়াল করেছেন আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাউন্টার বাসের কাউন্টার দেখা গেলেও বর্তমানে অনেক স্থানেই কাউন্টার নাই। কেন কাউন্টার নাই, বিশ্বস্ত সূত্রে কেন কাউন্টার নাই, বিশ্বস্ত সূত্রে জানতে পারি এর অন্যতম কারণ নাকি চাঁদাবাজি। চাঁদার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিভিন্ন দলের নেতাকর্মী দ্বারা বাস ভাঙচুরের ঘটনা প্রায় মিডিয়াতে আসে। মতিঝিল থেকে টঙ্গী পর্যন্ত চলাচলকারী একটি বাসের ড্রাইভারের সঙ্গে কথা বলে জানতে পারি তাকে বিভিন্ন স্তরে বিভিন্ন রেটে চাঁদা দিতে হয়। জানতে চেয়েছিলাম এই চাঁদার পরিমাণ কত, তিনি বলেন মাসে প্রায় 150,000 টাকার মতো। কাউন্টার বাসগুলোর কথা যদি বলি তাহলে বলতে হয় এই বাসগুলোকেও প্রতিনিয়ত চাঁদা দিতে হয়, যার কারণে প্রায় কাউন্টার বাস মালিকদের বাস বন্ধ রাখতে হয়। রাজধানীর অন্যতম ব্যস্ত বাস টার্মিনাল সায়দাবাদ, এখানে প্রতিদিন চলে কোটি টাকার চাঁদাবাজি। এখানে যে যার মতো ক্ষমতার দাপট দেখিয়ে চাঁদাবাজি করছে, চাঁদার টাকা না দিলে পড়তে হয় হয়রানিতে, মারধর, বাস আটকিয়ে রাখা, চাকা ফুটো করে দেওয়া সহ নানা অত্যাচার চলে। প্রকাশ্যে এমন চাঁদাবাজি চললেও যেন দেখার কেউ নেই। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে গাজীপুর, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালীর প্রধান 5টি সহ প্রায় 32টি রুটে গাড়ি চলাচল করে। দৈনিক মানবজমিন সূত্রে জানতে পারি এই 32টি রুটের যানবাহনের কাছ থেকে চাঁদাবাজিতে 5টি গ্রুপ সক্রিয়। প্রতিটি গ্রুপ নিজ নিজ উদ্যোগে সমিতি খুলে ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে চাঁদার টাকা ভাগ বাটোয়ারা করছে। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় 600 থেকে 700 বাস ছেড়ে যায়। যারা রুট নিয়ন্ত্রণ করে তারা বিলাসবহুল বাস থেকে প্রতিদিন 500 টাকা ও লোকাল বাস থেকে প্রতিদিন 100 টাকা করে চাঁদা আদায় করে। ওই টাকা বিভিন্ন সমিতি, ইউনিয়ন, সিটি কর্পোরেশন, ফেডারেল প্রতিষ্ঠান ও পুলিশের কাছে যায়। টাকা না দিলে রাস্তায় বাস চালানো যায় না। সমিতির নেতাকর্মী ও ক্যাডাররা দল বেঁধে গাড়ির লোকজনের ওপর হামলা চালায়। কখনো গাড়ির স্টাফদের মারধর করে, কখনো গাড়ি ভাঙচুর করে রাস্তায় গাড়ি আটকে রাখে, চাকা ফুটো করে দেয়। হয়রানি এড়াতে বাসের সামনে লাইনম্যান এলেই সবাই টাকা দিয়ে দেয়। দৈনিক যুগান্ত সূত্রে জানা যায় কমলাপুর ও এর আশপাশের এলাকায় সিএনজি, অটোরিকশা ও যাত্রীবাহী বাসে বেপরোয়া চাঁদাবাজির ঘটনা ঘটছে। চাঁদা আদায়ের জন্য 5 থেকে 6 জন লাইনম্যান সেখানে দিন রাত কাজ করছে। এ এলাকায় কোনো অটোরিকশা ঢুকলেই 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী কয়েকটি পরিবহনের বাস থেকে দৈনিক 100 টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। এছাড়া প্রায় দেখা যায় দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির কারণে পরিবহনে হামলা ভাঙচুর করতে, আবার পরিবহন মালিক পক্ষ পরিবহন ধর্মঘট পালন করে থাকেন। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনাল, ব্যবসা ক্ষেত্র, মহাসড়ক সর্বত্রই চাঁদাবাজদের দৌরাত্ম্য। আর বেশিরভাগ ক্ষেত্রেই এর সঙ্গে ক্ষমতা বলয়ের চারপাশে থাকা মানুষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য জড়িত। সরকার এদের ব্যাপারে কঠোর না হলে জনদুর্ভোগ ও হয়রানি আরও বাড়বে। তাই সকল স্থানে চাঁদাবাজি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে আশা করছি।
তো এই ছিল আজকের প্রতিবেদন। পরিবহন সেক্টরে যে চাঁদাবাজি এই বিষয়টি উঠে এসছে, আমরা এই বিষয়ে অবশ্যই যাব। তবে তার আগে আমার কিছু জানবার আছে আজকের অতিথি যিনি রয়েছেন রোমান চৌধুরী, তার কাছ থেকে। দীর্ঘদিন আপনি এই সেক্টরে কাজ করছেন, প্রতিবেদনটি আমরা শুনলাম, শুধুমাত্র চাঁদাবাজির কথা উঠে এসছে এবং মাঝে মধ্যেই কিন্তু আমরা দেখি যে হুট করে এই কাউন্টার নেই, আজকে নেই, গতকাল ছিল, পরশু দিন ছিল, আজকে হুট করে নেই, অথবা আমরা একটা গাড়ির জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করছি। এই যে ভোগান্তিতে আমরা পড়ি, এটা নিয়ে আপনি আসলে এর মূল কারণটা কি, আপনি কি জানেন?
এখানে কি মানে কাউন্টার নেই বলতে কি যে গাড়ির কাউন্টারই কি নেই, নাকি গাড়ি নেই, নাকি শুধু কাউন্টার উঠে গেছে?
গাড়িও দেখা যাচ্ছে না, কাউন্টারও দেখা যাচ্ছে না, হুট করে কোনো প্রকার ঘোষণা ছাড়াই একটা গাড়ি এভাবে উঠে না, এই ব্যাপারটা আসলে কি কেন ঘটে?
কারণ মালিক পক্ষের পক্ষে এত কিছু বহন করা, যে চাঁদাবাজি যে কথাটা বলা হলো, তারপর
তার মানে কি তারা চাঁদাবাজিতে জর্জরিত হয়েই ব্যবসাটা গুটিয়ে নিচ্ছে
এবং ঢাকা সিটিতে এখন বর্তমানে খুবই কম কাউন্টার সিস্টেম গাড়ি,
রাইট? এই ব্যাপারটি কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ খেয়াল করছি, প্রায় বছরখানেক ধরে দেখতে পাচ্ছি যে কিছু কিছু বাস কাউন্টার থেকে একেবারে উঠে যাচ্ছে, এবং আগে যে ব্যাপারটা ছিল কাউন্টার এবং তাদের যে সার্ভিস, এখন কিন্তু সেটা একেবারেই নেই, ভেঙে পড়েছে। কোনো সিটিং সার্ভিস বলে কোনো কিছু এই মুহূর্তে আমরা লক্ষ্য করি না, খুব রেয়ার হাতে গোনা কয়েকটা পরিবহন বোধহয় ব্যাপারটা মেনটেন করে, এছাড়া বেশিরভাগই দেখা যায় লোকালের মতো করে যাত্রী ওঠানো হচ্ছে, যেখানে সেখানে নামানো হচ্ছে, এবং ভাড়া দেওয়ার ব্যাপারে কিন্তু সেই সিটিং সার্ভিস
ছিল সেগুলোই আপনার এখন কাউন্টার উঠে এখন লোকাল হয়ে গেছে। যেমন আমরা ধরি ঢাকা পরিবহন, সেটা কিন্তু আগে কিন্তু ছিল আপনার কাউন্টার সিস্টেম, কিন্তু তারা এখন কিন্তু লোকাল টাইপের মানে যাত্রী উঠাচ্ছে, সিটিং ভাড়া নিচ্ছে।
আচ্ছা, এই পরিবহনটি খুব সম্ভবত মতিঝিল থেকে গাজীপুর রোডে যায়।
তারপর ছিল আপনার আরেকটা গাড়ি ছিল যে বেলাল এন্টারপ্রাইজ,
জি,
এটা কাউন্টার অনেক জায়গায় উঠে দিচ্ছে, কিছু কিছু জায়গায় রাখছে, অনেক জায়গায় উঠে দিচ্ছে এই চাঁদাবাজির কারণে হয়তো বা।
আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা আসলে এটা তো এই প্রথম হচ্ছে এমন নয়, আগেও তো বোধহয় হতো যে এই চাঁদাবাজি বিষয়টা, এবং অন্যান্য মালিকরা কিন্তু সেটাকে সেভাবেই
মালিক পক্ষরা আমরা একত্রিত হয়ে অনেক চেষ্টা করছি কিন্তু আমরা পারিনি।
আচ্ছা, আপনার ব্যর্থ হয়েছে, যার কারণে এটা তো একটা বিজনেস, সে বিজনেস থেকে সরে আসতে হয়েছে এবং লস দেখে আর কি, তাই তো?
অনেক লস, অনেক মানে একটা পর্যায়ে অনেক সময় গাড়ি বিষ্টা থাকে, একটা বিক্রি করে দিয়ে এটার মানে ক্ষতি পোষাকে অনেক মালিকের।
তো রোমান ভাই, আমরা যেটা আপনার কাছে জানতে চাই যে আসলে কয়টা গাড়ি নিয়ে একজন এই ধরনের ব্যবসায় নামতে পারে, আসলে কয়টা গাড়ি শুরুতে তাকে নামাতে হয়? ধরেন আমি গুলশান থেকে আমি কোন রুটটা নিব, গুলশান থেকে আমি ধরুন উত্তরা একটা রুট নিলাম, উত্তরা আবদুল্লাপুর গুলশান এক নম্বর থেকে আমাদের অফিসের এখান থেকে, তাহলে আমাকে আসলে কি করতে হবে এবং কয়টা বাস নিয়ে আমাকে নামতে হবে?
বেসিক্যালি আপনার যেকোনো বাস বা নামাতে গেলে আগে আপনার কত কিলোমিটার রেঞ্জ আপনি রোডটা নিতেছেন।
আচ্ছা আচ্ছা,
যেমন আমরা যখন রোডটা নামাই 2003 এর শেষে মানে দিকে, তো এটা এই গাড়িগুলো ছিল নাবানহস।
আচ্ছা,
আমরা কিন্তু নাবানারা ছিলাম।
জি,
তো আমি কিন্তু
আমাদের পরিবহনটার নাম কি ছিল?
মেট্রো লিঙ্ক।
আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আমরা মনে করতে পারছি সেই বাসটি।
মেট্রো লিঙ্ক, আমি ফার্স্ট টাইম নাভানার গুডিয়ার চাকা মানে এটাতে জয়েন করার কথা ছিল, তো আমার কথাবার্তা বা মানে দেখে তখন তারা বললো যে না, পরিবহন সেক্টরে এই ধরনের লোকই দরকার। যেহেতু সেখানে সরি আমার
গলাটা সমস্যা নেই, আপনি বলেন।
তো সেখানে চাঁদাবাজি ব্যাপারটা আছে, তারপর কিছু প্রশাসন কিছু ব্যাপার স্যাপার আছে, তো ওগুলো মেনটেন করার জন্য হয়তো বা আমাকে ফিট মনে করছে, এই জন্য আর কি এখানে দিচ্ছে। তো
ম্যানেজ
করার জন্য যে ব্যাপারটা
আপনার মধ্যে ছিল
হয়তো বা আমাদের বস সেটা
মনে করেছেন।
তো রুটটা আপনি কত কিলো, কটা গাড়ি হলে আপনি 5 মিনিট পর ছাড়বেন কিনা বা 10 মিনিট পর ছাড়বেন কিনা, এটার উপর করে আর কি ডিপেন্ড করে। তো গুলশান থেকে যদি আপনি আবদুল্লাহপুরে ছাড়েন, তো মেবি আমার মনে হয় এটা হচ্ছে 17 কিলো।
জি হতে পারে, আমি সঠিক জানি না,
17 কিলো থেকে 19 কিলো হবে। তো সেক্ষেত্রে আপনার
আপনার
যাত্রী চাহিদার উপর।
আচ্ছা,
যদি আপনার যাত্রী এখানে বেশি থাকে তাহলে আপনি গাড়ি বাড়াইতে পারবেন।
আচ্ছা,
যেমন আমরা যখন মতিঝিল থেকে টঙ্গী পর্যন্ত যখন আমরা গাড়ি ছাড়ছি তখন গাড়ির সংখ্যা ছিল হলো আপনার 35টা। পরবর্তীতে আপনার এই গাড়ি কমতে এই যাত্রী সংখ্যা বাড়ার কারণে তখন আমরা এটা বাড়ালাম 50।
আচ্ছা,
তারপর কিছুদিন পর এটা আরো বাড়ালাম। এটা হচ্ছে আপনার যাত্রীর মানে বুঝে আপনি গাড়ি বাড়াবেন। আপনি 5 মিনিট পরপর দিতে পারেন, 10 মিনিট পরপর দিতে পারেন, বা 3 মিনিট পরপর দিতে পারেন।
আচ্ছা, এক্ষেত্রে কি কোনো অনুমতি নেবার দরকার আছে?
অবশ্যই অবশ্যই অবশ্যই।
কারেন্ট এই রুটে আমার 35টা গাড়ি চলছে, আমাকে আরো 15টা অথবা আরো 20টা গাড়ি নামাতে হবে, অনুমতি নেওয়া লাগবে।
অনুমতি বলতে আপনার গাড়ির কাগজপত্র, আপনার রুট পারমিট। হ্যাঁ, তো তবে এখানে আপনার যদি 30টা গাড়ি চলে মানে দুর্নীতি ব্যাপারটা তো এখানে এসে পড়ে।
জি,
এমনি এমনি এসে পড়ে। যে
কিভাবে আসলে এসে পড়ে আপনার মনে হয়?
এই যে আপনার 30টা গাড়ি যদি আপনার উত্তম থাকে তো তখন আপনি চিন্তা করছেন আরো 20টা গাড়ি আপনি নামাবেন। তো তখন ওটা আপনার বিআরটিসি থেকে আপনার পারমিট নিতে হবে, আর পারমিট আপনি বললেই দিবেন না। হ্যাঁ, তো তখন তারা ওই যে কাজটা করে যে 30টা গাড়ির ভিতরে ওই 20টা গাড়ি আপনার যোগ করে দেয় রোড পারমিট ছাড়াই। হ্যাঁ, যে কারণে ঢাকা সিটিতে এত জ্যাম।
রাইট, আমি ঠিক এই জায়গাটিতে আসতে চাইছিলাম যে আমরা কি অনুমতি নিয়ে গাড়িগুলি বাড়াচ্ছি?
না না,
অনুমতি না নিয়ে গাড়ি
বাড়াচ্ছি।
আমার অনুমতি আছে 20টা গাড়ি অথবা 30টা গাড়ি, সেখানে আমি 50টা ডাবল 60টা গাড়ি নামিয়ে দিলাম অনুমতি
ছাড়াই। কারণটা হচ্ছে হলো যে কিছু আপনার অসাধু
ব্যবসায়ী যারা,
ব্যবসায়ী তো অবশ্যই, তার সাথে আপনার হ্যাঁ কিছু আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সহযোগিতায়
তারাও
সাপোর্টটা দিতেছে।
আচ্ছা আচ্ছা,
এই কারণে আপনার এই গাড়ি বাড়িয়ে ফেলছে।
এবং আমরা সচরাচর এসব কারণে গাড়ি বেড়ে যাচ্ছে, এত গাড়ি সচরাচর আমরা যেটা করে থাকি আমরা সরকারকে দোষারোপ করি যে এটা এটা হচ্ছে সরকারের দোষ। আসলে ভেতরে গিয়ে দেখা যায় যে সরকার জানেই না যে তার অগোচরে এভাবে এভাবে এতগুলি গাড়ি 30টা পারমিট দেওয়া হয়েছে, সেখানে 7টি গাড়ি নামিয়ে দেওয়া হয়েছে। এটা আসলে কেউ না কেউ তো জানে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা,
অবশ্যই অবশ্যই
যারা তো জানে
না
এবং তারা জেনে শুনেও এটা তারা সাপোর্ট দেন যে চলুক
চলুক,
বিনিময়ে অবশ্যই তাদেরকে কিছু একটা দিতে হয়
দিতে হয়।
এটা খুব ছোট বাচ্চাও সেও বুঝতে
পারবে,
এটা আসলে নতুন করে বলবার কিছু নেই। রুট পারমিটটা আসলে কোথা থেকে নিতে হয়?
বিআরটিসি থেকে। বিআরটিসি থেকে,
বিআরটিসি
থেকে। আপনি লক্ষ্য করবেন যে বর্তমানে যদিও আমাদের যোগাযোগ মন্ত্রণালয় চেষ্টা করছেন যে আপনার ফিটনেস, আমাদের গাড়ির ফিটনেস অনেকগুলোই কিন্তু আপনার ডেট ওভার হয়ে গেছে।
হ্যাঁ, এবং নতুন রং করা গাড়িগুলো দেখলেই কেন জানি আমার সন্দেহ হয়
যে
এটা এত, এই ভাঙচুর গাড়ি যেভাবে রং করা হয়েছে এটা জেনুইন কোনো ফিটনেস নেই।
হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ফিটনেস নাই, যদি মানে পুঙ্খানুভাবে দেখা যায়। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে ফিটনেস একটা না, ফিটনেস না থাকলে গাড়িতে রোডে আপনি নামানো কোনোভাবেই পারবেন না। কিন্তু যে ওই হিসাবে আবার আপনার অনেকেই অনেক মালিকরাই মনে করে যে আমরা আবার নতুন করে কাগজপত্র কিন্তু আপনার রিনিউ করতে হয় গাড়ির কাগজপত্র গুলো।
আচ্ছা,
দেখা যায় যে আপনার যে এমনি তো আপনার 30টা গাড়ি আপনার যেখানে আপনি 30টা চালাবেন আপনি পারমিট পেয়েছেন সেখানে আপনি চালাচ্ছেন 60টা, এমনি 30টা তো আপনার ওভারলোড। তার উপর আবার কি হচ্ছে যে আপনার কাগজপত্র আপনার ফিটনেস আপনার ডেট ওভার ইন্স্যুরেন্সের ডেট ওভার এগুলোর জন্য ডেট ওভার হয়ে যাচ্ছে, তখন মালিক কিন্তু আর চাচ্ছে না যে ওটাকে আমি রিনিউ করি। কারণ রিনিউ করি কারণটা হচ্ছিল তার ওই যে আপনার দুর্নীতির কারণে,
যার কারণে আসলে রুট পারমিটের ব্যাপারে কোন নিয়ম নীতি তো অবশ্যই রয়েছে যে গাড়িগুলি নতুন হতে হবে এবং এইভাবে
না 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 রুট ফার্স্ট টাইম আপনাকে যখন রুট পারমিটটা দেবে আপনার রুট পারমিটটা একবারই দেবে। এটা
তো গেল গাড়ির অবস্থা, যে গাড়ি ফিটনেস বিহীন আনুমানিক আপনার আইডিয়া। আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এই সেক্টরে, এই মুহূর্তে আমাদের দেশে, আমাদের দেশে না আমাদের এই নগরে ঢাকা সিটিতে ঠিক কি পরিমাণে এই ধরনের বাস রয়েছে, লোকাল বলেন, সিটিং সার্ভিস বলেন, কি পরিমাণ বাস রয়েছে যে ফিটনেস ছাড়াই চলছে? আপনার আইডিয়া, দীর্ঘদিন কাজ করেছেন,
এখানে তো কথা বলতে হবে।
আমরা আশা করবো আপনি আজকে সবকিছু জানাবেন, যেহেতু আপনি এসেছেন।
অবশ্যই, মানে এত কথা বলতে হয় কি, এটা মানে আমার যে শিক্ষা গুরু যে আর কি, যে আমাকে এই পরিবহন সেক্টরে যে শিক্ষা দিয়েছেন, উনি হচ্ছেন হলে বক্তিয়ার সাহেব, বক্তিয়ার খান। তো ওনার একটা কথা আমার মনে পড়ে গেল আর কি, যে আমাদের সারা গায়ে তো আপনার ফুসকা পড়ে দিচ্ছে, আপনি কোন জায়গায় আপনি মলম দিয়ে আপনি ঠিক করবেন বলেন।
আচ্ছা, তার মানে আমি যেটা আন্দাজ করতে পারছি যে পারমিটের 2-3 ডাবল এরকম ফিটনেস বিন গাড়ি চলছে।
ফিটনেস তো হচ্ছে লোক আলাদা, গাড়ি ফিটনেস মানে আপনার গাড়িটা ঠিক আছে কিনা, আপনার কালো ধোয়া বাইরে হচ্ছে কিনা, বাইঞ্জেল ঠিক আছে কিনা, মানে আদার্স এগুলো। আর রোড পারমিট হচ্ছে আপনার কোন রুটে চলবেন। এখন দেখা গেল আপনার মতিঝিল থেকে আবদুল্লাহপুর এই রুটে আপনার গাড়ি চালানোর জন্য আপনাকে দেওয়া হয়েছে সাপোজ 5,000 গাড়ি। এখন আপনি কি করতেছেন বা আমরা কি করতেছি, যে আমরা 5,000 জায়গায় আমরা 8,000 বা 10,000 গাড়ি চালাইতেছি। এই কারণেই তো ঢাকা শহরটা তো যানজট হচ্ছে। তো আমরা কেন 10,000 গাড়িতে ওই সুযোগটা পাচ্ছি, সুযোগে আমরা কাজে লাগাচ্ছি।
আচ্ছা আচ্ছা, আর এই গাড়িগুলি যারা চালক, যারা ড্রাইভার, তাদের যে ব্যাপারটি আমরা দেখি যে খুব অল্প বয়সী ছেলেরা গাড়ি চালায় বিভিন্ন ধরনের, আমি আমি নিজেও দেখেছি, এবং দেখেই তাকে মনে হচ্ছে যে সে এই গাড়িটা কোনো নির্দিষ্ট কোনো জায়গা থেকে, তার কোনো ভালো স্কুলিং নেই, সে খুব ভালোভাবে শেখেনি, হয়তো বা সে হেল্পার ছিল, সেখান থেকে গাড়ি ধোয়া মোছা করতে করতে সে ড্রাইভার হয়ে গেছে। এই ব্যাপারে কি বলবেন আপনি?
আমি
লাইসেন্স কি থাকে যারা এই বাসগুলি চালায় আমাদের নগরে?
আমি ফার্স্ট অফ আমার নামানার কথা বলি, যে ওনারা যখন বাস চালু করলো, তারা আমাদের কল্যাণপুরের সেখানে গাড়ি ই ছিল হিনোর, তো সেখানে আপনার ড্রাইভারের পরীক্ষা নিয়ে আপনার গাড়ি দেওয়া হতো এবং ভারী লাইসেন্স দিয়ে। তো একটা পর্যায়ে গিয়ে, তো 2-3 বছর পরে গিয়ে, পরে আমি যখন, আমিও তো নিজেও তো তখন শিখছিলাম, তো পরে যখন আমি দেখলাম যে পরবর্তীতে যে 400 টাকা দিয়ে আপনার লাইসেন্স করা যায়, মাত্র 400-500 টাকা দিয়ে লাইসেন্স করা যায়। তো এই 400-500 টাকা দিয়ে লাইসেন্স করে তারা গাড়ির ড্রাইভার হয়ে যাচ্ছে,
এবং একটু কোন রকমে স্টিয়ারিংটা ধরতে পারে,
ধরতে পারলেই আপনার ড্রাইভার হচ্ছে
অ্যাক্সিলেটরে।
বর্তমানে বলতে আমি বলতে চাচ্ছি আপনার 2005-2006 পর থেকে, মানে আমার মনে হয় শতকরা, ঢাকা সিটি আমি জানি না, তবে আমার মনে হয় আর কি, আমার মনে হয় শতকরা আপনার 80% আপনার লাইসেন্স আপনার
ভুয়া লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছে, শতকরা 80% বাসে নগরে যে বাসগুলি
চলে।
সো এটা দেখার দায়িত্ব যাদের, তারা কি দেখছে না,
দেখছে না দেখি তো গাড়ি চালাচ্ছে, রোডে চলছে।
এবং আমরা জানি কিছুদিন আগে নাটোরের বড়াই গ্রামে কি মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে, এবং এখানে আসলে কাকে দোষ দিব আমি ঠিক বুঝতে পারছি না। অবশ্যই সবার আগে যার দিকে আঙ্গুলটা গেছে সবার, সেটা হচ্ছে ড্রাইভার। সে যদি নিয়ন্ত্রিত,
একটা ড্রাইভারের উপর একটা বাসে আপনার কতজন যাত্রী থাকে, যেমন আমাদের বাচ্চা শ্রেণীর গাড়ি, বাচ্চা শ্রেণীর গাড়িতে আপনার 36 জন, 32 জন, আর হলো আপনার যে ইঞ্জিন কাভারে 4 জন বসতে পারেন, 36 জন। আর লং রুটে তো আপনার তো আপনার 56টা সিট, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইঞ্জিন কাভারে 5-6 জন নেয়, তাহলে এই যে প্রায় 70 জনের যে লোকের যে যানটা, তো মানে আল্লাপাক তো অবশ্যই উনি উনি সবকিছু, কিন্তু এই এরকম সময় একটা ড্রাইভার উপরে থাকে, কিন্তু
অবশ্যই আমরা সেটা বিশ্বাস করি।
হ্যাঁ, তো ড্রাইভার আমার আমার মতে যে প্রধান এটাই লোক, মানে এই আঙ্গুরটা উঠবেই ড্রাইভারের উপরে, এটাই স্বাভাবিক, 4 টাকা বলেন যা বা আদার্স যদি বলেন না কেন আপনার ড্রাইভার আমি মনে করি ড্রাইভারের
এবং সেখানে সব মিলিয়ে আমরা জানি যে দুটি বাসে মুখোমুখি হয়েছে পরে কিন্তু আরেকটি বাস এসে যারা আহত ছিল তাদেরকে চাপা দেয় এই ঘটনাটি আপনি শুনেছেন
জি জি জি
আচ্ছা আমরা কোনো পরিবহনের নাম উল্লেখ করবো না তো আমার মনে হয় যে এই যে তিনটি গাড়ি এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল এতগুলি মানুষ মারা গেল এই তিনটি গাড়ি যে তিনজন ড্রাইভার আছেন তারা কি আপনার মনে হয় যে তারা সঠিক লাইসেন্স নিয়ে বৈধ লাইসেন্স নিয়ে তারা গাড়ি চালাচ্ছিল এবং তাদের মধ্যে সেই মানবিকতা বোধটা রয়েছে কিনা
এখন একটা ব্যাপার আছে যে ড্রাইভারদের লাইসেন্স তো আমি বললাম শতকরা মানে 80% 75% থেকে 80% নাই অনেক ড্রাইভার আছে যে আপনার নাইটের গাড়ি চালায় এবং দিনও অনেক সময় ড্রাইভার না পাওয়াতে দিনও চালায় অতিরিক্ত টাকা মানে অর্থ উপার্জন করার জন্য এখন ওই ক্ষেত্রে এখন কোন ক্ষেত্রে এটা হয়েছে এটা তো আগে বুঝতে হবে আর লাইসেন্স আমার মনে হয় যে এটা অ্যানালাইজ করলে বা এই দেখলে এই বোঝা যাবে যে লাইসেন্সটা তার কি ছিল কিন্তু আমার মনে হয় না যে সে মানে পাকা ড্রাইভার বা ভালো ড্রাইভার বা লাইসেন্স মুক্ত ড্রাইভার কারণ লাইসেন্স থাকে তিন প্রকার একটা হলো হালকা তারপর মাঝারি তারপর হলো ভারী
আচ্ছা হালকা লাইসেন্সটা আসলে কিসের জন্য
মোটর বাইক টাইপের হালকা লাইসেন্সটা দেখা হচ্ছিল আপনার প্রাথমিক যে আপনি মোটামুটি পারেন
আচ্ছা আচ্ছা
হ্যাঁ আপনি চালাতে পারবেন মোটরসাইকেল সিএনজি টিএনজি এগুলো ধরনের আর কি মাঝারি টাইপেরটা হচ্ছে হলো আপনার ওই প্রাইভেট কার টার বা পিক আপ ভ্যান এসেট্রা এসেট্রা এই ধরনের
ভারী হচ্ছে বাস
ভারী হলো তো বাস
এবং ট্রাক
ট্রাক এগুলো মাঝারি যাদেরও আপনার বাস চালানো যায় আর কি আমাদের দেশে তো আইন অসুবিধা নেই
কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের দেশে যে ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে আপনার বক্তব্য অনুসারে যে 80% ড্রাইভার যারা অবৈধ লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছে তারা কিন্তু হালকা লাইসেন্সটাও বোধহয় তাদের বৈধ না এবং
আপনার যেহেতু ওদের বললাম 500-600 টাকা হলে লাইসেন্স পাওয়া যায় আপনি যদি লাইসেন্স যদি 500-600 টাকা পায় পাওয়া যায় তাহলে আপনি আপনি হালকা করবেন কেন
আমাদের পরিবহন সেক্টরে এবং আমরা প্রতিনিয়ত যাদের আসলে এটা খুবই সত্যি কথা যে তাদের উপরেই আমাদের জীবনটা নির্ভর করে যে তারা কিভাবে গাড়ি চালাবেন আমরা যদি ঢাকা সিটির কথা বলি সেক্ষেত্রে একটু হয়তো বা দুর্ঘটনাগুলি একটু কম কিন্তু আমরা যারা হাইওয়ের কথা বলবো যে হাইওয়েতে যে বাসগুলি চলে ইন্টারসিটি যে বাসগুলি ধরেন ঢাকা চিটাগং ঢাকা সিলেট ঢাকা খুলনা ঢাকা রাজশাহী ঢাকা রংপুর ঢাকা বগুড়া এরকম হাইওয়েতে ঢাকা কুশলবাজার যে ড্রাইভারগুলি চালান আমরা আশা করবো যে ড্রাইভারগুলি পরীক্ষার মাধ্যমে আমরা অনেক পরিবহনের কথা জানি যে সব পরিবহন কোম্পানি তাদের ড্রাইভারগুলিকে এই ধরনের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেন যেমন আপনারা নিজেরাও পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিয়েছেন সেই ক্ষেত্রে কি আপনারা লাইসেন্সটা যাচাই করে দিতেন
হ্যাঁ প্রথম আমাদের যখন নতুন আরম্ভ করি আমরা তখন আমরা যাচাই করে ড্রাইভার নিয়োগ দিয়েছিলাম
এবং সঙ্গে একটা পরীক্ষার ব্যবস্থা
ছিল আমাদের ইয়েতে কল্যাণপুরে
জি তারপর তারা যদি সেখানে উত্তীর্ণ হতো তাদেরকে আপনারা নিয়োগ দিতেন ভেরি সিম্পল এবং খুব সহজ এবং পরিষ্কার একটা উপায়ে যে কেউ চাকরি করতে পারতো পরীক্ষার মাধ্যমে পরীক্ষায় টিকলে সে চান্স পাবে কাজ করতে পারবে
তবে একটা দিকে আমি মানে নজর দিতে চাই
জি বলুন
সেটা হচ্ছে হলো যে আমাদের দেশে যে হারে গাড়ি আপনি অন্য আপনার ইউরোপ কান্ট্রিতে যাওয়া দরকার নেই আশেপাশে দেশে যদি যান এত জ্যাম এত গাড়ির সাথে গাড়ি মনে হয় লেগে যাচ্ছে হ্যাঁ 70-80 কিলোমিটার দেশে যাচ্ছে কিন্তু লাগতেছে না লাস্ট কয়েক বছর আমাদের কিন্তু অ্যাক্সিডেন্টের হারটা কিছুটা কম
বলে আপনি মনে করছেন
হ্যাঁ কিছুটা কম লাস্ট মানে কয়েকটা বছর কম তার কারণ হচ্ছে হলো যে লাস্ট কয়েকটা বছর আপনার ওই লাইসেন্সের উপর জোর দিচ্ছে মালিকরা
আচ্ছা
আচ্ছা না আপনি আপনি দেখেন যে আগে যেখানে অ্যাক্সিডেন্ট হতো মাসে আপনি পেপার খুললে দেখতেন যে 5-6টা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে
কিন্তু আমরা যেটা দেখলাম কিছুদিন আগে যেটা হলো নাটোরের বড়াই গ্রামে সেটা কিন্তু মানে সর্বকালের মানে এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু আর ঘটেনি
এটা 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 বলা যাবে না এটা এটা আর কথা বলতে গেলে আসলে খুব দুঃখজনক ব্যাপার এটা এটার কথা নিজেরও খুব কষ্ট লাগে
তো আমরা অনুষ্ঠানের ঠিক এই পর্যায়ে রয়েছি, চলছে অন্ধকারের গল্প। আমি জুয়েল আপনার সঙ্গে, এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন রোমান চৌধুরী, যিনি দীর্ঘদিন রুট ম্যানেজার হিসেবে কাজ করেছেন পরিবহন সেক্টরে, এবং তার কাছ থেকে আমরা পরিবহন সেক্টরের নানা অজানা কাহিনী, অনেক ধরনের অপরাধ সংঘটিত হয় সেগুলি আমরা আজকে শুনব। আমরা শুরু করেছি, আপনারাও আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, আমাদেরকে লিখুন 16260 এই নম্বরে, আর ফেসবুকে লিখতে চাইলে facebook.com/dhakafm90.4, সেখানে আমাদের আজকে অতিথির ছবি দেওয়া আছে, আপনার চাইলে সেখানে গিয়ে তাকে দেখতে পারেন। এবং এই পরিবহন সেক্টরকে নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি তার কাছ থেকে জেনে নিতে পারেন, আমার মনে হয় তিনি খুব ভালো উত্তর দিতে পারবেন আমাদের যে কোনো প্রশ্নের। আমরা আস্তে আস্তে কিছু কমেন্ট পড়ে ফেলি। আমাদের সঙ্গে শাহ কামাল প্রধান আমাদের সঙ্গে, পরে মুন্নু, তিনি জিজ্ঞেস করেছেন ভাই কেমন আছো। আচ্ছা, আমরা ভালো আছি ভাই। আরিফ হোসেন, তিনি জিজ্ঞেস করেছেন আমাদেরকে, এরপরে মুকুল লিখেছেন, এরপর নাসমুল লিখেছেন, এরপর অপ্সরী মিম দেখতে পাচ্ছি, রেশাদ আহমেদ, জাফর তালুকদার রয়েছেন, তিহিন তিনি লিখেছেন সব সময় তিনি অন্ধকার গল্প শুনেন, ধন্যবাদ আপনাকে। মাইশা ইসলাম সাইকা তিনি রয়েছেন আমাদের সঙ্গে, এরপরে মিলন সুমি শিকদার তিনি লিখেছেন আমাদেরকে শুনছেন, থ্যাংক ইউ সুমি। এরপরে দেখতে পাচ্ছি সুমন আকাশ, হুজাতুল ইসলাম, এরপরে মনপুরার একজন মাঝি সাহেব রয়েছেন আমাদের সঙ্গে, ধন্যবাদ আপনাকে। আর মাজারুল তিনি লিখেছেন আমরা রেডি শুনবার জন্য, আশা করছি অনেক কিছুই জানতে পারবো। রাইট, আমরাও চাই অনেক কিছু জানতে, এবং আপনিও কিন্তু যেটা জানতে চান সেটা আমাদের কাছে লিখে জানাতে পারেন, আমি আপনার প্রশ্নটি পৌঁছে দিব আমাদের আজকে অতিথির কাছ থেকে, এবং তার কাছ থেকে আমরা সেই উত্তরটি নিয়ে নিব। বাসে এত ভোগান্তি কেন জিজ্ঞেস করেছেন আল মাহমুদ হাসান, তিনি মাগুরা থেকে বলছেন। হাসান, আপনি আসলে ইন্টারসিটি যে বাসের ভোগান্তি নাকি আমাদের নগর পরিবহনের যে ভোগান্তি সেটার কথা বলছেন? ভোগান্তি আসলে দুই জায়গাতেই আছে, আপনি কি বলবেন আসলে ভোগান্তির ব্যাপারটা যদি আমরা বলতে যাই, কোথায় নেই এই ভোগান্তি?
ভোগান্তি তো অবশ্যই আছে, আপনার ঢাকা সিটি তো বললেন, সিটির বাইরে বললেন, সব জায়গায়, কারণ অফিস টাইমটা সময় ভোগান্তিটা বেশি প্রভাবিত হয়। উনি কোন ভোগান্তির কথা জিজ্ঞেস করছেন সেটা তো
আমিও নিশ্চিত
বুঝতে পারলাম না,
ভোগান্তির কথা
কি আপনার যাত্রী ওঠা বা পরিবহন নাকি অন্য কোন ভোগান্তি, স্পেসিফিক যদি বলতে পারতেন তাহলে বলে বোঝানো যেত আর কি।
আচ্ছা, আর একটা ব্যাপার কিন্তু আমরা সবার আগে যে ভোগান্তিটাতে আমরা পরিচিত আছি, যেখানে সেখানে যাত্রী ওঠানো এবং যেখানে সেখানে যাত্রী নামানো, আর সিটিং সার্ভিস বলে লোকালের মতো করে গাড়িটি চালিয়ে নিয়ে যাও, এটা কি মালিক পক্ষরা জানেন যে তার গাড়িতে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে?
এখন জানেন, তারা তো ওই যে কাউন্টার সিস্টেমটা উঠিয়ে দিয়েছেন, কাউন্টার সিস্টেম উঠে দিয়েছেন কারণ হচ্ছে তারা পৌঁছাতে পারছেন না, কারণ তো মাস্টারের বেতন, কাউন্টার মাস্টার হচ্ছে একজন লাইনম্যান যে অভিলে সই করবে, তার বেতন, তারপর ওই কাউন্টার যে বনানীতে যে কাউন্টার থাকবে বা খিলচর যে কাউন্টার থাকবে ওই কাউন্টার দুইজনকে দেখার জন্য একজন।
আচ্ছা, তাদেরকে আসলে কি দেখতে হয়,
কাকে?
এই যে দুজনকে দেখবার জন্য একজন লাগে,
একজন
সে একজনের কাজটা আসলে
সে একজন কাজটা হচ্ছে যে দুজন তো মানে এই 8 ঘন্টা একজন তো অবশ্যই তো বাইরে যেতে পারে।
আচ্ছা আচ্ছা,
যে কোনো কারণে হোক, তারপর ওখানে যদি কোনো সমস্যা হয় যাত্রীদের সাথে কথা কাটাকাটি বা একটু অন্য রকম হয় তখন উনি একটু মিছল করে যাওয়ার ব্যবস্থা করবেন, তারপর যদি না পারেন তখন সে উপরে লেভেলে যারা আছেন আমরা যারা ছিলাম তখন তখন আমাদেরকে কল করতেন।
আচ্ছা,
এই যে বেতন দিতে হতো, হ্যাঁ, তো এগুলো এত বেতন, এত কাউন্টার মাস্টারদের বেতন, লাইনম্যানদের বেতন, আপনার তো অনেক কাউন্টার ছিল, এই বেতন দিয়ে পোষাতে পারতেন না।
আচ্ছা, যাত্রী কিন্তু কমেনি,
যাত্রী কমেনি,
ভাড়াটাও কিন্তু কমেনি,
না ভাড়া বাড়ছে,
তাহলে কেন বিজনেসে এত ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা, এবং তারা এগুলি উঠিয়ে দিচ্ছেন, কাউন্টার উঠিয়ে দিচ্ছেন, তারা লোকাল করে দিচ্ছেন সিটিং বাসগুলিকে? আমার তো মনে হয় যে আরো ব্যবসা ভালো হওয়ার কথা, কারণ ভাড়া বেড়েছে এবং মাঝে মধ্যে তেলের দাম বাড়লেও গ্যাসের যে গাড়িগুলি চলে সেটারও ভাড়া বাড়ে, আবার গ্যাসের দাম বাড়লে তেলের যে গাড়িগুলি চলে সেটাতেও ভাড়া বাড়ে, তো ভাড়া বাড়ছে, যাত্রী বাড়ছে, প্রতিনিয়ত ঢাকা শহরে কত মানুষ আসছে নতুন করে, সো যাত্রী কিন্তু বাড়ছে, তারপরও কেন এত ক্ষতির সম্মুখীন তারা ব্যবসায়ীরা?
আপনার একটা গাড়ি মেনটেন করতে গেলে যে মানে কষ্ট খরচ হয় বর্তমানে, আর কাউন্টার মাস্টারদের বেতন, অফিস খরচ, আপনার চাকা, আপনার যাত্রী যত যত বেশি উঠবে আপনার চাকা তত ক্ষয় হবে, গাড়ির তত সমস্যা হবে, গাড়ি যত চলবে চাকা তত ক্ষয় হবে, চাকা তত বেশি লাগবে। তো সেক্ষেত্রে আপনার যেরকম আয় হচ্ছে আপনার ব্যয়টাও ওরকমই হচ্ছে। যদি সবকিছু যদি আপনার দুর্নীতি যদি না থাকতো তাহলে কাউন্টার মাস্টার কাউন্টার সিস্টেম গাড়িটা চলতে পারত যেমন আমরা চালাতে পারিনি।
আচ্ছা, আপনি যে বিষয়টা বলছিলেন যে যত প্যাসেঞ্জার তত চাকার ক্ষতি, তো
না না এটা এটা তো একটা কথা কথা বললাম যে চাকার ক্ষতি বা ইঞ্জিনের ক্ষতি গাড়ির ক্ষতি, একটা গাড়ি ম্যানেজ করতে করে অনেক ব্যাপার স্যাপার আছে।
সাধারণত একটা বাসে, একটা বাসে আসলে সারাদিনে কত আয় হয়? ধরেন মতিঝিল থেকে উত্তরার রুটের একটা বাসে সারাদিনে কত টাকা আয় হয়?
এখন এটা লোকাল সিস্টেম একটা, কাউন্টার সিস্টেম
আমরা দুটি শুনি, কাউন্টারের হিসাব করি আমরা।
কাউন্টার কাউন্টারে তো হচ্ছিল আপনার সিটিং সার্ভিস, সার্ভিস তো একটা গাড়িতে কাউন্টারে এবারে যে আপনার 4,740 টাকা মতন ইনকাম হয়,
ধরে নিই আমরা 4,500 থেকে 5,000
টাকা মতন।
আচ্ছা, তাহলে একটা মাসে মোটামুটি একটা গাড়ি থেকে কত টাকা হতে পারে?
আপনি 5,500 করে ধরেন, মাসে কত হয়? 1,50,000।
আচ্ছা,
1,50,000 একটা গাড়ি থেকে
1,50,000। ওকে, তো খরচটা কেমন হয় প্রতি মাসে একটা গাড়ি পিছনে মেইনটেনেন্স?
আপনার মেইনটেনেন্স পড়ে আসি, আপনার এই প্রতিদিন যে 5,000 টাকা যে ইনকামটা হয়, আপনার 3,200 টাকা থেকে 2,800 টাকা থেকে 3,200 টাকা জায়গা তেলে।
আচ্ছা, তেল অথবা গ্যাস?
না গ্যাসে না, গ্যাস আরো কম।
আচ্ছা, এখন কি তেলের গাড়ি আছে?
হ্যাঁ, এখন অনেক তেলের গাড়ি আছে, কারণ গ্যাসের গাড়ি অনেক প্রবলেম দেয়। একটা তেলের গাড়ি আপনার প্রতিদিন আপ ডাউন করতে পারবে 10 বার।
জি,
মানে 10 সিঙ্গেল 5 বার, 5 এর ডাবল।
আচ্ছা স্যার,
আর একটা গ্যাসের গাড়ি আপনার 3 বার বেশি পারবে না, আপ ডাউন 6 বার।
আচ্ছা, তাহলে একটা গাড়ির পেছনে প্রতিদিন খরচ হচ্ছে কত?
আপনার প্রায় সব মিলিয়ে প্রায় আপনার 3,500-3,700
ড্রাইভারদের বেতন।
বেতন ড্রাইভারদের বেতন আর তেল খরচ, তেল খরচ একটু আমার ভুল হয়েছে, আপনার প্রায় 2,200-2,300 টাকা মতন এরকম হবে আর কি, 2,500-2,500 ভিতরে তেল খরচ। আর ড্রাইভার খরচ যেমন আমরা প্রতি ট্রিপ এখান থেকে মতিল থেকে টঙ্গি যাবে, টঙ্গি থেকে মতিল আসবে এক ট্রিপ।
আচ্ছা আচ্ছা, আপ ডাউন মিলে,
আপ ডাউন মিলে এক ট্রিপ 5 হলে 10 সিঙ্গেল, তো এক ট্রিপ হলে আমার দিতাম হলো আপনার 110 টাকা ড্রাইভার।
আচ্ছা, এটা নিশ্চয়ই এখন বেড়েছে নাকি? এখন
আমরা প্রথম আরম্ভ করছিলাম 70 টাকা দিয়ে।
আচ্ছা, সেটা তো অনেক আগের কথা,
2011 পর্যন্ত আমি 110 টাকা
ট্রিপ পার ট্রিপ
পার পেয়েছি।
110 টাকা, তো একটা ড্রাইভার কতগুলি ট্রিপ?
5 ট্রিপ
দিতে পারতো, তো তাকে ধরে নিয়ে যায় 600-700 টাকা দিতে হতো। আর যারা হেল্পার হিসেবে কাজ করতেন অথবা যে কন্ট্রাক্টর হিসেবে,
ওদের সাথে কোনো ইচ ট্রিপ ছিল না, ওরা পাবে হলে আপনার 250-270 টাকা
সারাদিনে যতটুকু কাজ
করে। দুই ট্রিপ হলো মানে 2 বার মানলো 270, 5 বার মানলো 270, 300 টাকা হয়েছিল।
আচ্ছা, তাহলে আমরা এটুকু ধারণা করতে পারি সব মিলিয়ে 3,320 টাকা একটা গাড়ির পেছনে প্রতিদিন খরচ হতো।
3,500 টাকাও
মাঝে মধ্যে হয়ে যেত। আর তাহলে তার প্রতিদিন গাড়ি থেকে আসতো লাভ হিসাবে 1,500 টাকা।
না, এখানে আবার আরো কথা আছে, তো আপনি কাউন্টার মাস্টার দিয়ে বেতন তো ধরলেন না।
আচ্ছা, কাউন্টার মাস্টারটাও আমি আসলে বুঝি না, তো এই জন্য আপনার কাছে জানতে।
না না, ঠিক আছে, তো আপনি এখানে কাউন্টার মাস্টারদের লাইনম্যান দের বেতনটা অংশ এখানে রয়ে যাবে।
আচ্ছা আচ্ছা, না যেহেতু আমরা একটা গাড়ি হিসাব করছিলাম সেই জন্য ওইভাবে ব্যাপারটা আসেনি, তো সেটাও আমরা ধরে নিই একটা গাড়ি থেকে তাদেরকে আনুমানিক কত টাকা দেওয়া হতে পারে।
আপনি একটা গাড়ি থেকে দিতে গেলে আপনার কাউন্টার মাস্টার লাইনম্যানকে আপনার মিনিমাম 100-150 টাকা দিবেন।
ওই যে 5টা ট্রিপে,
5 ট্রিপ হোক আর ই হোক,
10 ট্রিপ হোক,
10 ট্রিপ হোক, ও করবে হলো 6 থেকে 6 থেকে 2টা।
সে তো একটা গাড়ির জন্য এই টাকাটা পাবে না, সে ওই লাইনে যতগুলি গাড়ি চলবে ততগুলি জন্যই টাকা পাবে,
প্রত্যেকটা গাড়ির জন্য গাড়ি টাকা পাবে, কিন্তু তখন 100 টাকা করে না, কারণ একটা কাউন্টার মাস্টার বেতন হচ্ছে 5,500 টাকা।
আচ্ছা আচ্ছা, মাসিক বেতন একটা গাড়ির পেছনে খরচ আর আয় মোটামুটি 4.5
না আপনার তো এখানে আছে হলো আপনার একটা কাউন্টার না মতিঝিল থেকে টঙ্গি পর্যন্ত আপনার 17টা কাউন্টারে
মোটামুটি 34 জন কাজ করে
না 34 জন না 3 জন করে
আমি আসলে যে বিষয়টিতে যেতে চাই সেটা হচ্ছে কতটুকু লাভজনক পার মান্থে একটা গাড়ির পেছনে কত টাকা খরচ হয় এবং একটা গাড়ি থেকে কত টাকা আসলে একজন মালিকের আয় হয়
বেতন তো আরো হাই
এবং যারা
চেকার আছে তাদের এটা তো গেল একটা তারপরে যে আমি বললাম যে কিছু আপনার ওই যে এই যে এখন আসতেছে যে কিছু ওই আপনার দুর্বৃত্তদের যে মান মানে কিছু অর্থনীতি হয়
মাসোহারা
যাকে বলা হয়
প্রত্যেকটা
জায়গায় দিতে হয়
ধরেন আপনার মতিঝিল থেকে যদি উত্তরা পর্যন্ত থাকে টঙ্গী পর্যন্ত থাকে তো এর মধ্যে অনেকগুলি এলাকা এবং অনেকগুলি বড় ভাই
অবশ্যই বড় ভাইদেরকে
এবং বড় ভাইদেরকে দিতে
হবে সেলামি দিতে হয়
আচ্ছা আচ্ছা সেলামি হিসেবে তাদেরকে এটা
দিতে হবে
আচ্ছা
তখন আপনি দেখেন 1000 টাকা থেকে কত টাকা হিসেবে পড়ে তারপর গাড়ি মেনটেন খরচ তাহলে আপনার একটা মালিক একটা গাড়ি থেকে কত টাকা পাচ্ছে উল্টার ভর্তি হচ্ছে
আচ্ছা 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 অনেকে অনেক ধরনের প্রশ্ন শুরু করেছেন কিন্তু করতে সো এই প্রশ্নগুলির উত্তর আপনাকে দিতেই হবে রোমান চৌধুরী আজকে আমাদের সঙ্গে বরিশাল বাবা নামে একজন বন্ধু তিনি লিখেছেন যে সরকার নির্ধারিত যে ভাড়া দেওয়া হয় সেটা কি আসলে মানা হয় যাত্রীদের জন্য যে ভাড়া নির্ধারণ করা হয় সেটা আসলে মানা হয় কিনা যে পার কিলোমিটার এত টাকা এত পয়সা
এটা সরকার যে নিয়মটা করছে ঢাকা সিটির ভিতরে এটা মানা হয় অনেক সময় হয় অনেক সময় হয় না আর ঢাকা থেকে বাইরে এটা মানা হয় না কারণ ভাড়াটা আরো বেশি সরকার যে এটা করছে সেটা হলো ভাড়া আরো বেশি সরকারের যে রেট ঢাকা থেকে বাইরে আর ঢাকার ভিতরে যেটা সেটাও মানে যেমন আমি আজকে বিশ্ব রোড গেলাম করিল বিশ্ব রোড ইয়ে থেকে দাতাবাই থেকে
জি
তো এমনি ভাড়া আছে আপনার হলো মনে হয় 31 টাকা
নির্ধারিত যে ভাড়া সেখানে কিন্তু বেশি ছিল আপনার মতে কিন্তু কাউন্টার থেকে আপনার কাছ থেকে কম নেওয়া হচ্ছে আচ্ছা সব বাস গুলো কি মানে কি এরকমই যে কম নেওয়া হয় নাকি আমরা
আবার ওই যে কিছু কিছু বাস সিটিং সার্ভিস বলে ওঠায়
এবং তারা কিন্তু সাইজ করে
সাইজ করে নিচ্ছে আপনার আপনার যাত্রা থেকে আপনার সাইদাবাদ নামবেন 8 টাকা সর্বনিম্ন ভাড়া 8 টাকা
আচ্ছা আচ্ছা আসলে কত হওয়া উচিত ওই জায়গাটাতে
তো যেহেতু 2 টাকা
2 টাকা হওয়া উচিত কিন্তু সেখানে আরো এক্সট্রা 6 টাকা বেশি নেওয়া হচ্ছে এবং এই বিষয়টি দেখভাল করবার মতো কেউ কি আছে যে এই যে 6টা টাকা বেশি নিচ্ছে যাত্রাবাড়ি থেকে সাইদাবাদ এই অল্প দূরত্বের এই জায়গাটাতে কেউ উঠলে 8 টাকা দিতে হচ্ছে আর যাত্রী যদি কমপ্লেন করতে চায় যাত্রী কোথায় কমপ্লেন করবে টিকিটে দেয়া থাকে যে এই অভিযোগ করুন এই যে এই নাম্বারে টিকিটে তো
এখন
সেখানে করবে নাকি
এখন
সরকারি কোনো সংস্থায়
এখানে এখানে একটা মারপেস আছে মারপেস তো হচ্ছে হলো যেমন আমি মতিঝিল থেকে বলি মতিঝিল থেকে আপনার হলো শাহবাগ হলো আপনার 8 টাকা করছে এখন আপনার নামবেন গুলিস্তান বা আপনি প্রেস ক্লাব নামবেন প্রেস ক্লাব ভাড়া উচিত করে 5 টাকা যেহেতু শাহবাগ 8 টাকা করছেন কিন্তু তার কাছে সর্বনিম্ন টিকিট ছিল 8 টাকা আপনার গুলিস্তান মতিঝিল থেকে আপনি যদি গুলিস্তানও নামেন 8 টাকা দামের টিকিট কাটতে হবে কারণ তার 8 টাকা নিচে কোনো টিকিট নেই
আচ্ছা
তো সেক্ষেত্রে তো কাউন্টার মাস্টার কিছু করার নাই বা কারো কিছু বলারও নেই, কারণ সে বলতেছি যে আমার প্রেস সাভার পর্যন্ত 8 টাকা ভাড়া,
এর ভিতরে আপনি যেখানে
সেখানে নামতে পারেন, আপনি আর বলেও না যে আপনি আসেন আপনি যান, আপনি 8 টাকা ভাড়া, এই এখানে তো মারতে রেখে দিস।
আচ্ছা আচ্ছা,
না আমি শুধু বলতেছি যে মানে আদার্স যে তাদের দোষ, তাদের দোষ মালিক পক্ষের কিছু দোষ আছে এটা তো বলতেই হবে।
আমাদেরকে আরো অনেকে এসএমএস করছেন, আপনিও লিখুন যদি কোনো প্রশ্ন থাকে এই পরিবহন সেক্টর নিয়ে। আমাদের প্রতিদিনই আমাদের কম বেশি বাসে যাতায়াত যারা করি আমরা তাদেরকে এই ধরনের ব্যাপারগুলি ফেস করতে হয়। আমরা অনেক অনেক সময় আমরা অনেক কিছু ফেস করি যারা প্রতিনিয়ত বাসে, এবং অনেক সময় ঝগড়াঝাটিও দেখি বাসের কন্ট্রাক্টর এবং যাত্রীদের মধ্যে ঝগড়াঝাটি হয়, ভাড়া কেন বেশি নিচ্ছ, এটা বেশি নেওয়া ঠিক না, কেউ কেউ বলে যে না ঠিকই নিচ্ছে, কেউ বলছে না বেশি নিচ্ছে। তো এটা মানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন রোমান চৌধুরী, যিনি একজন রোড ম্যানেজার হিসেবে কাজ করছেন দীর্ঘদিন, এই মুহূর্তে তিনি করছেন না, বাট এই পুরো বিষয়টি তার একেবারে কি বলবো আত্মস্থ, দীর্ঘদিন কাজ করেছেন, তিনি জানেন যে কোথায় কি হচ্ছে, কোথায় কি হয় এবং কিভাবে কি হয় একেবারে লাইসেন্স পাওয়া থেকে শুরু করে। আচ্ছা, কয়েকটি বাসের নাম দিয়ে মাফিন আমাদেরকে লিখেছেন যে কিছু কিছু বাসের সর্বনিম্ন ভাড়া 20 টাকা করা হয়েছে, তিনি বাসগুলির নাম দিয়েছেন, আমি নামগুলি পড়ছি না, ফেসবুকে কমেন্টটি রয়েছে। কেন 20 টাকা দেওয়া হয়েছে, সর্বনিম্ন ভাড়া কেন 20 টাকা হবে কিছু কিছু বাসে দেওয়া হয়েছে?
সিটির ভিতরে না সিটির বাইরে?
সিটির ভিতরে, আমি যে বাসগুলির নাম দেখতে পাচ্ছি সবগুলি সিটিতে চলে। এই আমি আসলে জানি না সত্যি এটা কি না, কারণ এই বাসগুলিতে একটি তো আমি উঠিনি কখনো, বুঝতে পারছি না যেটা আসলে সত্যি 20 টাকা সর্বনিম্ন টিকিট কিনা, 20 টাকা সর্বনিম্ন টিকিট হওয়ার মতো অবস্থা
নাই, কারণ
এরকম রুট কি রয়েছে যে 20 টাকায় সর্বনিম্ন টিকিট?
না আমি আমার জানা মতে নাই,
কারণ এরকম লং ডিস্টেন্সের কাউন্টার কিন্তু আমাদের এই শহরে নেই
না, কারণ বছর 4-5 আগে সরকারের থেকেই আপনারা যে মোবাইল কোড দিয়েছিল যে সর্বনিম্ন টিকিট 5 টাকা হতে হবে, এবং তারা কাউন্টার কাউন্টারে যে ওই 5 টাকা দামের টিকিটটা দেখতেন, পরবর্তীতে মনে হয় মালিক সমিতি বা মালিক পক্ষের এই কথা বলে 8 টাকা করেছিলেন। হ্যাঁ, তো 20 টাকা আমার জানা মতে, আমি জানি না,
তার মানে এই কয়েকটি বাস কোম্পানির নাম আমরা পেয়েছি তারা সম্পূর্ণ অবৈধভাবে এটা চাপিয়ে দিয়েছে
অবশ্যই তাহলে
যাত্রীর উপরে
অবশ্যই।
তো এই যাত্রী যারা প্রতিনিয়ত এটা ফেস করছেন তারা আসলে কোথায় যাবেন, তারা অভিযোগটা কোথায় করবেন, আপনার কি মনে হয়
এই অভিযোগটা
কোথায় করা উচিত আসলে?
তাহলে কার কাছে করবেন বলেন, ওই যে আমি একটু বলছিলাম যে আমাদের সারা গায়ে তো ঘা, আপনি কোথায় মলম লাগাবেন, এই বিচারটা কাকে দিবেন, আপনি পুলিশ প্রশাসনকে দিবেন বা আপনি মালিক সমিতিকে দিবেন? হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, পরিবহন সেক্টরে একটা মালিক সমিতি আছে, পরিবহন সড়ক, পরিবহন সড়ক, সেখানে এটা প্রধান হচ্ছে, আমি যখন ছিলাম তখন এনাতুল্লাহ ছিলেন, উনি খুব ভদ্র এবং জেন্টল লোক।
এই অফিসটা কোথায় আপনি আজকে অ্যাটলিস্ট এটা জানান যে অফিসটা কোথায়? আমাদের এই যে বন্ধু মাফিন যে প্রতিনিয়ত এই ধরনের সর্বনিম্ন 20 টাকা যে টিকিটটি কিনছে, সে যেন কাল গিয়ে সেখানে অভিযোগ করতে পারে, আপনি অ্যাড্রেসটা জানিয়ে দিন।
এটা হচ্ছিল আপনার দিলকুশা, আপনার মতিঝিল দিলকুশা, আপনার দিলকুশার স্টেডিয়ামের ঠিক আপনার পূর্ব পাশে, ওখানে গেলেই ওই সড়ক পরিবহনের কথা বললেই নিয়ে যাবে।
বাস কাউন্টারে গেলে জিজ্ঞেস করলে তো পাওয়া
যায়, বাস কাউন্টারে গেলে সবাই জানে না হয়তো,
আচ্ছা
তাহলে এটা তাদেরকে জানার কথাও না,
আমার তো মনে হয় তাদের জানা উচিত তারা যেহেতু এই সেক্টরে কাজ করে।
ওই যে
মালিক সমিতিটা কোথায়?
মালিক পক্ষ লোকরাই হয়তো জানে,
হয়তো
জানতেও পারে, অনেক কাউন্টার হয়তো জানতেও পারে, তো
সেখানে গিয়ে ব্যাপারটা
জানানো উচিত, আমি মনে করি উচিত।
যদি সেখানে দেখা যায় যে এই তিনটি কোম্পানির মালিকরাই আছেন সেখানে, তারা কি সেটা মেনে নেবেন নাকি?
অবশ্যই মেনে নিতে বাধ্য। যদি
আপনার কি মনে হয় এটাকে যুক্তিযুক্ত?
না, এটা যুক্তিযুক্ত না
অবশ্যই।
তবে একটা কথা আছে যে যে 20টা যে করছে কি কারণে করছে, এটা তো অবশ্যই তাদের প্রশ্ন করলে তারা অবশ্যই ওই মালিক সমিতি অফিসে অবশ্যই সে উচিত। যেরকম একটা কোর্স করা হয়েছিল যে আপনার মতিঝিল থেকে শাহবাগ 8 টাকা, সর্বনিম্ন টিকিট 8 টাকা, ওই 20 টাকা টিকিট কি এরকম করছে যে মতিঝিল, মানে সাপোজ মানে এক্সাম্পল যে মতিঝিল থেকে আমাদের 20 টাকা টিকিট ছিল, মতিঝিল থেকে আপনার হলো বিশ্বরোড, কুড়িল বিশ্বরোড 20 টাকা, আর এদিকে করছে যেরকম যে মোদির দিকে করলি শুনো সর্বনিম্ন থেকে 20 টাকা, এরকম কি করছে নাকি? মানে এরকম যদি করে থাকে তাহলে তো ভিন্ন কথা।
আমার মনে হয় ব্যাপারটা এমন যে গাড়িতে উঠতে হলে 20 টাকা একটা টিকিট কাটতে হবে। মতিঝিল থেকে আমি যদি গুলিস্তান আসি সেক্ষেত্রে হয়তো 20 টাকা দিতে হবে, শাহবাগ আসলে 20 টাকা, এরপরে বাংলা মোটর ফার্ম গেটে যেখানে যাই 20 টাকা, মহাখালী যেখানে যাই।
তাহলে মানে
যদি এরকম হয়ে থাকে তাহলে আমার বন্ধু মাফিন আপনি নিশ্চয়ই ঠিকানাটি জেনে গেছেন, সেখানে মালিক সমিতির অফিস, সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন এবং তার তো অধিকার রয়েছে এটা জানতে চাওয়ার যে কেন এই জায়গাটিতে এই রুটে কেন আমাকে 20 টাকার টিকিট কাটতে হবে সর্বনিম্ন। ধন্যবাদ আপনাকে ব্যাপারটি আমাদের সঙ্গে পরিষ্কার করবার জন্য। তাসিন বাড্ডা থেকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা স্টুডেন্টের যে ভাড়া হাফ বিষয়টি রয়েছে এটা আসলে মানা হয় কিনা, স্টুডেন্টদের জন্য হাফ ভাড়া যে বিষয়টি। আমার মনে হয় যে কয়েকটি বাসে কিন্তু এটা মানা হয় না,
এটা
যতদূর
ব্যাপারটা
এবং লেখা হয় যে হাফ ভাড়া নাই
নাই হাফ ভাড়া নাই। এটা এই প্রচলনটা এরশাদ সাহেবের আমলে করে দিয়ে গিয়েছিলেন, তো তখন এরপরে বলতে মনে হয় এটা আসলে এটা আর প্রযোজ্য হয়নি পরবর্তীতে। আবার হাফ ভাড়া যদি আপনি না নেন বা কাউন্টারে গেলেন একটু এরকম আমি অনেক ফেস করছি, অনেক ফেস করছি যে ক্লাস 9-10 পরে বা 8-এ পরে ছেলেরা মানে হাফ ভাড়া যাবে খিলক্ষেত বা উত্তরা যাবে বা হাফ ভাড়া নিতে বলতেছে, তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে হাফ ভাড়া কার্ড কার্ড দেখান আপনার কার্ড, তারা কার্ড নেন কারণ তাদের তো আপনার গুলিস্তান তাদের কোন কাজ না, তাদের উত্তরা তারা উত্তরা মডেল স্কুলে পড়বে, তাদের তো এখানে এসে কোনো লাভ নাই। তখন সে প্যান্ট শার্ট পরে আসছে, হ্যাঁ প্যান্ট শার্ট পরে আসছে, সে হয়তো মার্কেটিং করতে আসছে বা মামার সাথে বেড়াতে আসছে, তখন সে বলতেছে সে হাফ ভাড়া নেবে।
আচ্ছা
এই কারণে মারামারি হয়।
তাহলে কি শুধুমাত্র স্কুল কলেজে যাবার জন্য হাফ ভাড়া প্রযোজ্য, এছাড়া অন্য সময় হাফ ভাড়া যে এটা প্রযোজ্য নয়?
না হাফ ভাড়া প্রযোজ্য নয় বলতে সরকার এরকম কোন ডিক্লার এখন পর্যন্ত দেয় নাই, আমরা শুনিনি।
না আপনি যেটা বলছিলেন যে ঘুরতে আসছে সেক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়,
না আমি এরকম কোনো কিছু শুনিনি।
এটা অবশ্যই আমাদের উচিত, আমরা যদি কেউ এই ধরনের হাফ ভাড়া দিতে চাই অবশ্যই আমাদেরকে কেন দিতে চাই সেই তার প্রমাণটা তো রাখতে
হবে
যে আমি একজন স্টুডেন্ট, আপনি আপনার কার্ডটি দেখান। কিন্তু বিষয় হচ্ছে যে এই মুহূর্তে বোধ হয় কিছু কিছু বাসে এই ব্যাপারটা একেবারে মানা হচ্ছে না, হাফ ভাড়া যে বিষয়টি স্টুডেন্টদের জন্য এটা মানা হচ্ছে না।
না তবে হাফ ভাড়া মানে
উঠিয়ে দেওয়া হচ্ছে,
উঠিয়ে দিয়ে দিতেছে, কিন্তু কার্ড দেখালে অবশ্যই হাফ ভাড়া নেওয়াটা উচিত।
আচ্ছা আপনারা তো নিতেন নাকি?
হ্যাঁ আমরা নিতাম, তো কার্ড দেখাই দিতে আমাদের,
জি
আমাদের কার্ড দেখালে আমরা হাফ ভাড়া নিতাম। যে বললাম যে মামার সাথে বাড়িতে আসছে, আচ্ছা তুমি স্টুডেন্ট ইজোকে তুমি কার্ড দেখাও, ওই তখন কার্ড দেখাতে যদি না পারতো ওই তখনই কথা কাটাকাটি এক পর্যায়ে কারণ মাস্টারের সাথে ঝগড়া লিপ্ত হয়ে যাবে।
ওকে এস কে শান্ত তিনি লিখেছেন যে তিনি শুনছেন এই ঘটনাটি এবং তারা একটা ফ্যাক্টরিতে কাজ করছেন, তারা শ্রমিক গার্মেন্টস শ্রমিক, প্রায় 300 শ্রমিক একসঙ্গে অনুষ্ঠানটি শুনছেন। তো ধন্যবাদ সবাইকে যারা শুনছেন এবং আমাদেরকে এসএমএস করে জানিয়েছেন। বরকত তিনি লিখেছেন আমার একটি প্রশ্ন আছে, কিছু কিছু পরিবহন আছে যারা নাকি দৃষ্টি প্রতিবন্ধীদেরকে নিতে চায় না, সে একটা পরিবহনের নাম উল্লেখ করেছে, আমি বুঝতে পারছি না নামগুলো উল্লেখ করবো কিনা, এমনও হতে পারে যে অনুষ্ঠানে এক পর্যায়ে গিয়ে আমি সবগুলি পরিবহনের নাম উল্লেখ করে দিলাম। দৃষ্টি প্রতিবন্ধী যারা রয়েছে আমরা জানি তাদের জন্য 9টি সিট সংরক্ষিত থাকে, মহিলা শিশু এবং প্রতিবন্ধী যে কোনো প্রতিবন্ধী, এবং যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে তো আরো বেশি সুযোগ করে দেওয়া উচিত। সো এটা একটা পরিবহন তারা নাকি মানে না, সেই পরিবহনটি হচ্ছে রুট হচ্ছে উত্তরা থেকে ধানমন্ডি আজিমপুর, তারা সেটা মানছে না।
না না আমাদের তাহলে এটা মানতে হবে,
তারা তো অন্যায় করছে,
এটা অন্যায় করছে এবং এটা প্রতিবাদ করতে হবে, তাহলে
যাত্রীদের উচিত প্রতিবাদ করা,
একদম স্থির হওয়া।
কিন্তু প্রতিবাদ করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক ধরনের তারা বিপদের সম্মুখীন হয়, অপমানজনক ঘটনাও ঘটে,
প্রশাসন
অপমানিত হতে হয় পরিবহন শ্রমিকদের কাছে, তাহলে তাহলে তো তারা জিম্মি,
প্রশাসনে হেল্প দিতে হবে। এটা নিয়ম, এটা তো আইন মানে নিয়ম করে দেওয়া গেছে।
বরকত, আপনাকে আমি বলবো, দয়া করে এই ধরনের আপনি যদি পরে আপনি ফেস করেন, আপনি নিকটস্থ সার্জেন্ট যিনি থাকবেন দায়িত্বরত, অবশ্যই তাকে এই ব্যাপারটি ইনফর্ম করবেন এবং সুযোগতায় ধরিয়ে দিবেন, ব্যাস এটাই। তাদের তারা বাধ্য, শুধু প্রতিবন্ধী না, যে কোনো যাত্রীকে গাড়িতে ওঠানো সে যদি ভাড়া দেয় তা সে বাধ্য তাদেরকে নেবার জন্য। এরপরে শান্ত শান্ত সমস্তি পড়ছি, লিখেছেন আরমান নারায়ণগঞ্জ থেকে, আচ্ছা তিনি বলেছেন যে এই বিষয় পুরো পরিবহন সেক্টরের দুর্নীতিতে ছেয়ে গেছে, যার কারণে যাত্রীদের এত ভোগান্তি। আপনি তো বিশ্বাস করেননি যে এই বিষয়টা, দুর্নীতিটা কি আসলে পরিবহন সেক্টরে যারা কাজ করেন তারা, নাকি যারা দুর্নীতিটা দেখভাল করবেন তাদের মধ্যে, নাকি যৌথ?
যৌথ
আমার তো মনে হয় সেটাই, যে দুই পক্ষের যোগসাজশেই যোগসাজশেই আসলে এই ব্যাপারগুলি হয়। ওকে, তাসিন বাড্ডা থেকে লিখেছেন, এরপর দিতে পারছি নাজমুল হুদা মিমি, আচ্ছা মিমি যেটা বলেছেন বগুড়া থেকে যে ভোগান্তির মূল কারণ হলো যারা স্টাফ রয়েছেন গাড়িতে তারা, আমার ব্যাপারটা একটু পরিষ্কার না, মিমি দয়া করে একটু পরিষ্কার করে লিখবেন। এরপরে দেখতে পাচ্ছি আরো অনেকে, চলছে অন্ধকারের গল্প, আপনি লিখতে পারেন পরিবহন সেক্টর নিয়ে আজকে আমাদের এপিসোড। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রোমান চৌধুরী, তিনি কথা বলছেন। মামুন তিনি লিখেছেন যে গুলিস্তান থেকে ফার্ম গেট এক গাড়িতে 6 টাকা, আরেক গাড়িতে গুলিস্তান থেকে ফার্ম গেট 20 টাকা, এটার কারণ কি? রোমান আপনার জন্য প্রশ্ন,
6 টাকা গুলিস্তান থেকে ফার্ম গেট যে 6 টাকা নিচ্ছে আর যে 20 টাকা নিচ্ছে, তার সর্বনিম্ন টিকিট
দাঁড়িয়ে যেতে হবে, অনেক লোকের মধ্যে গাদাগাদি করে যেতে হবে, 6 টাকা বিনিময় যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে যদি আপনি 20 টাকা দেন তাহলে বোধ হয় একটু আরামদায়ক একটা গাড়িতে যাবেন, যে গাড়িটার কন্ডিশন ভালো, সার্ভিসটা ভালো এবং একটা সিট পাবেন। কিন্তু যদি এমন হয় যে সেম অবস্থা, সিটিং সার্ভিস, কাউন্টার বাস, বড় বাস, কিন্তু ওরকম অবস্থা, এত ভিড়, গাদাগাদি করে সবাই যাচ্ছেন, টিকিটের মূল্য একই
একই
20 টাকা দিয়ে যাচ্ছেন, আর যিনি 6 টাকা দিয়ে যাচ্ছেন তিনিও মোটামুটি একটু একটু ভাঙাচোরা বাস, একটু রংচঙে কম, কিন্তু সেই একই গাদাগাদির মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু
এটা মেবি এটা একটা আওয়ার থাকে, এটা অফিস টাইম,
সকাল এবং বিকাল,
সকাল এবং বিকাল, এটা কিন্তু যাত্রীরাও মানতে চায় না কখন বাসা যাবে, রিলাক্স হবে, ওই আপনার মানে সিটিং থাকা কাল মানে বলা হয় যে দাঁড়িয়ে লোক নিবো না, জোর করে উঠবে, আপনি দেখবেন,
অস্বীকার করবো না আমি এটা, নিজে
জোর করে
সিটিং বাস গুলো যখন বলে যে না জায়গা নেই প্যাসেঞ্জার নেওয়া যাবে না, তারা সানন্দে দাঁড়িয়ে যাবে বলেই তারা উঠে যান, এবং বাসের অন্যান্য যাত্রীরাও কিন্তু সেটা মানতে চান না, তারা প্রতিবাদ করেন, কিন্তু যে ব্যক্তিটি উঠেছেন হয়তো বা তার তেমন কোনো জরুরি কাজ থাকে, হয়তো বা বাড়িতে যাওয়া প্রয়োজন, অথবা অন্য কোনো কাজে তাকে যেতেই হচ্ছে। ওকে, চলছে অন্ধকারের গল্প, আমি জুয়েল আপনার সঙ্গে, ফেসবুকে যারা লিখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনিও কিন্তু চাইলে আসতে পারেন অন্ধকারের গল্পে স্টুডিওতে, আপনিও জানাতে পারেন আপনার কোনো অন্ধকার এবং আপনার কোনো অজানা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এবং আমাদেরকে যারা আসতে চান আমাদের এখানে, আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে, শুরুতে ওজি লিখতে হবে এবং ওজি লিখবার পর তার নাম, আপনার স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন, অন্ধকারের গল্পের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদেরকে ইনভাইট করবো আমার স্টুডিওতে। কিরণ কুরাইয়া তিনি লিখেছেন, আমি প্রতিদিন বাসে করে পল্টন যাই বিজয় সরণি থেকে, মহিলাদের 9টি সিট, কিন্তু এই 9টা সিটের 5টিতেই পুরুষরা দখল করে রাখে, আর একজন মেয়ে হিসাবে এটা যে কি কষ্ট পুরুষদের মাঝখানে দাঁড়িয়ে যেতে, যারা খাটো তারা তো উপরে যে হ্যান্ডেল থাকে সেটা নাগালই পায় না, এবং একটু ব্রেক করলে তারা পড়ে যায়, এবং কিছু কিছু বাসের হেল্পাররা মহিলাদেরকে নিতেই চান না, তার উপর যে কত ধরনের গঞ্জনা, উফ। কিরণ কোরিয়া নামে একজন আমাদের বন্ধু কিরণ, তিনি এই বিষয়টা আপনার সঙ্গে শেয়ার করেছেন, আমাদের সঙ্গে শেয়ার করেছেন, যে নয়টা সিট, এই নয়টা সিটের পাঁচটাতে পুরুষরা দখল করে থাকে। এক্ষেত্রে আসলে পরিবহনে যারা কাজ করেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে দায়ী করব না, আমি দায়ী করব সেই পাঁচজনকে যারা মহিলা সিটে দখল করে বসে থাকেন এবং এমন একটা ভাব সহকারে আপনারা বসে থাকেন যে এটা আপনাদের অধিকার যে এই সিটটাতে বসা। মাত্র নয়টা সিট থাকে মহিলা শিশু এবং প্রতিবন্ধী
এবং প্রত্যেকটা গাড়ির উপর লেখা থাকে কিন্তু বাধ্যতামূলক লিখে দেওয়াটা বাধ্যতামূলক করছিল।
এবং তারপরও কিছু কিছু ভাইয়েরা আমার তারা আপনারা সেখানে গিয়ে বসেন, মেয়েরা গিয়ে আমি নিজে দেখেছি মেয়েরা, পরে প্যাসেঞ্জার তাদেরকে জোর করে এক টুকরো টেনে নিয়েছিল উঠিয়ে দেওয়ার পর মেয়েরা বসতে পারে।
আমি মানে আপনাদের মানে আপনি বলেন কথাটা যে আপনি অনুরোধ করেন যে সেসব ভাইদেরকে যে আপনারা মহিলা সিটটা যেন ছেড়ে দেন।
না আমি অনুরোধ করেছি এবং আমি বলছি বারবার,
মানে আপনি মানে ইয়েতে আপনি বলে দেন যে তারা যেন ছেড়ে দেয়। এটা খুব বাসু দেখতেও খুব খারাপ লাগে যে মহিলা দ্বারা রয়েছে
মহিলাদের সংরক্ষিত যে
আসন
সেখানে পুরুষরা বসে
বসে আছে।
তো যারা বসে থাকেন তারা আসলে কিভাবে থাকেন আমি ঠিক জানি না, আমার মনে হয় যে কাল থেকে আপনি বসবেন না যদি কেউ বসে থাকেন, এবং যারা দেখেন যে বসে আছেন উঠিয়ে দিন, সেফ উঠিয়ে দিন, অবশ্যই তাকে বুঝিয়ে উঠিয়ে দিন যে এই জায়গাটি তার না, যে বোনটি যেই মাটি দাঁড়িয়ে আছেন তার জন্য জায়গাটি ছেড়ে দিন। কারণ একটা মেয়ে একটা ছেলে যেভাবে বাসে যে কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারে, যে কোনো জায়গায় ফিট হয়ে যেতে পারে, একটা মেয়ের পক্ষে কিন্তু সেটা সম্ভব না। এরপরে দেখতে পাচ্ছি পরিবহনকে আচ্ছা ভাড়া কমানোর ব্যাপারে তুই জিজ্ঞেস করেছেন, তুই শুধু ভাড়া না কোনো জিনিসের দাম মূল্য একবার বেড়ে গেলে তা কখনোই কমে না, কমে কি
না কমে না।
ভাড়াটা
কিন্তু মানে ই হয় কিন্তু তেলের কারণে, তেলের দাম বাড়লে ভাড়া বাড়বে, তেলের সাথে ভাড়াটা ভাড়াটার যোগ।
এবং প্রতিবারই একবার করে তেল এবং গ্যাসের দাম যখন বাড়ে তখন করে একটা নতুন ভাড়া
নির্ধারণ করা হয়
এবং পরের বার বাড়ার আগ পর্যন্ত ওই ভাড়াটাই কিন্তু থাকে। ওকে, মাসুদ রানা তিনি লিখেছেন, আমি অনেকদিন থেকে আজিমপুর থেকে মহাকালে যেতাম 10 টাকায় একটা বাসের নাম তিনি বলেছেন, বাট একদিন দেখলাম আপনি যেখানে যান না কেন 70 টাকা, এটা নাকি আবার গেট লক, এটা আসলে কি? আচ্ছা গেট লক নামে একটা সার্ভিস একসময় এখন আছে কিনা জানি না, চালু আছে কিনা। তিনি যে রুটে চলাচল করেন আজিমপুর থেকে মহাকালী, আমি রুটের যাত্রী না, আমি জানিও না এই অবস্থা কি। তো গেট লক সার্ভিসটা কি এখন অ্যাভেলেবল আমাদের দেশে, আমাদের এই নগরে?
আমার মনে হয় না, থাকতে পারে কিন্তু ওরকম না।
এবং সে বলেছে যে আজিমপুর থেকে উঠে যেখানে যায় না কেন 70 টাকা দিতে হবে, তো আমরা 20 টাকাতে আমরা হতাশ হয়েছি,
হতাশ হয়ে
যে দেখি আরো 50 টাকা
50 টাকা, এটা তো মানে অসম্ভব ব্যাপার।
তো মাসুদ রানা আপনি নিশ্চয়ই জেনে গেছেন, এর আগে আমাদের একজন বন্ধু রাফিন মাফিন তাকে আমরা জানিয়েছিলাম কোথায় অভিযোগ করতে হবে, আপনি অভিযোগটি করবেন এবং আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন যে অভিযোগ করবার পরে ব্যাপারটি কি ছিল, এবং আপনি আপনি ভয়েস কল কল করেও আপনি সেটা রেকর্ড করে আমাদের কাছে বক্তব্যটি পাঠাতে পারেন অন্ধকারের গল্পের যে ফ্যান পেজ রয়েছে, অথবা ইমেল করতে পারেন og@dhakafm904.com। আমরা চাই সবাই এগিয়ে আসুন, সবাই প্রতিবাদ করুন, এভাবে অন্যায় মানে ন্যায্য যে ভাড়া সেটার বাইরে আমাদেরকে দিতে হচ্ছে প্রতিনিয়তই, তারপর আমরা সেই সার্ভিসটা কিন্তু পাচ্ছি না। মোহন ভাই আমরা সেই সার্ভিসটা কি পাচ্ছি, আমরা যে পরিমাণ টাকা ভাড়া হিসেবে দিই?
হ্যাঁ আমি এই যে এখানে একটা কথা বলি, এই যে এখন ভাইয়া যে বললো যে 70 টাকা, 70 টাকা কেন নিচ্ছে, আপনাকে সেই দিকে একটু লক্ষ্য করেন
জি,
আপনি কেন নিচ্ছে 70 টাকা? আমি জানি না নিচ্ছে কিনা, 70 টাকা নিলে এটা এটা সম্পূর্ণভাবে অন্যায় হচ্ছে। হ্যাঁ 70 টাকা নেওয়ার কোনো প্রশ্নই উঠে না, আপনি যাবেন 5 কিলো আপনি 70 টাকা দিবেন কেমন? আর এক এক মানে একটা টিকিট করতে করা যাবে না, আপনি টিকিট করতে হবে মিনিমাম কয়েকটা,
এটা আসলে নিয়ম
নিয়ম,
তাহলে তার রুট পারমিটটা
বাতিল হয়ে যেতে পারে। তো 70 টাকা মানে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এই 70 টাকা নিচ্ছে কি কারণে 70 টাকা নিচ্ছে, শুধু কি আমার মালিক পক্ষকে দোষ দিব? আজকে আমি যাদের দিকে আমি আমি বলতে চাচ্ছি যে এখানে মালিক পক্ষকে আমি সরাসরি এককভাবে দোষ দিতে পারি না, সে 70 টাকা না হলে তার পোষাইতেছে না বা তার ই হচ্ছে না।
তাই বলে আজিমপুর থেকে মহাখালী ভাড়া শুনে
আমি কিন্তু বলছি আগে বলছি
আসলে যদি না পোষায় তাহলে তার এই ব্যবসা দরকার নেই,
এভাবে করা দরকার না। যেরকম আমরা
তাই মনে হয় যে এখানে যদি 70 টাকা ভাড়া না নিয়ে আপনার ব্যবসা লস হয় তাহলে আপনার ব্যবসায় না আসা উচিত,
না আসা উচিত। কেন না এটাই হলো ব্যাপার, যেমন বললাম যে কেন না তখন তার ওই খরচটা উঠানোর জন্য আদার্স সবকিছু খরচ নিয়ে, হ্যাঁ, যে তেল খরচ, ড্রাইভার খরচ, কান্টার খরচ, তারপর তো বড় ভাইরা আছেন আকেল সালামি ব্যাপার স্যাপার, হ্যাঁ, এগুলো সব নিয়েই হয়তো বা আপনার মনে করেন যে সে এই টাকা ধারণ করছে। তো অবশ্যই যদি 70 টাকা করা হয় তো তাহলে অবশ্যই সে রিপোর্ট করাটা তার উচিত।
বাচ্চাদের যে ভাড়াটি রয়েছে আসলে এটা আসলে কত বয়সের বাচ্চাদের ব্যাপারে এটা প্রযোজ্য, কত বয়সের বাচ্চা ফ্রি যেতে পারে, এর কি নিয়ম কানুন রয়েছে কিনা আমাদের বন্ধু আহাদ জানতে চেয়েছেন।
শিশুদের ক্ষেত্রে ভাড়া, শিশুদের ক্ষেত্রে তো ভাড়া বলতে যে আমাদের বর্তমানে যে মানে সিটির যে অবস্থা তাতে আপনার বেশ মানে যে গাড়ির সিটে বসলে আপনার টাকা নিতে হবে, আপনি কুলে নেন কোনো সমস্যা নেই, আপনি যদি সিটে বসে আনেন আপনার, যদি আপনার 2-3 বছর 4 বছরের বাচ্চা তার সিটে বসবে না, বসলে 7-8 বছরের বাচ্চা সিটে বসবে, সিটে বসলে সিটে টাকাটা দিতে হবে,
কনসিডার
নাই। আর যদি আপনার লং রুটের ব্যাপার হইলে আলাদা,
তো ওই মায়ের কথা তো ওই ভাইয়ের কথা আপনি চিন্তা করুন যিনি তার 7-8 বছর একটা বাচ্চাকে নিয়ে এসে আজিমপুর থেকে মহাখালী আসবে, তাহলে কিন্তু তাকে 2টি টিকিট কাটতে
হচ্ছে,
70-70 140 টাকা দিয়ে তাকে আসতে হচ্ছে।
একদিক খুবই এই কারণ বললাম তো যে উনি অবশ্যই রিপোর্ট দেওয়াটা উচিত তার, যদি এরকম 70 টাকা নেয়, আর অবশ্যই একটা বাসের মিনিমাম 7-8টা টিকিট থাকতে হবে, এটা আমাদের সময় এরকম বলে দিয়েছিল যে মিনিমাম 6টা টিকিট থাকবে, 8 টাকার, 10 টাকার, 15 টাকার, 20 টাকার, 25 টাকার, 30 টাকার।
ওকে, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, খুবই ছোট্ট একটা বিরতি, এই বিরতি পর আবার ফিরে আসবো। এতক্ষণ কিন্তু আমরা অভিযোগ এবং আমাদের যে কমপ্লেইন গুলি আমরা পরিবহন সেক্টরের দিকে আমাদের ছিল আমরা করেছি, আমরা আবারও করব। তবে আমরা পরিবহন সেক্টরের ভেতরে যে ঘটনাগুলি আমরা জানি না সেটা আমরা এখন আমাদের একটা ছোট বিরতির পরে আমরা আমাদের অতিথির কাছ থেকে জানবো, কেনই বা তাদেরকে এত টাকা দিতে হয়, কোথায় কোথায় টাকা দিতে হয়, কিভাবে চলছে এই পরিবহন সেক্টর, কত প্রতিকূলতার মধ্য দিয়ে তারা চলছে, কেন অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে নিচ্ছেন, কেন এত পরিকল্পনা করে এত সার্ভিস দেবার প্রতিজ্ঞা করে তারা দিতে পারছেন না, কোথায় তাদের সমস্যা, সেই ব্যাপারগুলি আমরা জানতে চাইবো। আমাদের সঙ্গে থাকুন, আমরা ছোট্ট একটা ব্রেকে যাবো, ব্রেকের পর ফিরে আসছি। যদি কোনো প্রশ্ন আপনার থাকে আমাদেরকে লিখুন 16260 এই নাম্বার, 16260 এই নাম্বারে আমি জুয়েল আপনার সঙ্গে। এছাড়া আপনি লিখতে পারেন ফেসবুকে facebook.com/ঢাকা FM 90.4। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি আবারও, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4।
This track was downloaded from fusionbd.com.
শুনছেন ঢাকা FM 90.4, স্বাগত আরো একবার অন্ধকারের গল্পে। আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে তুলে এনেছি সেই বিষয়টি হচ্ছে পরিবহন খাত এবং পরিবহন সেক্টর, বিশেষ করে নগর যে পরিবহন ব্যবস্থা রয়েছে সেখানে বিভিন্ন অসঙ্গতি রয়েছে, সেগুলি নিয়ে আমরা কথা বলছি। এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন রোমান চৌধুরী, আজকে আমাদের অতিথি, যিনি রুট ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, এই মুহূর্তে তিনি কাজ করছেন না কিন্তু আদ্যোপান্ত সবকিছুই তিনি জানেন। অনেক প্রশ্ন এসছে আপনার কাছ থেকে জানবার জন্য, ইভেন লাইসেন্স কোথা থেকে করা যায় সেটাও তিনি জানতে চেয়েছেন। ধন্যবাদ আপনাকে, আপনি এটা জানতে চান যে 500 টাকায় লাইসেন্স কোথায় পাওয়া যায়। আমরা এমনও শুনেছি যে 400-500 টাকায় লাইসেন্স করে তারা গাড়ি চালাচ্ছে, বাস চালাচ্ছে, যেখানে
থাকেন যে বন্ধু যেখানে থাকেন তার ওই এরিয়াতেই আপনার যদি বিআরটি থাকে মানে
বাংলাদেশের মানে ঢাকা শহরে কোথায় কোথায় অফিস রয়েছে? আমি জানি মিরপুর 14-তে একটা রয়েছে,
মিরপুর আছে, তারপর আপনার পুস্তকালয় ওই যে আপনার ওদিকে আছে একটা, তারপর আছে আপনার মেবি ইয়েতে ওই যে ডেমরার ওদিকে আর কি আছে, কয়েকটা আছে আর কি।
আচ্ছা আচ্ছা, তো আমার মনে হয় যে মিরপুর টাতেই আমরা সবাই
ওদের সবাই চিনে এবং সবাই মানে
মিরপুর 14 নম্বরে ওখানে গেলে আপনি লাইসেন্স এর ব্যাপারে যোগাযোগ করতে পারবেন।
আরেকটা স্যার ও যে আপনার বুড়িগঙ্গা ব্রিজের ওই পাশে মানে কেরানীগঞ্জ, রাইট,
ওখানে পরীক্ষা গুলি
হয়, পরীক্ষা হয় ওখান থেকে মানে লাইসেন্স তো ওখান থেকে মানে এখানে পরীক্ষা হওয়ার পর ওখান থেকে লাইসেন্স এখানে পাঠায় দেয়, এখান থেকে আপনি নিতে পারতেছেন। ঠিক আপনার ফ্লাইওভারটা আছে না, এই বুড়িগঙ্গা ফ্লাইওভারটার নামতেই বাম পাশে অবস্থা।
ওকে, অনেক ধন্যবাদ যারা আমাদেরকে লিখছেন। আচ্ছা, বিভিন্ন পরিবহনের নাম দিয়ে তারা প্রশ্ন করছেন যে ভাই নাহিদ, আমরা আসলে সবগুলি পরিবহনের বর্তমান অবস্থা এই মুহূর্তে বলতে পারছি না কোন পরিবহন কত টাকা ভাড়া নেয়, আমরা আসলে এই প্রশ্নের উত্তরটি দিতে পারছি না নাহিদ আপনাকে। আর সবাই আসলে স্টুডেন্টদের হাফ ভাড়া নেওয়া হয় না এখন, এই অভিযোগটি করেছেন এবং তারা বলছেন যে যে নির্ধারিত যে ভাড়াটি রয়েছে সেটাই দিতে হয় এবং যখন বলা হয় স্টুডেন্ট তখন বলা হয় যে এই নিয়মটি এখন নাকি বলবৎ নেই স্টুডেন্ট ভাড়া, এটাকে উঠিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি, আপনি কি মনে করেন?
অফিসিয়ালি এটা উঠিয়ে দিয়েছি কিনা এটা সত্যি বলতে কি আমি তো প্রায় কিছুদিন যাবৎ এটা থেকে দূরে, তবে স্টুডেন্ট হাফ ভাড়াটা যদি সিটিং সার্ভিস গাড়িতে ওঠা হয় তাহলে হাফ ভাড়া নিতে হবে, তবে অবশ্যই তাকে কার্ড দেখাতে হবে।
ওকে, এতক্ষণ তো আমরা আমাদের অভিযোগ আপনাকে জানালাম। যাত্রীদের প্রতি আসলে যারা মালিক পক্ষ রয়েছেন, যারা পরিবহন কাজ করছেন, শ্রমিক মালিক, তাদের অভিযোগটা আসলে কি? যাত্রী হিসেবে আমরা আসলে কি কি ভুল করি?
ঘটনা হচ্ছে যে এখানে যাত্রীদের একটা প্রবলেম হচ্ছে যে আপনার যে মালিকদের কথা যেটা বলা হয়, যেমন আমি মানে জাস্ট আমার রুটটা দিয়ে আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে আমাদের সর্বনিম্ন টিকিট ছিল 5 টাকা, পরে 8 টাকা করা হয়েছিল, হ্যাঁ, যে ফার্মগেট পর্যন্ত 8 টাকা, তো আর টঙ্গিতে হচ্ছিল আপনার 28 টাকা। তো অনেক যাত্রী করে কি যে আপনার 8 টাকা টিকিট কাটে ফার্মগেটের কথা বলে, তো শাহবাগ পর্যন্ত আসার পর আপনার যাত্রী মনে করেন যে সিটিং হয়ে যায়, অফিস টাইমটার সময় আমি বলতেছি, হ্যাঁ, সিটিং হয়ে যায় এবং 2-3 জন দাঁড়িয়ে চলে যায়, যে দাঁড়িয়ে যাবে অফিস চুরি হয়ে গেছে, আবার ফার্মগেট গেলে তো পুরোপুরি লোড, আবার লোড, কারণ আমাদের তো দেখা দেখা থামবে না, কাউন্টার সিস্টেম কাউন্টারে দিয়ে থামবে। তখন অনেক যাত্রী আছে যে 8 টাকা টিকিট কেটে সে 28 টাকার রাস্তায় চলে যাচ্ছে, আর রাস্তায় আপনার ওই যেহেতু আপনার ওই অফিস টাইমের সময় আপনার পুরো সিটিং থাকে, গাড়ি লোক অনেক থাকে, চেকাররা তখন চেক করতে পারে না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার 8 টাকার টিকিট, তখন সে 28 টাকার রাস্তায় যাচ্ছে। আবার ওই ভিড়ের মধ্যে আপনার ঠেলাঠেলি করে অনেকে আছে যে ওই লাইন দিতাম আমরা, লাইনম্যানকে বলতাম যে লাইন দিয়ে দিও, তো লাইন অনেক সময় ভেঙে, অনেক সময় গাড়ি আসলে দেখবেন যে লাইন ভেঙে দূর দেয়, তো দূর দিলে তো ওই আশেপাশে যারা টিকিট না কাটছে তারাও করে কি ওই ভিড়ের মধ্যে ঢুকে যায় ওই টিকিট না কেটে উঠে যায়,
চুপচাপ বসে
থাকে গাড়ি নামাজ, কারণ তখন তো আর চেকিং আমাদের একটা ই ছিল যে 3টা থেকে 6টা আমরা চেকিং করতে পারতাম না, আমরা চেকিং বেশি থাকে অফিস চলির সময়, হ্যাঁ, যে 3টা সাড়ে 3টার থেকে চেকিং বন্ধ, ওই চেকাররা তখন যেসব ইম্পর্টেন্ট কাউন্টার যেমন এয়ারপোর্ট, তারপর আপনার খিলক্ষেত, হ্যাঁ, আজমপুর, এসব ফার্ম গেট, এসব কাউন্টারে তাদেরকে রেখে দিতাম যে তোমরা যাত্রীদেরকে ই করো, লাইন ধরো, ই করো, হেল্প করো, তো তখন তারা এই কাজটা করতো। এবং দেখা গেল কি যে যদি কখনো মানে কোনো কিছু হয় বা যাত্রীদের ওই উঠতে গিয়ে বিড়ম্বনার শিকার হইতেছে বা ঝাড়াঝাতি করতেছে, হ্যাঁ, একসময় হয়তো ড্রাইভার তো স্বাভাবিক, ড্রাইভার গায়ে টান দিবে, হ্যাঁ, যে তার হয়ে গেছে, টান দিচ্ছে, টান দিল কেন, এই কারণে ড্রাইভার উপরে চড়াও হইল এবং ড্রাইভারকে অনেক একটা সময় অনেক সময় মারধর করলো।
হ্যাঁ, মাঝে মধ্যে আমরা দেখি যে ড্রাইভারদের সঙ্গে এরকম ঘটনা ঘটে,
বিয়ে খুব খারাপ।
আচ্ছা, আমরা একটা ড্রাইভার নাম্বার পেয়েছি, আমরা চেষ্টা করবো তার সঙ্গে ফোনে কথা বলতে, যদি আমরা তাকে লাইনে পাই আমরা চেষ্টা করবো তার সঙ্গে কথা বলতে। আপনি আরেকটু বলবেন যে অনেকে জিজ্ঞেস করছেন যে আসলে আমরা অভিযোগের জন্য কোথায় যাব, এই জায়গাটির কথা যদি আপনি আরো একবার বলতেন তাহলে ভালো হতো।
সেটা হচ্ছিল যে সড়ক পরিবহন, অবশ্যই ফার্স্ট টাইম আইন শৃঙ্খলা যারা আছেন, সার্জন সাহেব আছেন, সেখানকার ইয়ে আছেন, পুলিশ যারা আছেন তাদেরকে বলবো যে না মানে বা না শুনে বা তাদের কথাও, তখন আমাদের সড়ক পরিবহনের সবচেয়ে বড় যেই সড়ক পরিবহন সড়ক ইয়ের এটা হচ্ছে হলো আপনার মতিঝিল বীর পোষা
আমি
ঢাকা এফএম থেকে বলছি, জুয়েল আমার নাম। আমাদের সঙ্গে রয়েছেন রোমান চৌধুরী, আপনি তো একজন ড্রাইভার।
জি।
আচ্ছা, আপনি কথা বলুন আমাদের রোমান চৌধুরীর সঙ্গে।
কালাম, কেমন আছো?
আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে ড্রাইভারদের উপরেও অনেক ধরনের নির্যাতন হয়, যাত্রীরা অনেক সময় খেপে গিয়ে তাদের উপর মারধর করে, তো আপনার সঙ্গে এই ব্যাপারগুলি ঘটেছে কখনো?
জি স্যার, এটা তো প্রায় সময়ই হয়।
আচ্ছা, কেন হয় আসলে, যাত্রীরা কেন খেপে যায়?
মনে করেন যে স্যার এক এক সময় অনেক জ্যাম হয়, ঠিক আছে, জ্যামের কারণে আর কি। ধরেন আমার একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে গুলিস্তান থেকে আমি যাচ্ছিলাম ইসে ফার্ম গেট, ঠিক আছে। তো ওইটা ওই সময়টা ছিল অফিস টাইম, তো আমাদের তো মূলত এটা সিটিং সার্ভিস, ঠিক আছে। তো ওইখানে কি করা হলো যে লোকজন জোর করে ঢুকতেছে, ঠিক আছে, তারপরে ওই যে আরো যাত্রীরা আছে তারা অনেক খেপে গেল। তো একটা পর্যায়ে কি হলো, যাত্রীর সাথে আর কি আরেকজনের যে জোর করে উঠছে তার সাথে আর কি ঝগড়ার সৃষ্টি হয়ে গেল। তো সেখানে আমরা প্রতিবাদ করতে যে অনেক সময় দেখা গেছে ছাত্ররা মিলে আমাদের অনেক আর কি ঘুষি মারছে, আর কি লাঠি মারছে, গ্লাস ভেঙে ফেলছে, এরকম হয়।
আচ্ছা আচ্ছা, আপনার নিজের লাইসেন্স আছে তো সেটা?
জি জি।
আপনার লাইসেন্সটা কি বৈধ লাইসেন্স?
জি, প্রথমে বৈধ ছিল না, তারপরে বৈধ করা হয়েছে।
আচ্ছা, প্রথমে বৈধ ছিল না মানে কেমন ছিল আপনার লাইসেন্সটা?
এটা নরমাল ছিল।
নরমাল বলতে?
নরমাল বলতে আমি তো এখানে বলি, নরমাল বলতে ও কালাম আমার খুব প্রিয় মানে একজন ড্রাইভার ছিলেন। তো ও নরমাল বলতে কি, ওর ও ভালো চালাইতো, তো ওর ওই লাইসেন্স ছিল আমি যেটা বললাম আর কি,
500
টাকা দিতে যে লাইসেন্সটা। তো ও আমাকে একদিন বলতেছে যে বস আমার লাইসেন্সটা যদি করা যেত, আর তখন লাইসেন্স করতে লাগতো প্রায় 4,000 টাকার মতন। তো আমি তো আবার আমার যে বললাম যে আমার যে আমার যে বস ছিলেন পরিবহনের মানে যে দায়িত্ব ছিলেন ছিল বক্তিয়ার সাহেব, তারপরে মানে তারপরে আমি ছিলাম। তো আমি বলতে আমি ওনাকে মামা বলতাম, তো মামাকে আমি বলে তো পরে আমি কালামের লাইসেন্সের ব্যবস্থা করে দিই আর কি। আর লাইসেন্স তুমি কি লাইনে আসো ইয়ে কালাম?
জি স্যার।
ওই যে তুমি কি ওই গুলিস্তানের ঘটনা বললা?
জি স্যার।
ওদিন ওর নাক মুখ নাকে ঘুষি লাগছে, আমাকে পরবর্তীতে ফোন দিয়ে জানানো হয়, পরে আমি ইয়ে থেকে আসি। তো ওর নাকে আমি যাই দেখি যে গাড়ি ওখানে পড়া, নাক দিয়ে রক্ত বাইর হচ্ছে, তারপর আপনার পেটে হাত দিয়ে মানে ইয়ের মধ্যে শুয়ে রয়েছে। তো যারা মারলো তারা কিন্তু ওখানে নাই, অন্যান্য যাত্রীরা কিন্তু ওখানে উপস্থিত, তারাও হতবাক বা তারাও বা কি বলবো, এটা এখানে দোষটা কিন্তু আমার ড্রাইভারের না বা আমার কাউন্টার মাস্টারের না, আমার লাইন ম্যানেরও না। যাত্রী তর্ক লাগছে যে আপনি জোর করে কেন উঠলেন, আমাদের জানানো কাজ ভাঙে ওরা অনেক মারে, কালামকে অনেক মারে, এবং নামার সময় হুমকি দিয়ে যায়।
আচ্ছা, তো কালাম এই ঘটনাটি কতদিন আগে ঘটেছে?
স্যার এটা ঘটছে প্রায় 2-3 বছর হয়।
2-3 বছর আগে এই ঘটনাটি ঘটেছে?
3 বছর আগে।
জি জি জি।
আমাদের লাইনটা মানে বন্ধ হওয়ার 1-1.5 বছর আগে ঘটনা।
আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই মুহূর্তে আপনি কেমন আছেন? আপনি কি এখনো ড্রাইভারি করছেন?
জি স্যার।
আচ্ছা আচ্ছা, আমরা আপনাকে পেয়েছি, ধন্যবাদ আপনি আপনার অনুভূতি। আপনার আর কিছু বলবার আছে কিনা? যে আমাদের আজকে অনুষ্ঠানে, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, পরিবহন খাত এবং নগরে যে বাস চলে, সে বাসে অনেক ধরনের অনিয়ম আমরা লক্ষ্য করি। তো আপনার কিছু বলবার আছে কিনা, যারা গাড়িতে গাড়িতে আছে, যারা যাত্রী হিসাবে, এবং যারা গাড়িটি চালাচ্ছে, এবং পরিবহন শ্রমিক যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবার আছে কিনা?
জি আছে। সেটা হচ্ছে স্যার, আমাদের মতো যে আর কি ড্রাইভাররা আছে, ঠিক আছে, ধরেন আমরা তো দিন আনি দিন খাই মূলত, তো আসলে কি বলবো যে এরকম কষ্ট করে সারা দিন গাড়ি চালিয়ে মনে করেন যে ই করাটা অনেক কষ্টকর, কষ্টদায়ক, এত জ্যাম, এত কিছু আর কি বাধা, অনেক রিস্ক নিয়ে চালাই, কিন্তু আবার মাইরও খাইতে হয়। তো আমি চাই যে জিনিস আর কি কোনো মানুষ যাতে ওইরকম ভাবে আর কি ওইরকম আর কি ওর ড্রাইভার ড্রাইভার যাতে এরকম শিকারে না পড়ে আর কি, মানুষরা যাতে অনেক ভালো ব্যবহার করে একটা ড্রাইভারের সাথে। ঠিক আছে।
আর ড্রাইভারদের উদ্দেশ্যে কি বলবেন?
ড্রাইভারদের উদ্দেশ্যে বলবো যে সব ড্রাইভাররা যাতে আর কি মানুষের সাথে অনেক ভালো আর কি বিহেভ করে,
এবং বৈধ লাইসেন্স নিয়ে যেন তারা গাড়ি চালাতে আসে।
জি,
বৈধ লাইসেন্স নিয়ে যেন তারা গাড়ি চালায়।
জি জি জি, অবশ্যই বৈধ লাইসেন্স নিয়ে গাড়ি চালায়। এবং কি অবৈধ লাইসেন্স তো দেওয়া উচিতই না, কারণ অবৈধ লাইসেন্স দেওয়াতে মনে করেন আমার নিজেরও অনেক সমস্যা হয়েছে।
আচ্ছা, আপনার কি কি সমস্যা হয়েছে অবৈধ লাইসেন্স নিয়ে গাড়ি চালাতে গিয়ে?
জি,
আপনার কি কি সমস্যা আপনি ফেস করেছেন এই যে অবৈধ লাইসেন্স নিয়ে গাড়ি চালিয়ে?
অনেক সমস্যা হয়েছে, যেমন ধরেন যে অনেকবার লাইসেন্স নিয়ে গেছে, আমার আবার সেই টাকা টাকা দিয়ে আনতে হয়েছে, বা বিভিন্ন সার্জনকে টাকা দিতে হয়েছে, আবার মাইরও খাইতে হয়েছে কিছু কিছু সময় স্যার।
আচ্ছা, সার্জেন্টদেরকে যে টাকাটা আপনারা দেন, এটা কি কোন জরিমানার টাকা নাকি অন্য কোন টাকা?
স্যার, জরিমানার টাকাও দেই কিছু কিছু সময়, আবার কিছু কিছু সময় আমাদেরকে ব্ল্যাকমেল করেও নেয়।
ব্ল্যাকমেল? কি ধরনের ব্ল্যাকমেল করা হয়?
যেমন ধরেন যে আর কি যাইতেছি, তো যাওয়ার মধ্যে হঠাৎ করে আমার রাইট আছে, কাগজ সবকিছু রাইট আছে, কিন্তু আর কি বলবে যে তুই এত জোরে টান দিলি কেন, বা তুই এই যে সিগন্যাল ক্রস করছিস কেন, কিন্তু সিগন্যাল ক্রস করা হয় নাই স্যার।
এবং জোরেও চালাননি আপনি?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, তারপর আপনি যখন বললেন যে না আমি জোরে চালাইনি, আমি সিগন্যাল ক্রস করি,
ওইটা স্যার ওটা নিবেই, ঠিক আছে, বিভিন্ন ধরনের ইস্যু দেখাবে যে তুই গেট বন্ধ করস নাই কেন, বা তুই লোকজন জোর করে উঠাস, ঠিক আছে, এরকম অনেক ব্ল্যাকমেল করে।
আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রেও আপনাদেরকে এই ধরনের জরিমানা?
জি জি।
অথবা মাসুল আপনাদেরকে দিতে হয়?
না, ওদের দিতে হয়। এটা হচ্ছে লোকে তখন যদি ওরা লোকাল বাস চালায়, আর কারণ তো আমাদের সিভিল সার্ভিস চালায়, তো তো সেক্ষেত্রে এটা মালিক মালিক মানে মালিক পক্ষই এটা বহন করতো। হ্যাঁ, কারণ যে কথাটা বললো একদম ভাই, অন্য ভাবেও ওদেরকে হয়রানি করা হতো। আর এই যে আপনি যে কথাটা বললেন যে এটা লাইসেন্সের ব্যাপারটা, এই লাইসেন্সের জন্য আমাদের কোম্পানিতে অনেক কিছু কিছু ড্রাইভার এরকম আসছে, আসে না যে তা না, ধরা তুলসী পাতা আমরা যে বলতেছি তা না, সব আসে। তো এটা হচ্ছে কি, আপনার ধরুন কোনো কাগজপত্র সব ওকে, তখন একটা একটা ইচ্ছা যে কি লাইসেন্স 2 নম্বর, এটা বললেও ওদেরকে হয়রানি করা হয়েছে অনেকবার।
জি, ওকে, আর কিছু বলবার আছে কিনা কাশেম কালামকে?
না কালাম, তুমি ভালো থেকো আর আমার সাথে যোগাযোগ করো।
জি স্যার, আপনি ভালো থাকেন স্যার। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম।
সবাই আর কি সালাম আর কি ভালো থাকার জন্য,
এবং আপনি নিরাপদে গাড়ি চালাবেন, কারণ আপনি যাত্রীদেরকে নিয়ে বিভিন্ন স্থানে পৌঁছে দেন। আমাদের জীবনের সঙ্গে আপনিও একজন অংশ, আপনারাই আমাদেরকে গাড়িতে বহন করেন, আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আপনারা পৌঁছে দেন, আপনাদের হাতেই আমরা উঠি নিরাপদে যাবার জন্য। তো আশা করি আপনারাও এটা মাথায় রাখবেন।
আচ্ছা ঠিক আছে।
জি আচ্ছা ঠিক আছে, না এটা আপনাদের মাথায় রাখা উচিত।
ওয়ালাইকুম
আসসালাম, ভালো থাকবেন। কালামের সঙ্গে কথা হচ্ছিল, তিনি একজন ড্রাইভার।
তিনি জানিয়েছেন যে বিভিন্ন সময় সার্জেন্টদেরকে টাকা দিতে হয়, এবং আমরা মাঝে মধ্যে পত্র পত্রিকাতেও ছবি দেখি যে কোনো না কোনো ফটো সাংবাদিক এরকম একটা দৃশ্য তারা তুলে ফেলেন যে যারা ট্রাফিক কাজ করছেন, যারা সার্জেন্ট কাজ করছেন, তারা এই ধরনের টাকা পয়সা নিচ্ছেন, আমরা পত্র পত্রিকায় কিন্তু দেখেছি। এর মাধ্যমে এটা প্রমাণিত অবশ্যই হয় না যে সবাই এমন, গুটি কয়েক যারা রয়েছে যারা দুর্নীতিগ্রস্ত, যারা এই কাজগুলি করে থাকেন, সবাই কিন্তু এমন নয়। এমন অনেক অফিসার যারা, এমন অনেক সার্জেন্ট রয়েছেন, আমি এমন কাউকেও চিনি যে তারা খুবই হেল্পফুল, এবং যখন আমরা কোনো কমপ্লেইনের জন্য তাদেরকে নক করি, তারা যতটুকু পসিবল তারা হেল্প করেন, তারা এগিয়ে আসেন। মাঝে মধ্যে সিএনজি ড্রাইভার যারা আমাদেরকে মাঝে মধ্যে ডিস্টার্ব করে, লাইক মিটারে যেখানে 70-80 টাকা সেখানে তারা 200-250 টাকা নিয়ে নেয়। এক্ষেত্রে আমরা যখন বিপদে পড়ি, এরকম হয়, আমরা যখন সার্জেন্টকে কল করি, প্রত্যেকটা সিএনজি পেছনে কিন্তু একটা নাম্বার থাকে পুলিশ কন্ট্রোল রুমে, তো সেখানে যোগাযোগ করলে কিন্তু নিকটস্থ যিনি সার্জেন্ট থাকেন তিনি এগিয়ে আসেন যে কোনো যাত্রী যে কোনো সমস্যা মোকাবেলার জন্য। তো আমরা যখন এমন কোনো সুবিধা আছে, কোনো সহায়তা আছে, আমরা যখন তাদেরকে কল করি, আমরা কিন্তু সহযোগিতা পাই তাদের কাছ থেকে। তার মানে এই না যে সবাই দুর্নীতিগ্রস্ত। জি, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনার তো অনেকদিন কাজ করলেন, এমন কোন ঘটনা আছে কিনা যে আমরা একটু আগে মারামারি সংক্রান্ত ছিলাম, এই যে যাত্রীরা গাড়িটাকে ভাঙচুর করে, তারপরে শ্রমিকদেরকে মারধর করে, তো এমন কোন এক্সপিরিয়েন্স আছে কিনা আপনি আমাদেরকে একটু যদি বলতেন।
হ্যাঁ, এরকম অনেক আছে, এরকম অনেক আছে। তার ভিতরে আমি যদি একটা বলতে যাই সেটা হচ্ছিল আপনার, এটা হচ্ছিল আপনার 2009 ঘটনা। আমার খুব কষ্টের একটা মানে কথা, আমাদের গাড়ি প্রেস ক্লাব গুলিস্তান থেকে এসে প্রেস ওই যে ইয়েতে আপনার সচিবালয়ের ভিতর দিয়ে প্রেস ক্লাব হয়ে আসে, প্রেস ক্লাবের কাউন্টার আছে।
জি,
তো সচিবালয়
অল্টন মোড়টা অ্যাভয়েড করে,
অ্যাভয়েড করে। জি, আসার পর যখন প্রেস ক্লাবের মোড়ের দিকে আসবে, তখন কিছু ছাত্র নামধারী বা ছাত্রী বলা চলে আপনার, তারা গাড়িতে উঠতে যায়, তো আমার হেল্পার উঠায় না, হেল্পার উঠায় না,
মানে কাউন্টার ছাড়া,
কাউন্টার ছাড়া উঠতে যায়, তো আমার হেল্পার উঠায় না। না উঠানোর কারণে তো প্রেস ক্লাব কাউন্টার আমাদের কাউন্টারে যে আপনার ই করতে হবে, এই থামতেই হবে, তো প্রেস ক্লাব কাউন্টার যে থামছে, তারপর ওই যে ওখানে যে আপনার 5-7 জন যা উঠতে ছিল, চেষ্টা করতে ছিল, উঠতে দেয় নাই, হয়তো একজন উঠতে গেছে, ধাক্কা দিচ্ছে যেন আপনি উঠতে পারবেন না। ওখান থেকে কিছু করা দুধ দিয়ে আমার গাড়ি ছেড়ে দিছে, তখন একজন যায় বা দুজন যায় ওই গাড়িতে উঠে পড়ছে দুধ দিয়ে, উঠে যেয়ে আপনার এই মৎস্য ভবনের কাছাকাছি এসে ড্রাইভারে আটকাইছে, গাড়ি থামিয়ে ফেলছে। তো তখন হলো আপনার রাত্র, তখন প্রায় আপনার বাজে 7-7:30 দিকে, যাত্রী খুব কম, কারণ মতো যে গুলিস্তান প্রেস ক্লাবে তখন যাত্রী কম, মাত্র 5-7 জন, 8 জনের মতন।
আচ্ছা,
তো যাত্রীরা হয়তো ভয় ভীতি, আর বাগবাগে যে ছেলেরা ছিল তারা দূরে দূরে যা গাড়িতে গেছে, ড্রাইভার আটকাইছে, টিকিট লিগে নিলি না, হ্যাঁ তেম না, এক অভিজ্ঞতা ড্রাইভারে নিয়ে যাবো, হেল্পারে ধরে নিয়ে যাবো। তোমরা যে ভাই আমাদের ই করেন না, আমাদের যে বস আছে তার সাথে আপনি কথা বলেন, তো আমার সাথে কথা বললো যে আমার বলতে আপনি করে আপনি আসেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি ব্যাপার থাকেন আমি আসতেছি। তারপরে আমি বলতেছি আমি আপনি গাড়িটা আমাকে ছেড়ে দেন, আপনি আমার সাথে কথা বলবেন, তো আমি কথা বলবো, আপনি আমার গাড়িটা ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, গাড়িটা এখানে সুন্দরভাবে আছে, কোনো অসুবিধা নেই। তো তখন আমি ছিলাম হলো আপনার ফার্ম গেটে বসে, এক সাজানো আমার ফ্রেন্ড কামাল, আসলে আমি সেটা আড্ডা দিতেছিলাম। তখন থেকে আমি আসতে আসতে মিনিমাম যদি বলো আমার বাইক ছিল, বাইকে আমি আসতেছিলাম, তো আস্তে আস্তে 15-20 মিনিট সময় লাগছে। তো ওখানে যাত্রীরা ওখানে বসা, যাত্রীরা একটা ভালো কাজ করছে যে হেল্পারে মারতে দেয় না।
আচ্ছা আচ্ছা,
যে
তাদের কাছ থেকে রক্ষা করেছে।
হ্যাঁ, দিয়ে একটা থাপড় দেওয়ার পর যাত্রীরা বসে যে আপনি যদি কোনো অন্যায় করে থাকে গাড়ির মালিক পক্ষ লোক আসতে আপনি তাদের সাথে কথা বলেন। পরে 15-20 মিনিট পরে আমি আসছি, আসার পর পরে বলতেছে গাড়ি ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর বলতেছে যে আমি উঠতে গেছি, আপনার হেল্পারে আমার গলা থেকে চেন সিধা রেখে দিচ্ছে।
আচ্ছা,
এখন অভিজ্ঞতা পরে বিধান চলেন, আপনি আমাদের সাথে চলেন, কোথায় যাব চলেন আপনি। আমার হুন্ডাটা ঠিক ওই জায়গাটায় পড়ে রইল, মৎস্য ভবনের জায়গা। আমি লক ঘর জিসিস ঘর লক করে তালা দিতে পারি নাই, আমার নিয়ে গেলো। এবং নিয়ে গেলো এমন ভাবে মনে হচ্ছে যে আমি কোনো দোষী, আমাকে তুলে ধরে নিয়ে যাচ্ছে। নিয়ে গেলো টিএসসিতে। তো ওখান থেকে মনে করে যে একজন হয়তো ভার্সিটি ছেলে থাকতে পারে, তারও বন্ধু বান্ধব ডাক্তার নিয়ে এসে আমারে আটকে এলো যে হয় এখন 10,000 টাকা দিবা, তা না হলে খবর আছে। ভাই বিশ্বাস করবেন, আমার এমন ভাবে আটকে এলো, আমি যদি বা আমার সাথে অনেক ভালো ভালো ইয়ের সাথে পরিচয় তো পরিচয় আসছে, তো মানে বড় বড় কর্মকর্তা বা কি বলবো
নেতা
কিছু না কিছু আমার পরিচয় আছে। তো আমি তারপর আমি ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। তো একটা আসছে, একজন আসছে, আইসা বাবু আসছে যে পরিবহন মালিক গড়ে পিটায় পিটায় মেরে ফেলানো উচিত, তোর ছেলে লেগে ছেগা, মানে এভাবে কথা বলতেছে আর কি। যদি তুই করছিস কি, আদালতে তুই করছিস কি, তো তোর তোর ছেলে লেগে ছেগা, তুই মানে মানে খারাপ ভাষায় কথা বলতেছে, আঙুল খাইছ এভাবে বলতেছে আর কি। যে ই কর, ফ্রি বাই কর, রকেটা দে, এটা কর সেটা কর, টাকা লাগবো না। তো ভাই আমি তো মানে খুব মনে হলো যে নার্ভাস, মানে কি মনে হলো যে আমি কি, আমি কেন এই জগৎ এই লাইনে আসলাম, হ্যাঁ যে কেন আসলাম আমি, আমার বাপ মা মানে আমি তখন মৃত্যু আমার মানে মনে হচ্ছে যে আমি আমি মারা যাবো, মানে আমি আর বাঁচবো না। আমার তো ওই জায়গায় যে আপনার প্রায় 15-20 জন মতন ছেলে, এই ভিতরে একটা ছেলে আল্লাহ মানে আল্লাহর রহমত, একটা ছেলে আমাকে চিনে ফেলছে। এই যে বললাম ছাত্র নেতা নেতা মানে গ্রুপেরই একজন,
জি
ও আমার চিনে বলছে, আরে রহমন দা আপনি, হ্যাঁ তুমি কি তুমি এনে আমার বাড়িতে হতো এই ব্যাপার। পরে ও বলতেছে দাঁড়ান দাঁড়ান একটু থামেন, কি হিসেবে ঘটনা কি হিসেবে কথা বলছি নাচ, হ্যাঁ চিনো না আমার বড় ভাই, বড় ভাই হোক যাই হোক এই ঘটনা হয়েছে, হ্যাঁ হ্যান তেন। পরে আমি শাহবাগের মানে পরে আমার বলতেছে যে ভাই আপনি ফোন দিবেন না, বললাম হ্যাঁ তুমি কাম করো তোমার মোবাইলটা দাও, মোবাইলটাও তো নিয়ে নিচ্ছে। পরে ও মোবাইলটা দেয়, দেওয়ার পর বলো যে ভাই আপনি বড় ভাইয়ের ফোন দেন। পরে আমি ছাত্র নেতা দিয়ে তাকে ফোন দিই, ফোন দেওয়ার পরে বলতেছে কে কারা নাম কি, তো নাম আমি বলি, নাম বলার পর উনি চিনতে পারেন যে ওরা তো একটু ই টাইপের নেতা নেতা টাইপের উগ্র মেজাজের। আচ্ছা ঠিক আছে ভাই আমি আসতেছি। তো পরে উনি আসছে, উনি অনেকক্ষণ পরে আসছে, এর ভিতরে একজনে বলতেছে শিলা কি কি শিলা লবণ লাগাই দে, বড়ি ফেলাইয়া দে, না বড়ি ফেলাইয়া কথা বলে নাই এরকম কথা। আমার তো তখন মানে মুখ টুক শুকিয়ে গেছে যে আমি তো চাল্লা, আমি যদি বেঁচে আসি তাহলে আমি আর এই জায়গায় আমি পরিবহনে আর থাকবো না। আমি না বোনাকে বলবো বা আমি বুঝতে চাই যে মামাকে বলবো যে আমি এই যে একটা সিএনজি পাম্প দেখতাম, আমি বললাম যে আমার সিএনজি পাম্পই দেন, নাহলে না বোনা ফার্নিচারে দেন, আমি এগুলোর মধ্যে থাকুন না। তো একটা পর্যায়ে পরে পরে তো উনি আসছে, উনি আসার পর উনি ওরা সব দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায় ওর ভাই বড় ভাই আপনি এখানে এই ব্যাপার, উনি তো আমার বন্ধু। পরে কথা হচ্ছে ভাই এই ব্যাপার এই ঘটনা কি সে কয়ে আমার চেন লেগে গেছে এইটা সেটা, পরে কয়ে যে পরে আমার কয়ে যে আপনি ফোন দেন, তো আমি ফোন দিছি আমার যে টুঙ্গিতে ফোরম্যান, যে ফোরম্যান ছিল জাহাঙ্গীর, জাহাঙ্গীর ব্যাপার এই ব্যাপার কয়ে কি করবো আমি জানি, আমি দেখতে চাইছি কিনা গাড়িতে, আপনি কি লেগাইছেন এটা আমার ব্যাপার, আমার বন্ধু চেন নিছে এটা সেটা। পরে অনেক কথা কথা বলার পর পরে তাদের খুশি করার জন্য মানে তাদের কি বলবো তাদের ই খাওয়ার জন্য আমার পকেট থেকে সাড়ে তিন হাজার টাকা দিয়ে আসতো। দেখতেন বা থাকতেন, আমি এখন বলতেছি কি সুন্দর কিনা, কিন্তু সেই পরিস্থিতির সময় আমার মানে যখন আমি একটাকেও চিনি না, প্রত্যেকটা একজন হাতে ছুরি, একজনের ছুরি দিয়ে আমরা কাটতেছে, চোখের জল তখন পড়বে, মানে মৃত্যু মনে কাছে এসে পড়ছে,
মৃত্যু না হলেও তো আহত হবার সম্ভাবনা,
কিন্তু আল্লাহ কি অসুখ করু না দেখেন, আমি তো কিন্তু বেঁচে আসলাম, আমার হুমরা ওখানে পড়ে দিচ্ছে, এক কনস্টেবল আমার হুমরা দিকে চিনছে, যেটা তো মেট্রো লিঙ্কের মালিকের ভাইগনারি হুন্ডা, সেই ওই হুন্ডা চালায় শাহবাগে এসে আমার কাউন্টার দিয়ে গেছে।
আচ্ছা আচ্ছা, সেই মৎস্য ভবনে আপনার মোটর বাইকটা ছিল?
ছিল। আমি বললাম যে ঘাটটা লক করতে পারিনি আমি,
জি
চালাইতে পারিনি।
তো এটা আপনার পরিবহন সেক্টরে যতজন কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা, খুবই ভয়াবহ একটি ঘটনা, এমন কোন ভালো ঘটনার কথা মনে আছে কিনা যে খুব মনে পড়ে, যে এই কাজটি আপনার ভালো লাগে, যে না এই কাজটি আমি করেছি?
সেটা হচ্ছে
মনে পড়ছে,
হ্যাঁ মনে পড়ছে, সেটা হচ্ছে আমি ভালো কাজ বলতে দুটা কাজ আছে,
জি আমি দুটাই শুনি।
একটা হচ্ছে আমাদের গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করে সেটা হচ্ছিল আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করা হলো আপনার ওই সায়েন্স ল্যাব।
আচ্ছা,
সায়েন্স ল্যাব, আমাদের গাড়ি কিন্তু সায়েন্স ল্যাব থেকে আপনার মিরপুর রেখে দিত আগে।
আচ্ছা,
হ্যাঁ ওই রুটে আমাদের মেট্রো লিঙ্ক ছিল, ঠিক আছে। তো ওখানে এক লোকে আপনার পায়ের উপর দিয়ে গাড়ি চালাই যায়, তো তখন ওই লোক তাদের চিকিৎসা সম্পূর্ণ ব্যয় আমি জমা দিয়ে বললাম যে আমার যে মানে গুরু বলেন এই এই লাইনে যে আমার যে শিক্ষা দিচ্ছে, মামা বলেন বক্তার সাহেব, মামা আর আমি মামাকে বুঝায় ওনার সম্পূর্ণ চিকিৎসা খরচ আমরা বহন করি। শুধু এটাই না, একটা পর্যায়ে তার পাও কেটে ফেলে দিতে হয়। আমি আমার মামা অনেক মামারাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওনাকে আমার ফ্যান পর্যন্ত কিনে দিচ্ছি যে গরম যেন না লাগে।
আচ্ছা, এই দায়িত্বটা আপনারা নিজেদের মনে করেছেন এবং সেটা করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। সবাই কি এটা করে? এবং আমার তো মনে হয় সবারই করা উচিত, তাদের গাড়ি থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং কোনো যাত্রী আহত হয় অথবা কোনো পথচারী আহত হয়।
আমি জানি না যে মানুষের তো একটা বলা একটা কথা আছে না যে তাদের এই পাশ আলোকিত তো পাশ অন্ধকার, তো এই ব্যাপারটা পরে আসি, অন্ধকার ব্যাপারটাও পরে আসি যে আমার অনেক ভুল আছে। অনেকে করে কিনা জিজ্ঞেস করলেন, অনেকে করে না। আপনি 100% ভিতরে আপনি 3% পাবেন না,
শতকরা 3%
পাবেন, হয়তো বা পরবর্তীতে আমি করতাম কিনা, পরবর্তীতে সেটা আমি আমার মনে হয় না করতাম কিনা, বা তখন প্রথম প্রথম তো প্রথম প্রথম একটা মানে মানুষ তখন যেন তো একটা মানুষের পাকে যা ফেললো, মানে যে অনুভূতিটা খেয়াল করতো না
ওই সময়টাতে কোন
হবে, তো আমরা কিন্তু তার চাকরির একটা ব্যবস্থা করে দিই।
আচ্ছা আচ্ছা, কিভাবে এই ঘটনাটি ঘটে?
এটা হচ্ছে লোক আপনার বিশ্ব আপনারা দেখবেন ইয়ে থেকে কাকলি পরে ওই বিশ্ব থেকে একেবারে উত্তর মানে ই পর্যন্ত ইয়ার পর্যন্ত রাস্তা কিন্তু পুরো ফাঁকা থাকে
আমি মোটামুটি লক্ষ্য করেছি যে ওই ওভারব্রিজ এর পর থেকে একেবারে এয়ারপোর্ট পর্যন্ত
একদম ফাঁকা, আবার একেবারে আপনার ইয়ে থেকেও আপনার ওই কাকলি বনানী পার হওয়ার পর বিশ্বরুদের তখন তো ফ্লাইওভার ছিল না, তো বিশ্বরুদ তখন একটুখানি
শান্তি
জাম মানে গেলে ই থাকলে ওই এই পাশ থেকে গেলে ওই পাশে যাওয়ার জন্য তখন হয়তো দু এক মিনিট একটা সিগন্যাল থাকলো থাকতে পারে, অনেক সময় থাকে অনেক সময় থাকে না, তো সেই সময় যাওয়ার পথে যাওয়ার সময় তখন একজন লোক পার হয়ে যাওয়ার সময় বাড়ি লাগে বাড়ি লাগে, কিন্তু আমরা মনে করেছিলাম যে মনে হয় জীবিত আর কি, তো আমরা পরে জানতে পারলাম যে না জীবিত না। দেখেন আমাদের কিন্তু গাড়ি কিন্তু আটকাতে পারেনি, রানিং এর ভিতরে গাড়ি কিন্তু আটকাবে,
কিন্তু আপনারা দায়িত্ব মনে করে সে পরিবারটির কাছে দাঁড়িয়েছেন।
হ্যাঁ কিছু ওই যে বললাম যে কিছু যারা দেখছে প্রশাসন কথা বলেন তারাও কিন্তু মনে করেন দেখছে জানছে যে এটা কোন গাড়ি, ওরা তো মনে করেন যে এটা ব্যবস্থা করে ফেলতে পারছি বা পারতাম বা পারছি আমরা যে না কোন গাড়ি মারছে এটা দেখে নাই বা ই হয় নাই।
হ্যাঁ আচ্ছা আচ্ছা,
কিন্তু এটা দিদিকের তাড়নায় হোক আর ইয়ে হোক বা ওনার সাথে যে ছিলেন লোকের সাথে মানে লোকের কাছে উনি তো দেখছেন গাড়ি কেমনি কি, পরবর্তীতে আমরা
ধন্যবাদ। আমরা আবারও কিছু প্রশ্ন উত্তরে ফিরে যাই, অনেকে জিজ্ঞেস করেছেন যে এবং অনেকে বলেছেন যে এই যে ফিটনেস এর ব্যাপারটা এটা ওইভাবে খেয়াল করা হয় না, ফিটনেস দেখবার দায়িত্বটা আসলে কার?
এটা সার্জেন্টদের।
আচ্ছা
ট্রাফিক সার্জেন্টদের,
ট্রাফিক সার্জেন্ট যারা
ডিউটিরত
থাকেন আমাদের বিভিন্ন
রাস্তায়।
তাহলে আমরা ধরে নিতেই পারি যে এত যে ফিটনেস বিহীন গাড়ি চলছে শুধুমাত্র তাদের অবহেলার কারণেই ফিটনেস বিহীন গাড়িগুলি আমরা রাস্তায় দেখতে পাচ্ছি, তারা যদি চাইতেন তাহলে কি গাড়িগুলি বন্ধ হয়ে যেত, নাকি মালিক সমিতির চাপের কারণে গাড়িগুলিকে আবারও চালাবার উপযোগী করে আবারও রাস্তায় নামানো হতো, ব্যাপারটা কি ব্যাপারটাকে কি বৈধতা দেওয়া হতো কিনা? অন্ধকারের গল্প এমন একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা সেই ঘটনাগুলি তুলে আনতে চাই যা আমাদের অনেকেরই অজানা এবং আমরা আন্দাজ করি ব্যাপারগুলি এমন হচ্ছে এমন হতে পারে। তো আপনি বলতে পারেন, আপনি নিশ্চিন্তে নির্ভয়ে বলতে পারেন?
না ঠিক আছে, না নির্ভয়েই তো বলতেছি, এত কথা বলতেছি যেহেতু নির্ভয়ে বলতেছি না, ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে মালিক পক্ষ আসছে যে নাই তা না, সে তো চাবেই, কারণ আপনি যদি ওয়ে দেখায় দেন বা ওয়ে থাকে তার, হ্যাঁ যে তার সাপোজ মনে করেন যে তার যদি 20,000 টাকা খরচ হবে একটা যে কোনো একটা ব্যাপারে ধরলাম আর কি, মানে এক্সাম্পল 20,000 টাকা খরচ হবে, সেখানে যদি সে 5,000 টাকা দিয়ে সারতে পারে সে তো 15,000 লাভ হয়ে যাচ্ছে, সে তো এটা করবেই, এটাই স্বাভাবিক।
আচ্ছা
কিন্তু মালিক সমিতি মালিক পক্ষরও যে দোষ নেই তা না, হ্যাঁ তো উদাহরণ তো দিলাম যে 20,000 টাকা যদি 5,000 টাকা হইতে পারে তো সে ওয়ে থাকলে সে করবে না।
আচ্ছা আচ্ছা, অনেকেই লিখছেন এবং অনেক অনেক প্রশ্ন আসছে আপনার কাছে, জানি যে আমাদেরকে লিখবার ঠিকানা 16260 16260, SMS যদি পাঠাতে চান এই নম্বরে পাঠিয়ে দিবেন আপনার SMS টি, SMS এর শুরুতে অবশ্যই লিখবেন নাম এবং এই মুহূর্তে আপনি কোথা থেকে আমাদেরকে শুনছেন সেই জায়গাটির নাম। এরপর প্রশ্নটি, আজকে আমরা কথা বলছি পরিবহন নিয়ে, এই নগরের যে সিটি বাস গুলি চলে লোকাল বলেন কাউন্টার বাস বলে আমরা যা চিনি, সিটিং সার্ভিস লোকাল সার্ভিস গেট লক সার্ভিস যা আমরা দেখে আসি, শুধু পরিবহন পরিবহন না, পরিবহনের মানে বাস ছাড়াও কিন্তু অনেক ব্যবস্থা রয়েছে, যেমন লেগুনা রয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রেও কিন্তু একই ব্যাপারগুলি আমরা লক্ষ্য করছি, সেখানেও যে ভাড়ার যে বিষয়টি সেখানেও একটা নিয়মকানুন ছাড়াই কাজকর্ম চলছে, ফিটনেস এর ব্যাপারটি সেখানেও, এবং সেখানে যারা ড্রাইভাররা চালাচ্ছেন তাদের ব্যাপারেও কিন্তু একই কমপ্লেন, তাদেরও ওইভাবে বৈধ লাইসেন্স ছাড়াই তারা কাজ করছেন। তো আপনি এটা কি বলবেন, বাসের বাইরে গিয়ে যদি আমরা চিন্তা করি,
বলে না যে
ম্যাক্সি লেগুনা কত কি তো টেম্পো কত কি তো চলে আমাদের শহরে,
ওই কথা আছে না যে আর যে বা যায় না, কিছু কথা না যে বড় জন যে দিকে যায় ছোট রাত সেদিকে যাইব, তো ওরকম অবস্থা আর কি, যে লেগুনার যে লেগুনার একটা মালিক সমিতি আছে।
আচ্ছা,
হ্যাঁ, যে সিএনজি যে চলে এটার একটা মালিক সমিতি আছে। তারাও এই ব্যাপারটা নিয়ে বা এই কাজটা নিয়ে তারাও ওরকম ভাবে ই করে না, যে সত্য কথা, এটা মালিক, এটা লাইসেন্সের ব্যাপারটা সম্পূর্ণ ভাবেই মালিকের আওতাধীন। আপনি ইচ্ছা করলে
মালিক যদি চান তার গাড়িতে কোনো তার গাড়ি যারা চালাবে তারা অবৈধ লাইসেন্স চালাতে পারবে না, তার পক্ষে
সম্ভব না।
সো লাইসেন্সটা মানে খোঁজ খবর নিয়ে একটা বৈধ লাইসেন্সের একজন ড্রাইভার জন্য চালাতে পারে, এই দায়িত্বটা আসলে একজন মালিক।
তবে ওদিন আমি একটা লাইসেন্স দেখলাম আমার কাছে, আমি দ্বিধাদ্বন্দ্ব করে গেলাম যে এটা কি দুই নাম্বার না এক নাম্বার,
জি
হ্যাঁ, মানে মধ্যম মধ্যম না ভারী দেখলাম, যাই হোক আপনার লাইসেন্সটা আমার মনে হচ্ছে একবার মনে হয় দুই নাম্বার, একবার মনে হয় এক নাম্বার,
মানে ভুয়া লাইসেন্স,
একবার মনে হয় ভুয়া লাইসেন্স, আবার মনে হচ্ছে না এক নাম্বার হইতেও পারে। তাহলে কি দুই নাম্বার লাইসেন্স গুলো কি প্রায় এক নম্বর মতো করে ফেলতেছে? আগে তো দুই নাম্বার লাইসেন্স দেখলেই ধরলেই এভাবে মানে কাটচিট করলে বোঝা যায় যে দুই নাম্বার লাইসেন্স, এখন আপনার দুই নাম্বার লাইসেন্স যদি কাটচিট করেন, হ্যাঁ, আপনি বোঝাটা খুব টাফ ব্যাপার।
আচ্ছা আচ্ছা,
আমি ওদের দেখলাম আর কি একটা লাইসেন্স, তো দেখে আমি নিজে মানে একটু মানে ভেবে থেকে খেয়ে গেলাম যে নাকি দুই নম্বর না এক নাম্বার, তো হাসতেছে বস আপনি চিনতে পারবেন না।
আচ্ছা আচ্ছা, অনেকে জিজ্ঞেস করেছেন যে বাসের যারা ড্রাইভার আসছেন তারা অনেক সময় চালানোরত অবস্থায়, গাড়ি চালানোরত অবস্থায় মোবাইলে কথা বলেন এবং তারা ধূমপান করেন, এটা নিয়ে কি বলবেন? এটা আসলে আপনার কি বলবার আছে? আমার মনে হয় কাসেম কালাম যদি আমাদের সঙ্গে লাইনে থাকতো আমরা কালামকে জিজ্ঞেস
করলে ভালো উপদেশ
ও বলতে পারতো যে এটা আসলে ওর করা ও করে কিনা এবং ওর করা ঠিক কিনা। ওকে, অবশ্যই এটা ঠিক না, গাড়ি চালানো শুধু বাস না, যে কোনো পরিবহন এবং যে কোনো গাড়ি চালাতে গিয়ে আপনি যদি প্রাইভেট কারও চালান, ইনফ্যাক্ট মোটর বাইক অনেকে দেখি হেলমেটের ভেতরে হেডফোনটা এমন ভাবে তারা চেপে রাখেন যেন কানে রেখে তারা কথা বলতে
শুনতে পারছেন না।
সো এটা শুধু বাস ড্রাইভার না, যারা চালক যে কোনো গাড়ি যানবাহনের চালক সবারই এই ব্যাপারটা মাথায় রাখা উচিত,
সাধারণ জনগণ জনগণেরকেও সচেতন থাকতে হবে এইসব ব্যাপারে,
যে রাস্তায় যারা আমরা পথচারী আমরা সতর্ক থাকবো যে কেউ না কেউ হয়তো বা মোবাইলে কথা বলতে বলতে ড্রাইভ
করছে
আমার গায়ের উপর উঠে দিতে পারে, একটা অবস্থা রমন ভাই।
আর যারা মোটরসাইকেল চালায়, আমি একটা বলি যে যারা বাস চালায় তারা অবশ্যই আপনার নিরক্ষ, তারা পড়ালেখা তেমন একটা জানে না,
কম শিক্ষিত,
কম অল্প শিক্ষিত, কিন্তু যারা আমরা মোটরসাইকেল চালাই বা আমরা প্রাইভেট গাড়ি যে ড্রাইভ করি, হ্যাঁ, আমরা তো তারা বুঝি, তারা জানি, তারা আইন সম্বন্ধে জানি, তারপরও কেন এই কাজটা করে আমি আমার বোধগম্য নয়।
কিন্তু আরেকটা কথা কিন্তু থেকে যায় যে প্রাইভেট চালালে মোটরসাইকেল চালালেই কি সে শিক্ষিত, এরকম তাদের মতো কিন্তু অনেকেই চালায়
না চালায়।
আপনি যেটা বলতে চেয়েছেন নিশ্চয়ই আমরা আপনার মেসেজটা ধরতে পেরেছি, নিশ্চয়ই এই ব্যাপারটি আমরা নিজেরাও দেখেছি, হয়তোবা এটা শুধু আমি না আপনি আমি আমরা অনেকেই হয়তোবা দেখেছি যে তারা এভাবে বাইক চালাচ্ছেন, এভাবে গাড়ি ড্রাইভ করছেন কথা বলতে বলতে। সো এটা সবার জন্যই ক্ষতিকর, যিনি পথে চলছেন, যিনি পথচারী তার জন্য, যিনি চালাচ্ছেন তার জন্য, তার গাড়িতে যদি অন্য কোনো যাত্রী থাকে তার জন্য ক্ষতিকর।
আমি একটু একটা মজার কথা বলি,
জি কে
আমি পরশুদিন বুধবার,
জি দিনের আগে পরশুদিন,
তো আমি যখন বুধবার মানে আমি বিশ্বর থেকে আসতেছি, তো এই পাশে দিয়ে ফার্ম গেট হয়ে, তো বনানি হয়ে ফার্ম গেট হয়ে, তো আমি এদিকে তো আবার ইয়ে দিয়েও আসা যায় আপনার নতুন বাজার দিয়ে,
বাড্ডা দিয়ে,
বাড্ডা দিয়ে, তো আমি ফার্মলেট হয়ে ওই রাস্তা দিয়ে আসবো, তখন দেখলাম যে একজন বিদেশি নাগরিক উনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, ওনার আশেপাশে কোনো গাড়ি নেই, উনি পকেটে মানে মোবাইল ছিল, মোবাইল পাচ্ছে, উনি কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছেন, উনি হুন্ডাও না, প্রাইভেট কারও না, কোনো কিছু না, উনি সাইকেলটা থামাইলেন, থামায় সাইকেলটা স্টান করলেন, স্টান করে তারপর উনি সাইকেল থেকে অনেক দূরে দাঁড়ালেন, দাঁড়ায় তারপর উনি ফোনে কথা বলতেছেন।
সচেতন একজন নাগরিক,
তখন আমি আমি সবকিছু ভালো খুব সুন্দরভাবে মেনে নিলাম, মেনে নিলাম বলতে কি মানে আমার খুব ভালো লাগলো, কিন্তু উনি সাইকেল থেকে মিনিমাম 15 হাত দূরে কেন দাঁড়াইলেন?
আপনার কি মনে হয় কেন তিনি এত দূরে গিয়ে দাঁড়িয়েছেন?
আমি আপনাকে প্রশ্ন করি এখন কেন দাঁড়াইলেন?
না আমার মনে হয় যে তিনি হয়তো বা এইভাবে অভ্যস্ত যে সাইকেলটা কি তিনি ফুটপাথ উঠিয়েছিলেন না রাস্তায়?
না রাস্তায় কিনারে।
আচ্ছা আচ্ছা, এক কর্নারে
কর্নারে।
আচ্ছা আচ্ছা, তো সেটাও তো বোধহয় উচিত না কোনো একটা চলন্ত রাস্তা যেখানে সেখানে একটা সাইকেল পার্ক করা।
তুমি পার্ক করার কোথায় করবো? কারণ ওই ফুটপাথের উপর যে আপনি আপনার ই ওই যে আপনার কি কয়
রেলিং দেওয়া থাকে,
রেলিং দেওয়া থাকে।
আচ্ছা আচ্ছা,
সে কোথাও থাকে? আমার কাছে যেটা মনে হলো,
না আমি আসলে বুঝতে পারছি না উনি কেন সাইকেল যেখানে পার্ক করেছেন সেখান থেকে 15 ফিট দূরে
উনি দাঁড়ায় কেন কথা বললেন না। আমার কাছে যেটা মনে হলো যে হয়তো বা পিছন থেকে কোনো গাড়ি এসে মেরে দিতে পারে, বা অ্যাক্সিডেন্ট হতেই পারে। বিদেশে দেখবেন যে গাড়ি থামায় রেখা আপনার 2-3 হাত দূরে কথা বলতে আছে, পিছন থেকে একটা গাড়ি মেরে দিচ্ছে, ডিসকভারি যদি দেখা যায় অনেক সময়
বিভিন্ন ইউটিউবে অনেক ভিডিও দেখা
যায়। তো আমার তখন মনে হলো যে হয়তো সে এই কারণে 10-12 হাত দূরে দাঁড়িয়ে কথা বললো এবং কথা শেষ করে উনি আইসে আবার সাইকেল নিয়ে আবার চালা চলে যাচ্ছে।
মানে নিজের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যতটুকু সচেতন হওয়া দরকার তারা ততটুকুই সচেতন। বাট আমরা কিন্তু ফুটওভার ব্রিজ ব্যবহার করি না, হুটহাট করে রাস্তার সিগন্যাল ছেড়ে দেবার পরও সিগন্যালে তো সিগন্যালে তো আমরা রাস্তা পার হই নর্মালি, আমরা একটা সিগন্যাল পড়লে তখন আমরা যাই, কিন্তু সিগন্যাল ছেড়ে দেওয়ার পরপর আমরা হাত দেখাতে দেখাতে রাস্তা পার হই, যেটা অবশ্যই কাম্য না, এবং একটা দুর্ঘটনা হলে আমরা কিন্তু সেই চালককেই দায়ী করি, কিন্তু দায়ীটা আমরা নিজেরাই যে আমরা এভাবে আইন কানুন না মেনে রাস্তা পার হই। ফুটওভার ব্রিজ যেখানে রয়েছে সেটাও না মেনে নিচ দিয়ে যাচ্ছি দৌড় দিয়ে, অত্যন্ত সাহসী সঙ্গে। কি সাহস আমাদের, কি দুঃসাহস। ওকে, অনেকে লিখছেন, আরিফ হোসেন আরিফ সালে লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি বাসা লিখেছেন, সদরঘাট থেকে তিনি একটা বাসে মেরুল বাড্ডায় আসেন 50 টাকা দিয়ে, কিন্তু ভাড়া হচ্ছে 15 টাকা। তাদেরকে প্রশ্ন করতে বলা হলে তাদেরকে প্রশ্ন করতে গেলে তারা বলে যে অন্য কাউকে টাকাটা দিতে হয়। আচ্ছা, আপনি বলেছেন কাকে টাকা দিতে হয়? আমার মনে হয় না এটা আপনি যে তারিখটি দিয়েছেন খুব সম্ভবত সেটা ঈদের সময়ের একটা তারিখ, ওই সময় ঈদ ছিল, ঈদের সময় তো একটু ভাড়া বাড়ে গাড়িতে, তবে এত ভাড়া বেড়েছে কেন 15 টাকার জায়গায় 50 টাকা হওয়ার কথা না। এবং আপনি যে কারণটা উল্লেখ করেছেন সেটাও আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, জানি না রোমান ভাই কি বলবেন। এরপরে দেখতে পাচ্ছি মানুষ মানুষের জন্য তিনি লিখেছেন, মহিলাদের দাঁড়ায় থাকা উচিত। ভাই আপনার নামের সঙ্গে আপনার এই কমেন্ট একেবারেই যায় না, আমি খুবই দুঃখিত আপনি আমাদের এখানে লিখেছেন এবং এমন একটি কমেন্ট করেছেন। আপনার নামটি হচ্ছে মানুষ মানুষের জন্য, এই নামে আপনার আইডি, কিন্তু আপনি লিখেছেন যে মেয়েদের সমান অধিকার তাই তাদের দাঁড়িয়ে যাওয়া উচিত। আচ্ছা, নিশ্চয়ই এটা আপনার পরিবারের কারোর সঙ্গে ব্যাপারে আপনি এই কমেন্টটি অ্যাপ্লাই করবেন না।
দাঁড়িয়ে যাবে কখন যাবে? নটা সিট ফিল আপ থাকতে যদি মেয়েরা বসে থাকে, মা বোনেরা বসে থাকে, তারপর যদি মহিলা উঠে সেক্ষেত্রে অবশ্যই দাঁড়িয়ে যাবে। আর আমাদের জন্য যদি আপনার 36টা সিট বাচ্চার গাড়ি মানে 36টা সিটের ভিতরে যদি আমরা যদি বসে থাকি যদি 28টাতে নিয়ে, তারা যদি 9টা নিয়ে কি বসতে পারবে না?
সেটাই
বসতে 9টার পরে যদি উনি
মানুষ মানুষের জন্য নামের এই বন্ধুটি খুবই দারুণ আপনার প্রোফাইল পিকচারটি ফুলে ভরপুর, কিন্তু আপনার কমেন্টে আপনার নাম এবং আপনার আইডি এবং আপনার প্রোফাইল পিকচারের সঙ্গে একেবারেই যায় না। আচ্ছা, কত কিলোমিটার হাফ ভাড়া দেওয়া যায় স্টুডেন্টদের জন্য তিনি বলেছেন, এক্ষেত্রে কোন নিয়মকরণ আছে কিনা? রবিউল ইসলাম এই প্রশ্নটি করেছেন।
না, আমরা যখন চালু করি তখন আমাদের মানে আমরা স্টুডেন্টদের হাফ ভাড়া নিতাম, সিটিতে হাফ ভাড়া,
সিটির বাইরে তো এরকম না, ঢাকা থেকে কক্সবাজার
যাবো
স্টুডেন্ট আমার হাফ ভাড়া
নিতাম,
এটা তো অ্যাপ্লিকেবল
না।
ওকে, শুধু সিটির মধ্যে,
সিটির জন্য।
ওকে,
তারপরে অবশ্যই আপনাকে কার্ড দেখাতে হবে এবং আপনার স্কুলের সময়, আবার স্কুলের পরে যদি যেতে চান কার্ড দেখাবেন,
সমস্যা হবে না,
সমস্যা হবে না। এলো তখন ছিল, ইদানিং কি অবস্থানে আছে এটা তো একটু।
আচ্ছা, তাহমিন, তিনি ঢাকা থেকে, তার বাসা নারায়ণগঞ্জ এবং তিনি ঢাকা থেকে নিয়মিত নারায়ণগঞ্জে যাতায়াত করেন, গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ, এবং তিনি লিখেছেন কিছু বাসের নাম দিয়েছেন, আগে যেখানে ভাড়া ছিল 30 টাকা আর এখন ফ্লাইওভারের জন্য 35 টাকা, কিন্তু আমার প্রশ্ন হলো কেন বেশি নেওয়া হচ্ছে? কারণ তাদের তো গ্যাস আর বিল কম লাগছে। আচ্ছা, গ্যাসের বিলটা তাদের খুব কম লাগছে, আগে যে ফ্লাইওভারের কারণে বোধহয়
₹180-220 মনে হয়, কারণ আমি যখন বাইক নিয়ে আসি বাইকে 10 টাকা নেন, সিএনজি তে 18 টাকা, প্রাইভেট কারে 80 টাকা,
অনেক সময় দেখা যায় যে মহিলা সিট রেখে অন্য সিটে মহিলা বসে আছে, কোন পুরুষ তো তাকে তুলে দেয় না, অথচ মহিলাদের 9টি সিট যখন খালি থাকে একজন পুরুষ বসে থাকে, ওই মহিলা তো পারলে কানে ধরে তুলবে, এমন কেন হয়? রোমান ভাই বলবেন কি কেন এমন হয়? সো এটাও কিন্তু একটা কমপ্লেইন যে এমন হয় যে মহিলা সিট ফাঁকা থাকতেও কিন্তু অনেক মহিলারা অন্যান্য সিট গুলিতে বসে, এবং বাট অল্টারনেট যদি ওই ফাঁকা জায়গাটাতে যদি কোনো পুরুষ বসে তাদেরকে যদি কোনো মহিলা আসে তখন তুলে দেওয়া হয়। সো দুটি বিষয়কেই আমাদের গুরুত্ব দিতে হবে।
এখন যদি আপনার সিট যদি খালি থাকে আপনার 20টা, এখন আপনার চুজ করে নিতেই পারেন একটা,
জি
ঠিক হ্যাঁ, আপনার যদি 20টা সিট আছে আপনি এই 20টা থেকে আপনি যান লাগে একটু বসতেই পারেন, আপনার চুজ করতেই পারেন একটা সিট।
ওকে, টিটো তিনি লিখেছেন যে খিলক্ষেত বাস স্ট্যান্ডের অবস্থা খুবই খারাপ, সেখানে তারা কখনোই সিট পান না। খিলক্ষেত বাস স্ট্যান্ড আসলে কিন্তু এমন একটি জায়গায় যে যেতে আসতে আপনি উত্তরা যাবেন অথবা মতিঝিল, ফার্মগেট, মিরপুর যেখানে যান না কেন, মাঝখানে পড়াতে উত্তরা থেকে গাড়িটা ভরে আসে, এদিকে ফেরার সময় এদিক থেকে গাড়িটা ভরে যায়, খিলক্ষেতের যাত্রীরা কোনো সিট পায় না, এটা কিন্তু চরম সত্যি,
এটা একেবারে 100% সত্য কথা।
তো তাদেরকে অধিকার নেই,
অধিকার আছে এটা নিয়ে আমরা আমরা আমাদের কথা বলতেছি, এটা সত্যি ঘটনা একদম, যে আমরা পরবর্তীতে 2007-08 আমরা নিজেরা মিটিং করে খিলক্ষেতের জন্য 2টা সিট রাখার ব্যবস্থা করছি। এখন
মিটিং করে মাত্র 2টি সিট,
কারণ আপনার তো কাউন্টার অনেকগুলা, আপনি যদি আপনি বুঝতে হবে যে আমাদের টঙ্গি থেকে আসে গাড়ি, টঙ্গি কলেজ গেট, তারপর লোক আপনার কলেজ গেটের পরের লোক আপনার চেরাগালি, তারপর আবদুল্লাপুর, তারপর হাউস বিল্ডিং, তারপর আস্তে আস্তে আপনার এয়ারপোর্ট, আজমপুর কাউন্টার না, আজমপুর কাউন্টার ছিল না আমাদের, এয়ারপোর্ট, হ্যাঁ, তারপর ছিল গিয়ে আপনার এয়ারপোর্টের পরে ছিল
গিয়ে
খিলক্ষেত, তাহলে আপনার ওদিক থেকেই তো আপনার যাত্রীরা ভরবো। 2টা সিট আমরা রাখছি, তো এই 2 সিট নিয়েও আমার ড্রাইভার অনেক বাইশ এসেছে।
এই 2টি সিট তো ফাঁকা থেকে আসে না গাড়িটা,
আসে না, কারণ কি 2 সিট যখন ফাঁকা রাখতে বলা হয় যে আপনারা এই 2টা সিট বসবেন না, কেন বসবো না, বকা দিয়ে কথা বলে ড্রাইভারদেরকে, পরে ড্রাইভাররাই মানে দুদিন পর আমাদেরকে মানে যে আমাদের যে পঙ্গিতে গ্যারেজ ছিল গ্যারেজে গাড়ি রাখতো ওরা স্টার্ট করে বসলো রাত্রেবেলায়। আমি বাসায় যে মুখ হাত তো দিমা তো খাইতে বসবো রাত বেলা, তখন 11:30 আমাকে ফোরম্যান ফোন দিয়ে বসলো বস তাড়াতাড়ি আসেন, ড্রাইভারের কাছে থেকে গাড়ি চালাবে না। কেন চালাবে না? এই খিলচিলে দুটো সিট ওরা রাখতে গিয়া ওরা মায়ের খায়, ওরা মা বাবার তুলে বকা দেয়, এটা করে সেটা করে, ওরা চালাবে না। পরে এই 11:30 সময় আমি আবার বাইক নিয়ে এই টঙ্গি যাই, যা ওর সাথে কথা বলে পরে দুই সিট আমি ক্যান্সেল করি।
তার মানে যা সেটাই রয়ে গেল যে খিলখেত খিলখেত কাউন্টার থেকে যারা যাতায়াত করেন তারা সেই দাঁড়িয়েই যাবেন,
আমরা 5টা গাড়ি এয়ারপোর্ট থেকে ঘুরে যাওয়ার অনুমতি দিয়েছিলাম। প্রত্যেক দিন 5টা গাড়ি ঘুরবে এবং কোন 5টা গাড়ি ঘুরবে নাম্বার দিয়ে দিয়েছিলাম।
আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তো শুধু আপনাদের পরিবহনটি, অন্যান্য পরিবহন গুলি তো এই ব্যাপারটা একেবারে মানছে না।
আমাদের দেখা দেখি তখন ঢাকা পরিবহন এই কাজটা করেছিল এবং বেলাল পরিবহন, বেলালের পরিবহনের এমডি ছিলেন হলো আতর ভাই, ওনার সাথে আমার খুব ভালো রিলেশন ছিলেন, যে কোনো ইয়েতে আমরা দুজনে একসাথেই মোকাবেলা করতাম আর কি, ঝড় ঝাপটা এই কাউন্টার কথা বলো অনেক কথাই এসে পড়ে, কাউন্টার বসাইতে অনেক সমস্যা হয়েছে আমাদের একটা সময়, নতুন যে অবস্থা।
কি সমস্যা হয়েছে একটু খুলে বলুন। আপনারা তো রুট পারমিট নিয়ে আপনারা গাড়ি নামিয়েছেন, তো আপনাদের অধিকার আছে, এটা তো আপনাদের কাউন্টার বসাবার অধিকার আছে যেহেতু আপনারা ব্যবসার জন্য।
ব্যবসার জন্য
সেখানে কেন সমস্যা এবং কি কি সমস্যা?
এখানে সমস্যা হয়েছিল আমরা যখন প্রথম কাউন্টার বসাই, যখন আমাদের নতুন ভাবে আরম্ভ করি, তখন মতিঝিলে একটা গুলিস্তানে একটা প্রেস ক্লাব, একটা শাহবাগ, একটা ফার্ম লেটার, এভাবে করে দেখবে টঙ্গি উত্তরা গাজীপুর ওই চেরাগালি এয়ারপোর্ট কাউন্টার বসে, চারটাবেলা বসে আমরা পিক আপে করে কাউন্টার আনে না বসে বসে দিয়ে যাই। সকালে এসে আমি ভোরবেলা আসছি, আমি ভোরবেলা এসছি আসার পর আমি সরাসরি চলে গেছি চেরাগালি, প্রথম গাইডের সাথে আমি আসি। তো আসি আস্তে আস্তে তো গুলিস্তানে যাই, দেখি আমার কাউন্টার নেই, কাউন্টার নেই, কাউন্টার কোথায়? কাউন্টার নেই, কাউন্টার দেখি পিছনে পড়ে দিচ্ছে। কেন পড়ে দিচ্ছে? কাউন্টার আবার উঠাইলাম, উঠাইতে দিব না, সেখানকার নেতা বা এই টাইপের কিছু লোকজন ঠিকানা কিনছে এই জায়গায়, তারা কিনে রাখছে যেভাবে তারা বলছে আমাকে যে আমি এখানে হাতের দোকান দিচ্ছি, এই যে একটা আপনি নিলে ভাড়া দিতে দিব না, আমি ভাড়া দিই না, এটা না সেটা না, এক কথা দুই কথা অনেক কথা। তো যাই হোক, ওই জায়গায় এক ছাত্র নেতার সাথে আমার পরিচয় করাই দিল, যাতে এই ভাইয়ের সাথে কথা বলেন, এই ভাই আপনাকে কি করবে। আচ্ছা ঠিক আছে, কথা বললাম, কথা বলার পর সে বলল তার দুটা ছেলে চাকরি নিতে হবে।
আচ্ছা,
তা নাহলে কানটা বসাত না, বুঝতে দিবে না। তো তখন অনেক কথাবার্তা বলতে 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 পরে আমি বললাম আমি একজনকে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একজনকে যদি দেন দেন, আর কাউন্টার যে বসেছেন এই জায়গাটা, এই জায়গাটার বাবদ
ভাড়া দিতে হবে
মাসে মাসে আমাকে কিছু আকর্ষণ।
আচ্ছা, সেই পরিমাণটা কেমন?
প্রথম অবস্থায় আমি গিয়েছিলাম 4,000 টাকা মনে
হয় প্রতি মাসে তাকে দেওয়া হতো 4,000।
শুধু তো গুলিস্তান পাতো না,
সব জায়গাতে মোটামুটি
প্রায় সব জায়গাতেই।
আচ্ছা, যেহেতু এই প্রসঙ্গে আমরা আসলাম যে টাকা দেওয়ার বিষয়টা, কাদেরকে টাকা দিতে হয়? আসলে অনেকে যাত্রী বলেছেন যে তারা এ ধরনের কথা তারা শোনেন যে না ভাড়া বেশি হচ্ছে কাউকে দিতে হয়, তো কাদেরকে দিতে হয় টাকাগুলি?
বড় ভাইদেরকে,
বড় ভাইদেরকে দিতে হয়। কি বাবদে দিতে হয়?
যেন কাউন্টার গুলো ঠিক রাখে, অথবা যেন বিছা না খেয়ে ফেলে।
আচ্ছা,
এরপরে
আমরা অনেকে দেখতে পাচ্ছি
না, শুধু যে আপনার ওনাদেরকে দিতে হয় তাও তো না, আরো তো আপনার পরিবহন সেক্টর আরো অনেক জায়গায় আপনার এরকম পে করতে হয়।
জি, আমরা আসলে সেই লিস্টে চাই আপনার কাছ থেকে, যেহেতু আপনি নিজে দিয়ে এসছেন
বড় ভাই বলেন আকাল চালা দিতে হবে, নাহলে আপনার রেখা লাগাই দিবে।
আচ্ছা,
প্রশাসন কিছু আছে রেখা লাগাই দিবে।
আচ্ছা আচ্ছা, মানে যারা রেকার লাগায় তাদেরকেও দিতে হতো?
তারপর অবশ্যই তো একদম আমার ড্রাইভারের মুখেই আপনি শুনলেন, আমি তো ডিফেন্স ভেঙে আর কি বলবো। হ্যাঁ, এটা কথা বললেন না যে এটা যে মানে তিন দিনে বাচ্চাও জানে, তিন দিন আগে হয়েছে যে বাচ্চা সেও জানে,
সেটা আসলে কথা কথা
না, কথা ঠিক আছে,
মোটামুটি এটা সবার কাছে,
এটা সবার কাছে
পুরস্কার, কিন্তু সবাই তো এরকম না, তারপরেও তো এই সংখ্যা খুব একটা কমও না।
আপনি যদি দেখেন যে 100 জনের ভিতরে একজন দুইজন, তো ওটা ভালো দিকে আপনি কি দেখবেন?
জি ওকে, তো মোটামুটি প্রত্যেক গাড়ি থেকে এটা কি একটা মাস ভাড়া হিসেবে দিতে হতো, যে প্রতি মাসে দেওয়া হতো নাকি প্রতি সপ্তাহান্তে এই টাকাগুলি দেওয়া হতো?
মাসে,
প্রতি মাসে একটা। তার মানে সেই প্রথম আলোচনা আমরা ফিরে যেতে পারি আবারও, যে আমি যে বলছিলাম যে খরচটা কোথায় আসলে একটা গাড়ির পেছনে, এই খরচটা তখন কিন্তু আসেনি, এখন আসলো, এটাও যোগ করে নিতে হবে আমার খরচের সঙ্গে।
এই কারণে দেখবেন যে ঢাকা সিটিতে এখন কাউন্টার সিস্টেম গাড়ি অনেকটাই কম, মালিকেরা আপনার দেখবেন যে কাউন্টার সিস্টেম উঠে দিয়ে ড্রাইভার হাতে ছেড়ে দিচ্ছে যে তুমি আমাদের গাড়ি থেকে প্রতিদিন আমাকে 2000 টাকা দিবা,
তুমি যা পারো
ইনকাম করো।
আচ্ছা আচ্ছা, এই জন্য ওর মতো করে যতক্ষণ না পর্যন্ত আর দাঁড়ানোর জায়গা নেই
উঠাচ্ছে
এবং ওয়েট করছে এবং আস্তে আস্তে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, রাইসা ফার্ম গেট থেকে লিখেছেন, অনেক স্কুল কলেজ আছে যেখানে কার্ড দেওয়া হয় না, তারা কি স্টুডেন্ট ভাড়া দেবে না? স্টুডেন্টরা টিচারের কাছে যাই তখন কি হাফ ভাড়া যেটা সেটা কি কার্যকর না? আচ্ছা, আমার মনে হয় স্টুডেন্ট কার্ড মোটামুটি সব স্কুলে দেওয়া হয়, বা কিছু স্কুল থাকতে পারে হয়তো বা যে তাদেরকে
না, সে সময় কিন্তু আমি যেটা জানি আর কি যে বলা হয়েছিল যে স্টুডেন্টদেরকে কার্ড দেখাতে হবে।
জি,
আপনার কার্ড দেখাইলে আপনার হাফ ভাড়া, তারপরে যে স্টুডেন্ট আমি বুঝবো কিভাবে?
রাইসা যেটা বলছে যে অনেক স্কুলই আছে, অনেক স্কুল এবং কলেজ রয়েছে নাকি কার্ড দেওয়া হয় না, আমি জানি না রাইসার বক্তব্যটা কতটুকু ঠিক, কিন্তু এমন স্কুল কলেজ কিন্তু রয়েছে বলে রাইসা বলছেন, আপনি জানেন এই ধরনের?
আমি ঠিক বলতে পারছি না যে এরকম আছে কিনা।
আচ্ছা,
প্রত্যেকটা স্কুলে তো নিজস্ব আইডি কার্ড অবশ্যই দেয়।
আচ্ছা, এবং সে আরেকটা বিষয় জানতে চাই যে শুধুমাত্র যারা স্কুল কলেজে যাবে ওই সময়টাতে এবং ইউনিফর্ম পরা থাকবে তখনও কি এটা কার্যকর হবে নাকি সবসময় কার্যকর হবে?
এটা হচ্ছে লোকে আপনার মানে আমার বর্তমান কি অবস্থা, আমি তো বললাম যে প্রায় আমি কিছুদিন যাবৎ আমি নাই,
এখানে কাজ করছেন না?
না, আমি অন্য জায়গায় আছি। তো এটা হচ্ছিল আমরা যে সময় ছিলাম তখন কার্ড দেখালে কোনো সমস্যা হইতো না, আমরা হাফ ভাড়া রাখতাম, শুধু আমরাই না
সবাই
মোটামুটি যে কটা কাউন্টার ছিল তারা রাখতেন।
ওকে, লাইনটিতে রয়েছেন আমাদের সঙ্গে ফয়েজুল্লাহ, তিনি কথা বলতে চান। আগের এপিসোডে আমরা একেবারে শেষের দিকে ফোন কল নিয়েছিলাম, আমরা বুঝতে পারছি না আজকে আমরা ফোন কল নিব কিনা, যদি সময় থাকে আমরা চেষ্টা করবো ফোন কল নিতে। আমাদেরকে লিখেছেন আকাশ, লিখেছেন তিনি শুনছেন, বিথি লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি তাসিন মাহবুব লিখেছেন যে রোমান ভাই আপনাকে শুনছি, ভালো লাগছে, আপনার জন্য একটা প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটি আসলে বোধহয় রোমান ভাইকে করে আমরা উত্তরটি নিতে পারি না, প্রশ্নটি আসলে তাকে উদ্দেশ্য করেছেন, কিন্তু উত্তর দেওয়ার দায়িত্বটা বোধ হয় তার না, আপনি যাদেরকে নিয়ে প্রশ্ন করেছেন আমার মনে হয় প্রশ্নটি তাদেরকে করলেই ভালো হয়। তাসলিন, আমার বিশ্বাস যে আপনি আমার মেসেজটি ধরতে পেরেছেন। ইন্দ্রজিৎ সরকার, তিনি লিখেছেন পরিবহন নিয়ে জানা খুবই দরকার, আমাদের এখানে তো লাইসেন্স ছাড়া কোনো মালিক গাড়ি দেয় না। আমাদের এখানে আচ্ছা ইন্টারনেটের মাধ্যমে জানা যায় লাইসেন্স অরিজিনাল কি ডুপ্লিকেট, সো তিনি গাড়ির মালিকদেরকে অনুরোধ করেছেন তারা যেন অ্যাটলিস্ট এভাবে যাচাই করে নেন। ওকে, আমরা আবারও ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। চলছে অন্ধকারের গল্প, আমাদের সঙ্গে রয়েছেন রোমান চৌধুরী, আমাদের সঙ্গেই থাকুন এবং আশা করছি যে আপনি আপনার প্রশ্নটি আমাদেরকে লিখে পাঠাবেন 16260 এই নাম্বারে। ওকে, যে কোনো প্রশ্ন পরিবহন সেক্টর নিয়ে আপনি যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানবার ইচ্ছা থাকে এবং আপনার ভোগান্তির কথা যদি আপনি শেয়ার করতে চান আমাদেরকে জানাতে পারেন। সঙ্গে থাকুন, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি।
This track was downloaded from FusionBD.com.
রাইট, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা FM 90.4 মাই সিটি মাই টিউনে। আর ভুল ছবি ভুল শুনবেন আজ রাত, তার মানে সোমবার রাত 11:30। ওকে, অনেক ধন্যবাদ যারা সঙ্গে রয়েছেন এবং আমাদেরকে লিখছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রোমান চৌধুরী, যিনি পরিবহন সেক্টর দীর্ঘদিন কাজ করেছেন রুট ম্যানেজার হিসাবে, এবং তার কাছ থেকে পরিবহন খাতের কিছুটা অংশ আমরা তুলে আনতে পারছি। দুষ্টচক্র মুক্ত হোক নগর পরিবহন, এমন অনেক আন্দোলন দাবি কিন্তু সবার রয়েছে যারা যাত্রী, যে নগর পরিবহন অনেক ধরনের দুষ্টচক্রের মানে তাদের দুষ্টচক্র থেকে তারা মুক্ত হতে পারছে না। এই দুষ্টচক্রগুলি আমরা জেনেছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির শিকার হয় নগর পরিবহন, এবং যারা যেসব পরিবহন সারা বাংলাদেশে চলে সেসব পরিবহন মহাসড়কেও চাঁদাবাজি চলছে এবং নগর পরিবহনও চাঁদাবাজি চলছে। তো চাঁদাবাজির কিছুটা চিত্র আমরা আপনার কাছ থেকে পেয়েছি, কোথায় কোথায় দিতে হয় স্থানীয় আপনার রুটের মধ্যে স্থানীয় যেসব যারা সন্ত্রাসী রয়েছে, আমি সহজ বাংলায় যেভাবে বলি স্থানীয় পর্যায়ে যারা রয়েছে তারাই এই টাকাটি নেয় আপনাদের কাছ থেকে, এবং এই অঙ্কটা মাসে কেমন দিতে হয়?
সব মিলিয়ে প্রায় অনেক, মানে 1,00,000 টাকার উপরে, 1,40,000-50,000,
প্রায় 1.5 লাখ টাকার মতো দিতে হবে,
1.5 লাখ টাকা রোডে বিলাইতে হয়,
রোডে বিলাইতে হয়। ওকে, আমরা আবারও কিছু প্রশ্নে যাব। আমাদেরকে লিখেছেন কখনোই বাসে স্টুডেন্ট ভাড়া দেয়নি, ইউনিফর্ম পরা অবস্থায় স্টুডেন্টদের সঙ্গে বাসের ভাড়া নিয়ে অনেকেই অনেক কন্ডাক্টর খারাপ ব্যবহার করে, যা আমি নিজের চোখে দেখেছি, ফারজানা এটা জানিয়েছেন।
স্টুডেন্টের ব্যাপারটা হচ্ছে কি ভাব ভাড়া, এটা ঠিক আছে, আপনি দেখবেন বর্তমানে বাসে যে এই চলাফেরা করার সময় স্টুডেন্টদের সবচেয়ে বেশি আপনার কাউন্টারের সাথে কাউন্টার ম্যানদের সাথে ঝামেলাটা করে, মারামারি বলেন, ঝগড়া বলেন, কথা কাটাকাটি বলেন এই কাউন্টারের সাথে বা ড্রাইভার হেল্পারের সাথে, এই ঝগড়াটা লিপ্ত থাকে।
ঝগড়াটার উৎস কি, কেন হয় ঝগড়াটা?
উৎস হচ্ছে লোক, যেমন আজকে কথা দেয় আমি ধরি যে বাসে আমি উঠছি, ওঠার পর দেখতেছি যে স্টুডেন্ট ভাড়া দিবে আপনার লোক 8 টাকা আছে, 16 টাকা ভাড়া, 8 টাকা আছে, 8 টাকা দিবে, 8 টাকা না দিয়ে সে 5 টাকা দিচ্ছে। কারণ স্বাভাবিকভাবে তো আপনার হেল্পার আপনার বলবে যে আপনি হাফ ভাড়া 8 টাকা, আপনি 8 টাকাই দেন, আপনি 8 টাকা না দিয়ে আপনার আমার 5 টাকা দিতেছেন, কত টাকা নিলেন, নেন না নিলে টাকা দিবই না।
আচ্ছা, তাহলে শুধু শুধু আমরা তাদেরকে দায়ী করবো না, মাঝে মধ্যে দুই পক্ষই দায়ী,
দুই পক্ষই দায়ী,
ওকে, নিয়াজ নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি একজন লিখেছেন যে আমি এই মাত্র এলাম। আচ্ছা, ফারজান একটা SMS, আচ্ছা সিটিং বাস নিয়ে কথা বলেছেন, স্টুডেন্টের হাত ভাড়া নিয়ে কথা বলেছেন, আমরা এই বিষয় নিয়ে বারবার আলোচনা করেছি। আর আচ্ছা, গুলিস্তান থেকে নারায়ণগঞ্জে যে 35 টাকা ভাড়া রাখা হয় বাস উঠবার পরে, যেখানে নামে না কেন এই টাকাটা দিতে হয়, এটা কি দূরত্ব অনুযায়ী ভাড়াটা ঠিক আছে কিনা আপনার কাছে জানতে চেয়েছেন।
নারায়ণগঞ্জে যে
এবং এই নিয়মটি যে উঠলে এই 35 টাকাই দিতে হবে যেখানে নামে না কেন,
মানে নারায়ণগঞ্জ যে বাসটা চলে, নারায়ণগঞ্জে বাস চলে হলো কয়েকটা বাস চলে, বন্ধন, আনন্দ, এসি বাস আছে, আপনার আসিয়ান, এরকম টাইপের কিছু আরো কিছু বাস আছে। তো মনে হচ্ছে হলো যে ওরা নারায়ণগঞ্জের বাসের যে যাত্রী যারা, তারা কিন্তু সাধারণত ওই নারায়ণগঞ্জে যাত্রীরাই উঠে যারা নারায়ণগঞ্জে নামবে, এটা কিন্তু আগে থেকে হয়ে আসছে। আমি দেখে আসছি যে যদি আপনার 30টা সিট থাকে, আপনার 27 জনই হলো নারায়ণগঞ্জেরই আপনারই,
আর 2-3 জনের আগে
হয়তো আগে পিছিয়ে নামে, এ কারণে তারা হয়তো বা 30 টাকা, আমি জানা মতো আমার 25 টাকা ছিল সে সময়, যাই হোক, হ্যাঁ, এই হয়তো বা এই কারণেই তারা একটা রেট করে করছে আর কি, যে
সেটা খুবই অল্প সংখ্যক কয়েকজন হয়তো বা আগে সাইনবোর্ড, ভুইগড়
হয়তো নেমে যেতে পারে বা চার সাত এদিকে নামতে পারে। আর এই যে 5 টাকা যদি শীতের ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনার ফ্লাইওভারের যে চার্জটা হয়তো বা এটা যাত্রীদের সেবার কারণেই হয়তো বা এটা
লং রুটে, এটা তো নগর পরিবহনে খুব একটা দেখা যায় না, ঈদের সময় ভাড়াটা বেশি। তবে যে হাইওয়েতে আমরা যেটা দেখি যে ইন্টারসিটি যে বাসগুলি রয়েছে সেখানে মোটামুটি ডাবল না হলেও বেশ, ধরেন 400 টাকার টিকিট সেটা 600 টাকা, 700 টাকা, এসি বাস যেগুলি 1000 টাকা টিকিট সেগুলি 1400 টাকা, 1500 টাকা দিয়েও যেতে হয়। তো এই এটা কেন আপনি আপনি বলতে পারবেন?
এটা আমার, আমি কি বলবো, আমি তো মানে এই ব্যাপারটা আমার থেকে না শুনে স্বয়ং আপনার বর্তমান যে যোগাযোগ মন্ত্রী সে নিজেই তো এটা নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে, সে নিজেই তো প্রত্যেকটা ইয়েতে আপনার সাদেবাদ বলেন, গাবতুলি বলেন, প্রত্যেকটা জায়গা জায়গায় উনি নিজেই তো পর্যবেক্ষণ করতেছেন, তারপরে তো কুলে উঠতে পারতেছেন
না। মাননীয় মন্ত্রী যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন
অনেক 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 অনেক
সুবিধার জন্য, তাকে ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে, তিনি কাজ করে চলেছেন এবং ইনশাআল্লাহ তিনি অবশ্যই আমাদের এই সেক্টরটাকে, যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি হবে আমরা আশা করব। মাননীয় মন্ত্রীকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তানহা চৌধুরী লিখেছেন যে অনিয়ম অন্যায়ের প্রতিবাদ করতে আপনি বলছেন, কিন্তু যখন অন্যায়ের প্রতিবাদ করতে যাই সাধারণ মানুষও তখন বিপদে পড়বে, তখন তারা কি করবে? প্রতিবাদ যদি করতে যায় যে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, তখন তো তারা বিপদে পড়বে
না? বিপদে কিভাবে পড়বে? যখন আপনি প্রতিবাদ করবেন, আপনার সাথে তো অবশ্যই আরো যাত্রী যারা আছে তারা আপনার সাথে একত্রিত হবে। আপনি দেখবেন যে যখন একটা বাসে যখন একটা যাত্রী যখন কথা বলে, প্রত্যেকটা যাত্রী কিন্তু তাকে সাপোর্ট করে যায়।
মাঝে মাঝে এমনও হয় যে কেউই সাপোর্ট করে না, সবাই চিন্তা করে যে
এরকম আমি দেখিনি।
আচ্ছা,
আমার চোখে পড়ে নাই।
আচ্ছা আচ্ছা,
আমি জানি আপনার চোখে পড়ছে কিনা, কিন্তু আমার চোখে এ পর্যন্ত পড়ে নাই
না। তবে যে ছাড় দেওয়ার যে বিষয়টা, যে চাকুর সঙ্গে এটা হচ্ছে আমি দেখিনি কিছু, আমি চুপচাপ থাকি, এরকম মানসিকতার কিছু কিছু মানুষ,
তাহলে তো আপনার
সব ক্ষেত্রে, এটা শুধু বাসের যাত্রী না,
আশেপাশে যদি আপনার প্রশাসন থাকে, পুলিশ প্রশাসন থাকে, তারা ইনফর্ম করা, এছাড়া কিছু করার নেই।
ওকে, দুর্জয় আমাদের সঙ্গে, এরপর দেখতে পাচ্ছি রয়েছেন কলমের সংগ্রাম নামে একজন মানুষ, লিখেছেন কিছু যাত্রীরা এমন ভাবে ড্রাইভারের উপর জুলুম করে যা ঠিক না, আবার কিছু কিছু ড্রাইভারও আছে তারা মাঝে মধ্যে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে, এটাও ঠিক না, অবশ্যই কোনোটাই ঠিক না। এক্ষেত্রে আপনি কি বলবেন?
এই কথা যে কখনোই যাত্রীরা ড্রাইভার সাথে যেন খারাপ ব্যবহার না করে, কারণ তারা গাড়ি, একটা ড্রাইভার আপনাদের নিয়ে যাচ্ছে, মরণ বাঁচন কিন্তু তার হাতে,
এবং ড্রাইভারেরও উচিত নয় যে
যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করতে, কালামের কথাতেই আসতে হয়। যেমন একটা কথা, এখন আবার একটা কথা মনে পড়লো, যে 2007 সালে শাহবাগে সার্জেন্ট আমার গাড়ি আটকেছে রিকুইজিশন, তখন তো রিকুইজিশন করে যে আপনার রিকুইজিশন করার জন্য আটকানোর পর আপনার সর্বোচ্চ সে আমাকে আমার 10 মিনিট সময় নিতে পারে রিকুইজিশন করার জন্য। আমাকে আমার লাইনম্যান ফোন করলো যে বস্তাতে আসেন গাড়ি রিকুইজিশন করবে। তো আমি আসতে আসতে আমি যখন আসি তখন 15-20 মিনিট সময় মানে লাগছে। আমি যখন মানে গাড়ি কাছাকাছি আসছি তখন হঠাৎ করে তাকে দেখি আমার গাড়ির মধ্যে আগুন,
আচ্ছা
প্রচন্ড রকমের আগুন, এবং আমার পুরো গাড়িটা আপনার আগুনে হয়ে গেল। তো সেই সময় উপর লেভেল থেকে কথা মানে গাড়ির কোথায় পুরানো হয়েছে, কার গাড়ি পুরানো হয়েছে, কিভাবে পড়লো, তো তখন উপর লেভেল থেকে আসলো যে গাড়িটা কে ধরছে, সাজেন্ট ধরছে, সাজেন্ট ধরে সাজেন্ট গাড়িটা ফেলে রাখছে। আর তখন তো গাড়ি পুরানোর একটা ই ছিল বা দুর্বৃত্তরা তখন গাড়ি পুড়াই দিচ্ছে। এখন যদি আমি এটা উপর লেভেলে যাওয়ার জন্য যখন আমাকে ডাকলো যে কেস করার জন্য বা ই করবেন যে কেমনে কি হয়েছে, তখন আমি তো অবশ্যই তো ওই সার্জেনের নাম দিব যে ওই সার্জেনের কারণে আমার গাড়িটা পুরো পুড়া গেছে, কারণ সার্জেনে আমার গাড়ি আটকে ছিল, তাই না?
আচ্ছা আসলে এই ঘটনাটা কি আপনারা জানতে পেরেছিলেন যে কেন পুড়িয়েছিল, ওই সময় কোন রাজনৈতিক অস্থিরতা ছিল?
অস্থিরতা ছিল 2007 মানে যে পুলিশ দিয়ে টহল করবে, হ্যাঁ তো তখন এই কারণে গাড়িটা আটকে রেখেছিল। তো তখন ওই ব্যাপারটা নিয়ে উপর লেভেলে তখন যায় এবং কেন কে আটকেছিল, কি কারণে আটকেছিল, গাড়িটা পুড়লো কিভাবে। তো অবভিয়াসলি আপনার কথা এসে পড়ে যে তাদের সাজেন আটকেছিল, সার্জেনের উপর দোষটা এসে পড়ে। তখন কিন্তু আমরা কি করলাম, আমাদেরকে ওই সার্জেনদের যে ই থাকে, বস থাকে, টিআই মানে ট্রাফিক ইন্সপেক্টর আর এসি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, তারা আমাদের দেখে বললো যে ভাই ওই সার্জেন্ট যা আটকেছে এটা ঠিক আছে, কারণ আপনি যে সার্জেন্টের কথা বললেন যে সার্জেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, আমরা তাদের স্বার্থে আমরা কিন্তু পুলিশের নাম ওই সার্জেন্টের নাম বলিনি।
আচ্ছা
আমরা বলছি যে দুর্বৃত্তরা আমাদের ওই গাড়িটা পুড়িয়ে দিয়েছে।
আচ্ছা আচ্ছা তাবাসুম তিনি অভিযোগ করেছেন যে কার্ড দেখাবার পরেও বাজে ব্যবহার করা হয়। সো কিছু যারা বাসে যারা হেল্পার হিসেবে কাজ করেন, কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন, তারাও কিন্তু যাত্রীদের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার করেন। সো এক্ষেত্রে একজন যাত্রী কি করতে পারে, প্রতিবাদ তো অবশ্যই করতে পারে,
প্রতিবাদ করতে পারবে, অবশ্যই প্রতিবাদ করতে পারবে, এবং দরকার পড়লে ও যাত্রী আরো দু একজন যাত্রীকে নিয়ে প্রতিবাদ করতে পারবে।
জি
কার্ড দেখানোর পরে যদি আপনার যদি টাকা না নিতে চায় তাহলে অবশ্যই প্রতিবাদ করতে পারবে।
ওকে শিশির লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি টিপু লিখেছিলেন, এরপরে দেখতে পাচ্ছি লিখেছেন ইমু, এরপরে লিখেছেন সজীব, মাফিন লিখছিলেন, এরপরে বিথি লিখেছেন আমাদেরকে, কিরণ, বিথি, আকাশ। আচ্ছা এই এপিসোডটি আবারও কবে আপনি শুনতে পারবেন? আচ্ছা এইটা আবারও আপনি রিপিট শুনতে পারবেন না, আপনি এই এপিসোডটি ডাউনলোড করে শুনে নিতে পারেন। যিনি প্রশ্নটি করেছিলেন সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে www.dhaka904.com। জুয়েল রানা তিনি লিখেছেন যে আমি এবং আমার বন্ধুরা শুনছি, রমন ভাইকে থ্যাংকস অনেক কিছু জানাবার জন্য। শাহজাহান সাজু তিনি লিখেছেন মানুষরা খুব ঝুঁকি নিয়ে বাসে ওঠানামা করাতে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, এর জন্য বাসের ড্রাইভার দায়ী। বাসের ড্রাইভার কি দায়ী
এক্ষেত্রে? আমি বলবো যে বাসের ড্রাইভার যতটুক না দায়ী, আমরা সাধারণ জনগণ বা যাত্রী তার চেয়ে বেশি দায়ী। একটা চলন্ত বাসে যখন আপনি লাভ দিতে যাবেন তখন পা ফসকানো বা পা পিছিল খাওয়ার একটা কিন্তু চান্স থাকতেই পারে।
জি
আপনার গাড়ি থামা অবস্থাতে ওঠেন, যখন আপনি চলন্ত অবস্থা উঠবেন তখন ড্রাইভার তো আর কিছু করণীয় নাই, তখন তো অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক। তো আমাদের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের সতর্ক থাকতে হবে, যদি আমরা সতর্ক থাকি তাহলে এই জিনিসটা হবে না।
ওকে, আমরা আপনার কাছ থেকে একেবারে শেষের দিকে চলে এসেছি। সব শেষে আমরা আপনার কাছ থেকে একটা ট্রাকের একটা গল্প শুনতে চেয়েছিলাম। এটা ট্রাকের
গল্পটা হচ্ছে, তো একটা পর্যায়ে তো যে আমাদের সাথে মানে পুলিশ প্রশাসনের সাথে আমাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তো আমরা রাত বাজে তখন আনুমানিক 10:30-11:00, তো আমরা মৎস্যভবনে বসে, আমি নাম উল্লেখ করি, সার্জেন্ট আপনার ছিল হলো আপনার এমদাদ ভাই, তারপর ছিল হলো নিখিল ভাই, তারপর ছিল হলো নূরে আলম ভাই, এখন ডিউটি করতেছে হলো আপনার বসুন্ধরাতে, তারপর ছিল হলো আশিক ভাই। আমরা এখন চার পাঁচজন ওই মৎস্যভবনে বসে ফুচকা না কি জানি খাচ্ছিলাম, মানে কথা বলতেছিলাম আর খাচ্ছিলাম। এমন সময় আপনার থেকে প্রেস ক্লাব থেকে একটা মানে অকিটকিতে মেসেজ আসে, এত নম্বর ট্রাকটা আটকাবো, আমি ইডিসি মানে মানে নাই ঝুঁকে আসতেছে। তখন আবেদনে বেরিয়েছিল, তখন আবেদনে বেরিয়েছিল হলো এটিএ মানে অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ইন্সপেক্টর।
আচ্ছা,
আবেদনী ভাই উনি আমাকে বলতেছে যে রোমান কাম কর ভাই, তুমি আর আশিক মন্ত্রীপাড়া দিয়া শিরোডন হইয়া শাহবাগ দিয়ে আসো, আর ইয়ারে নিখিল ভাই বললো তুমি মৎস্যভবনে দাঁড়াও। নিখিল ভাই আর ইয়ারে আবেদনী ভাই করলো কি, আমি জায়গা শাহবাগের জায়গা যদি মনে আটকে দিতে পারো তো শাহবাগে আমি ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করি। তো আমরা ঠিক আছে গেলাম, যাওয়ার পর তো এখানে নিখিল ভাই আটকাতে পারেনি, আর শাহবাগের আবেদনী ভাই যা যে ট্রাফিক নিয়ে যে আপনার ওই যে লোহার ইগুলো যে আপনার ব্যারিকেড যে ওটা টান দিতে 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 ট্রাক এসা মনে বাইরে গেছে, পিছনে পিছনে নিখিল ভাইয়ের আপনার
অন্যান্য যারা ছিলেন
থেকে আসছে যে প্রেস ক্লাব থেকেও আসছে তারা ওই ট্রাকে পিছিয়ে দিচ্ছে। আবেদ ভাই তখন হুন্ডারিস্টারদের ওরা পিছিয়ে দিচ্ছে, আমি আশিক ভাই, আশিক ভাই আবার শেয়ার রুমের ওই জায়গায় দাঁড়াইয়া রুম আমি দাঁড়াই আমি আস্তে আগাই, তো আমি আস্তে আস্তে আগাইতে আগাইতে আশিক ভাই আমার পিছিয়ে আগে আমার পিছিয়ে আসতেছে। তো আমি সামনে যখন যাচ্ছিলাম তখন ট্রাকটা খুব ফুসতে আসতেছে, তো আমি মনে করছিলাম এইটাই হবে এটাই হবে, করে আমার সামনে ফুসে তো গেল গা, তখন আবেদ বলতো এই ট্রাক এই ট্রাক সার্জন। তখন আমি মানে আমার তখন দৃষ্টিটা অনেক বড়, তো আল্লাহ মানে যাই আমি এক পায়ের উপর দিয়ে ভর দিয়া আমি মোটরসাইকেলটা ঘুরাইয়া আমি টান দিছি, টান দিয়ে আপনার এই বাংলা মোটরে আমি বাংলা মোটর আগেই পরিবাগের পরেই আমি ট্রাকটাকে ক্রস করছি, ক্রস করে আমি বাংলা মোটরে যেয়ে আমি রাস্তার মাঝখানে আমি আপনার হুন্ডা নিয়ে দাঁড়িয়ে গেছি।
আচ্ছা আচ্ছা,
এখন ওই ট্রাক ড্রাইভার আমার ঠিক এক হাত আগে এসা ট্রাকটা থামিয়ে দিচ্ছে, সারা দিনে সবাই আসছে আশিক ভাই আবেদ ভাই নিখিল ভাই সবাই আসছে, আসার পর আমাকে বলতেছে মানে আবেদ ভাই অনেক সিনিয়র, তো উনি আমাকে তুমি ক্লিয়ে বলতেন, তোমার খুব আদর করতেন, তো বলতো যে তোমার কি মাথা পাগল হয়েছে, তুমি রাস্তার মাঝখানে তুমি হুন্ডায় দাঁড়াই গেছো, তোমার মেয়ে চলে গেলে কি করতা, তখন যে না মেসেজ করলেন যে কি না কি রা ভিতরে আসছে থাকতে পারে এই কারণে, না তুমি এই কাজটা খুব ভুল কাম করছো এটা পরে তোমার লোক আলাপ করি। পরে একটা ট্রাকে ভিতরে ঢুকলো, ঢুকে দেখলো যে এখন আপনার লোকে যে লোহা লক্কর লেদ মেশিন মানে এইসব ই আর কাগজপত্র চাইলো, কাগজপত্র দিল, কাগজপত্র দেখলো কাগজপত্র রাইট রাইট, পরে বললো যে তুই থামলি না কেন, আপনি ড্রাইভার দুটো চট করে দিলি, তুই থামলি, তুই থামলে তো তোর অবৈধ কিছু নেই, আর এই লোহার লোক করে যে আপনার রিসিপ্ট সেটাও দেখাইছে, তো তুই ওই থামলে তো সমস্যা হইতো কি, চট করে দিয়া পরে কেস দিয়ে যাইছিল আশিক ভাই, তো কেস আর দেয় নাই আর দরকার থাক মাফ করে দরকার দাঁড়াই দিল। পরে আমার বললো যে তুমি এত রিস্ক কেন নিলা, তোমার যদি ম্যানেজার চলে যেত ট্রাক ড্রাইভার সাধারণত একটু ই হয়, রাত্রে চালা একটু অন্যরকম অন্যমনস্ক বা অন্য এইভাবেই চালা। তোমার মায়ের দেওয়া গেলে তোমার কি করতা, তুমি কি তুমি কি মেডেল পেতা এইভাবে আর কি
জিনিসটা। আপনি কেন এই ঝুঁকিটি নিয়েছিলেন?
আমি ঝুঁকিটা নিয়েছিলাম বলতে কি, আমার তো মাথার কাজটা করেনি, তো মাথার কাজটা করছিল যে ট্রাকটা আটকে দেবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে ট্রাকটা আটকে, কারণ ওর অবৈধ কোনো কিছু থাকতে পারে যেহেতু এত ফোর্সে আসতো। যেমন আমার আমাকে পাস কাটে চলে গেল, তখন বলছি যে ট্রাকের ভিতরে কোনো অবৈধ কিছু আসছে, তখন আমার কাজটা করতে ওইটাই।
আচ্ছা আচ্ছা, তো আপনি নিজেই বীরত্বের সঙ্গে ট্রাকটি দাঁড় করেছেন। সত্যি এখানে অনেক বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত, আপনি সত্যিই অনেক ঝুঁকি নিয়েছেন। সার্জেন্ট হায়দার ভাইয়ের একটা ঘটনা আপনি বলতে চেয়েছিলেন, সো একেবারে শেষের দিকে আমরা এই ঘটনাটি শুনবো আপনার কাছ থেকে।
এই ঘটনা বলার আগে আমি একটা কথা বলি, তাছাড়া একটা কথা
জি
বলবো, সেটা হচ্ছে হলো যে আমার জীবনে আমি একটা অপরাধ বলেন আর নিজের কাছে কষ্ট বলেন, যখন মানে পরিস্থিতিতে হয়তোবা ওটা এতটা বুঝতে পারি নাই, কিন্তু পরবর্তীতে যখন আমি অ্যানালাইজ করলাম বুঝলাম, তখন আমার কাছে জিনিসটা খুব কষ্টকর ব্যাপার স্যাপার হয়ে গেল। আমাদের পরিবহনের সাথে দেখা গেলো যে একজনের দুটা গাড়ি আছে, সে বললো আপনাদের পরিবহনের সাথে চালান, তো এইভাবে আমরা এরকম দুই চার পাঁচটা গাড়ি নিয়েছি, আমরা চালাইছি। তো একটা সময় এক চাচা আছে নবী টাইপের, এয়ারপোর্টে থাকে, তার দুটা গাড়ি আমাদের রোডে আমাদের সাথে দিছিল। তো ওনার গাড়ি একটা প্রাইভেট কারকে মারে, পিছনে ধাক্কা দেয়। তো তখন আমাকে ফোন দিল চাচা যে চাচা তুমি একটু যাও ওখানে যা দেখো, ওরা তো মিটমাট করতে পারতেছে না, তুমি যে একটু মিটমাট করে দিয়ে আসো। ওরা আমি যাই, যাওয়ার পর ওই প্রাইভেট কারের মালিকের সাথে আমি কথা বলি, কথা বলার এক পর্যায়ে চাচা বলে কি যে দেখো ২৫০০ টাকা মতন দাও, ২৫০০ টাকার ভিতরে দেখো মিটমাট করতে পারো কিনা। তো তখন ওই প্রাইভেট কারের মালিককে আমি ২৫০০ টাকা পর্যন্ত সাদি, তখন সে একটা কথা বললে যে না আমি টাকা নিব না, জান আমার তো 4,000 টাকা মানে ক্ষতি করছে, তার 8,000 টাকা ক্ষতি দিব।
আচ্ছা
বলে দিয়ে গেলাম, তখন চলে গেছে আর আমি অতটা মানে ই করি না, ঠিক আছে। পরে তাদের দাদা মিটমাট খুলে গেছি, ২৫০০ টাকা ভিতরে কমপ্লিট,
ধন্যবাদ আপনাকে এটা স্বীকার করবো
না, ঠিক আছে। তো পরবর্তীতে এটা এক কিছুদিন পর আমার মানে মনে হইলো যে জিনিসটা আমি কি করলাম, মানে আমার মানে অস্বস্তি লাগতেছিল, আমার খুব খারাপ লাগতেছিল একটা পর্যায়ে যে হ্যাঁ এটা কি হলো, এটা কি করলাম। তার পরবর্তীতে আমি চাচা করে খুঁজছি যে এই টাকাটা আমি শুধু দিয়ে দেবো, আমি এখনো খুব কষ্ট মানে আমি এখনো খুব কষ্টের ভিতরে আছি। আমি তাকে পাইনি, তার মানে সে যে বাসায় ছিলেন এই বাসায় উনি নাই। আমি খুব কষ্টে আছি যে আমি জীবনে কোনো সময় করলাম না, আর এটা কেমনে কি করলাম আমি, কারণে নিজের নিজের প্রতি ধিক্কারও দিচ্ছি। এবং যদি বলেন যে আল্লাহ পাকের কান্নাকাটি করছি, যে আল্লাহ আমার মাফ করে দাও আমি কি করুন। পরে আমি এক হুজুর সাথে আলাপ করলাম যে হুজুর আমি তো একটা বড় মস্ত বড় একটা খারাপ কাজ করে ফেলছি। ওরা বলে কি কি করতাম ভাই, আমার ভাই ব্যাপার আমি তার জন্য টাকা ২৫০০ টাকা তো মিটমাট করে দিছে, তো উনি তো মিটমাট হয়ে চলে গেছে, বলছে যে আমার 4,000 টাকা মতো খরচ হয়েছে ক্ষতি হয়েছে, ওনার দেখবেন 8,000 টাকা ক্ষতি হবে, ব্যাপার 8,000 টাকা ক্ষতি করে দিবে। তো আমি তো তাড়াতাড়ি ২৫০০ টাকা ফেরত দিইনি, তার মানে কি ওই 8,000 টাকা কি আমার উপরে ক্ষতি করবে, 8,000 টাকা ক্ষতি দিতে পারবে হুজুর। পরে হুজুর একটু ভাবলেন, ভাইবার পরে আমাকে বলতে হচ্ছেন যে আপনি চাচাকে একটু খুঁজেন, যদি না পান তারা প্রপোজিশন দেয় কোনো এতিমখানায় বা কোনো মাদ্রাসায় আপনি দান করে দিয়ে
জি,
যদি আপনার সৎ নিয়ত থাকে অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করবে।
ওকে ধন্যবাদ। আর সবশেষ ঘটনাটি আমরা শুনতে শুনতে আপনার কাছ থেকে বিদায় নেব।
আমার দেখার মতো ঢাকা সিটিতে সার্জেন্টদের, আমি যে সার্জেন্টের কথা বলি, আমার অনেক সার্জেন্ট আমার সাথে খুব ভালো সম্পর্ক। আপনার ডিসি পন্ত পাঠান সাহেব ছিলেন, উনি ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিলেন। আপনার টিআই ওয়ান উনি ছিলেন, এলাহি বক্স আমি তাকে আঙ্কেল বলতাম, ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমার। থানা লেভেলও অনেক ভালো ভালো, থানা লেভেলও আমার সাথে অনেক ভালো ভালো সম্পর্ক ছিল। তো আমার খুব ভালো লাগতে হলো কয়েকটা সার্জেন্ট, হ্যাঁ তাদের সাথে আমি খুব কম মিশতে পারছি, কারণ তারা বেশি দিন থাকতে পারে নাই। সবাই সৎ, উনি ছিলেন 100% সৎ, সবাই সৎ ভালো মানুষ, সার্জেন্টরা ভালো মানুষ, খারাপ বলবো না কাউকে। কারণ আপনি আমাকে হেল্প করছেন, আপনি আমাকে হেল্প করছেন, আমাকে উপকার করছেন, উপকার করছেন কিন্তু আপনি ভালো। কিন্তু
কিন্তু আপনাকে উপকার করতে গিয়ে তো তিনি অন্যদের অনেক অপকার করে দিয়েছেন, অনেকে এরকম আছেন
এরকম,
তাই না? ধরেন আপনাকে না, অন্য কাউকে একজন সার্জেন্ট উপকার করলো এমন ভাবে যে তিনি অন্যভাবে, তিনি যে ফিটনেস বিন গাড়িগুলোকে চালাতে দিলেন, তিনি দেখবার মতো হলেও তিনি দেখলেন না বিষয়টা। তারপরে বৈধ লাইসেন্স ছাড়া অনেকে গাড়ি চালাচ্ছেন, সেটাও তার দেখার দায়িত্ব, তিনিও সেটা দেখলেন না, হয়তোবা তিনি উপকারই করলেন। ওইটা
ভালো খারাপ আছে, ভালো খারাপ আছে, ঠিক আছে। তো এরকম এই ভিতরেও কয়েকজন সার্জন আছেন বা কয়েকজন আছেন সার্জন,
অবশ্যই আমরা সেটা বিশ্বাস
অবশ্যই আমি বিশ্বাস করি, কারণ আমি
আমার আপনি নিজে কাজ করেছেন, আপনি নিজে থেকে দেখেছেন যে অনেকে রয়েছেন, এটা আমরাও বিশ্বাস করি যে গুটি কয়েক হয়তো বা রয়েছেন এরকম দুর্নীতিগ্রস্ত, বাকিরা সবাই ভালো
ভালো
এবং তারা সবসময় ভালো কিছুই করতেছেন।
তো এরকম এক সার্জন আছে, উনি ওই লোকের ডিউটি করতেন আপনার হাইকোর্ট, হাইকোর্ট মোড় প্রেস ক্লাব পল্টন এদিক দিয়ে ডিউটি করতেন, আমাদের গাড়ি তো ওদিক দিয়ে আসে। তো ওনার নাম হলো হায়দার, হায়দার আলী
জি।
তো উনি গাড়ি ধরতেন, ধরা ওই আমি যেতাম, কোনো আপনি কষ্ট করে আসছেন, আমি ছোটো একটা কেস দিয়ে দিই, তাহলে 137 টাকা কেস দিয়ে দিল, ছোটো হচ্ছে একটা কেস। আমি ওনাকে অনেকভাবে চেষ্টা করছি যে ভাই আমার গাড়ি আটকেন না, বাই করেন না, তবে আমি আপনার গাড়ি আটকাবো না, রেখাও দেবো না, তবে ভাই আমি আমার নিয়মে বাইরে যাব না।
আচ্ছা,
ওনার মতন সার্জেন আসলে বলা খুব বাহুল, মানে উনি ওনার কথা বলে মানে শেষ করার মতন না, আমার কাছে খুব ভালো লাগছে, সৎ নিষ্ঠাবান মানুষ কিন্তু বিপদে পড়লে বা পরিস্থিতির শিকার হলে বুঝতে পারে যে সে কি করছে বা করছে। এক সাজেন আছে, উনি ওনার সন্তানের ছোট ক্লাস টু অথিতে পরে ওনার ছেলের সাইকেলে সাইকেল গিয়ে চেনের লাইগা তার পাও মনে করেন ওই হাত দিয়ে ভিতরে ইট হয়ে গেছে, পরবর্তীতে পাও কেটে দিতে হয়। পরে ওই সার্জেন্ট কামল, আমি ছিলাম তাদের তিন সার্জেন্ট ছিল, পরে দিন সে তৌবা কাটে যে সে অন্যায় আর ভাবে কোনো মানে ই করবে না, ড্রাইভারদের মারবে না, আদার্স আর কোনো কিছু করবে না, এবং পরবর্তীতে সে সত্যিই খুব ভালো লোক হয়ে যায়।
জি, আমরা চাই এরকম দুর্ঘটনা কারো জীবনে না আসুক, এবং আমরা যাত্রী হিসাবে যেটা চাই যে ঢাকার যে পরিবহন ব্যবস্থা এখানে একটা শৃঙ্খলা থাকুক। তো সব শেষে আমরা একেবারে চলে এসেছি, একেবারে অনুষ্ঠান শেষ করবো। অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন। সব শেষে আপনার কাছ থেকে যাত্রীদের উদ্দেশ্যে কিছু আপনি যদি বলতে চান বলবেন, এবং যারা চালক রয়েছে, যারা পরিবহন শ্রমিক রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন, আমরা আপনার বক্তব্য দিয়ে শেষ করব।
সর্বশেষ আমি শুধু বলতে চাই যে যারা যাত্রী হিসেবে যারা যান, তারা ড্রাইভারদেরকে মানুষ বলে গণ্য করে, যারাই থাকে না কেন, সারা দিন ঘামে ইয়েতে তারা গাড়ি চালায়, আপনাদেরকে সেখানে পৌঁছে দেয়। আপনাদের কাছে একটাই অনুরোধ, তাদেরকে অন্ততপক্ষে মানুষ হিসাবে গণ্য করেন। আর আরেকটা ব্যাপার হচ্ছিল যে যাত্রীদেরকে বলবো, ভাই ভাই যারা আমাদের ভাই বন্ধু যারা লাগেন, বড় ভাই লাগেন, আপনারা নারী আসন যেটা আছে নয়টা, আমাদের মা বোন
জি
যারা যায়, কাইন্ডলি যদি আমাদেরকে বা আমাদের এই কথা যদি একটু আপনারা ভালো লেগে থাকে, কাইন্ডলি আপনারা নিজেরও মা আছে বোন আছে, আপনারা নয়টা আসনটা অন্তপক্ষে খালি রেখা আপনারা বসবেন
জি।
এই অনুরোধটা আমি যাত্রীদেরকে বা জনগণদেরকে করতে চাই।
এবং এখন সব শেষে আপনি অনুরোধ করবেন যারা ড্রাইভার আছে, যারা বাস মালিক রয়েছেন।
হ্যাঁ, বাস মালিকদেরকে মানে আমি একটা কথা বলতে চাই কি, যে যদি বাস মালিকরা যদি যদি ঠিক থাকে যে আমি অরিজিনাল লাইসেন্স আর আমি
ড্রাইভারকে
নিয়োগ দিব না, তাহলে কারো সাধ্য নাই, ড্রাইভারদের কোনো সাধ্য নাই এত যে মরে গেল গাড়ি পাবে। তো ওনাদের অনুরোধে আর মালিক সমিতি বাবা যে যদি বা মালিকরাই যদি একত্রিত হইয়া যদি বা আপনার বিয়াতিতে যায় যদি অনুরোধ করে বা ব্যবস্থা গ্রহণ করে যে একটা ড্রাইভার মানে 100-200 ড্রাইভারকে নিয়ে যেয়ে যে আপনার দেখেন চালানো দেখেন কেমন আপনার লাইসেন্সটা, আমার মনে হয় যে লাইসেন্সটা করতে তাদের সুবিধা হবে।
আর এই যে বেপরোয়া গাড়ি চালানো,
ড্রাইভার ভাইদের বলবো যে আপনারা কখনোই বেপরোয়া ভাবে গাড়ি চালান না, আপনার কাছে আপনার হাতে আপনার 50 জনের যান আপনার হাতে, উপরে আল্লাহ পাক তো বসে আছেন, কিন্তু 50 জন যাত্রীর যান আপনার হাতে থাকে, আপনারা ভালোভাবে সজ্ঞানে গাড়ি চালান
এবং বৈধ লাইসেন্স নিয়ে গাড়ি চালাবেন। আমার পক্ষ থেকে অনুরোধ, যেখানে সেখানে গাড়ি পার্ক করবেন না, যেখানে সেখানে যাত্রী উঠানো নামানো করবেন না, নামাবেন না, এবং হর্ন বাজাবেন না, বিশেষ করে জ্যামে বসে, এবং যেখানে যেখানে যেসব স্থানে সম্পূর্ণ এক কথা যেটা যে চালাবার যে নিয়মকানুন রয়েছে এই নিয়মকানুনটি আপনি মানবেন, সুশৃঙ্খলভাবে আপনি গাড়ি চালাবেন। যাত্রীদের প্রতি অনুরোধ যে আমরাও আমাদের মতো করে যতটুকু পসিবল আমরা সেভাবে আমরা আমাদের মতো করে চলবো, এবং ড্রাইভারদের সঙ্গে ভালো ব্যবহার করবো, অপ্রয়োজনে ঝুঁকি নিয়ে আমরা গাড়িতে উঠবো না। এবং
শেষে আমি আবারও বলতে চাই যে আপনারা আমার ভাইয়েরা
জি
অন্তত পক্ষে যেন 9টা সিট খালি রাখছেন আমাদের মা বোন,
এটা আমাদেরও আমাদেরও দাবি, এবং এই ব্যাপারটি আশা করছি যে সবাই আমরা দেখি মাঝে মধ্যে হয়তো এরকম উদ্ভট কিছু ব্যাপার দিতে পারে যে সেই জায়গাগুলি দখল করে আছেন এবং মহিলারা উঠলে উঠতে দিচ্ছেন না। আমরা আমাদের মা বোন যারা যাত্রী রয়েছেন তাদেরকে সম্মান করব সবার আগে, দ্বিতীয়ত তাদেরকে নিজেদের মা বোন হিসাবে আমরা জায়গাটি ছেড়ে দেব। আগে একটা ব্যাপার লক্ষ্য করতাম, এখনো হয়তো বা ঘটে, কিন্তু এখন খুব একটা চোখে পড়ে না, আগে খুব চোখে পড়তো যে গাড়িতে কোনো মুরব্বী উঠলে সঙ্গে সঙ্গে সিটটি ছেড়ে দিয়ে তাকে বসতে দেয়া, যে কো একটু বয়স্ক মুরব্বী দেখলে আমরা এই কাজটি আগে দেখতাম, বাট এখন অনেকদিন এই ব্যাপারটি দেখি না, জানি না কেন হচ্ছে না অথবা কেন হয় না, হয়তো বা হয় আমার চোখে হয়তো বা পড়ে না, আমি খুব একটা বাসে চলি না, আমার বাসা এত কাছে যে রিক্সাতে যাতায়াত করা যায়, সো ব্যাপারগুলি হয়তো বা হয়, আমি আশা করবো হয় এবং এটা হয়ে থাকবে। ওকে, অনেক ধন্যবাদ আছে রোমান চৌধুরী আজকে আমাদের সঙ্গে ছিলেন, এবং পরিবহন সেক্টর নিয়ে অনেক কথা আজকে আমরা বলেছি। এপিসোডটি যারা কোনো কারণে মিস করে ফেলেছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.dhakasun904.com। অন্ধকারে গল্পের যে কোনো আপডেট পেতে অন্ধকার গল্পের যে ফ্যান পেজ সেটাতে যুক্ত থাকবেন facebook.com/og90.4। এবং এছাড়াও আপনি যারা আসতে চান আমাদের অন্ধকার গল্প স্টুডিওতে, জানাতে চান কোনো অন্ধকার জীবনের ঘটনা, কোনো অন্ধকার অধ্যায়ের ঘটনা, কোনো অজানা কোনো ঘটনা, অনেক ঘটনা কিন্তু অন্ধকার গল্পে উঠে এসেছে। আপনি যদি সবগুলি এপিসোড শুনে থাকেন আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেক এপিসোডে কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন ধরনের সেক্টরের বিষয়, সেক্টরের ঘটনাগুলি কিন্তু আমরা তুলে নিয়ে আসবার চেষ্টা করি। সো যদি থাকে আপনারও এমন কিছু আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের সঙ্গে যোগাযোগ করবার ঠিকানা ইমেলের মাধ্যমে অথবা SMS এর মাধ্যমে, SMS এ যারা যোগাযোগ করতে চান SMS এর শুরুতে লিখুন OG স্পেস দিয়ে নাম স্পেস ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এছাড়া ইমেল যারা পাঠাতে চান ইমেল অ্যাড্রেসটি হচ্ছে og@dhakafm904.com। এছাড়াও অন্ধকার গল্পের যে ফ্যান পেজ facebook.com/og90.4 সেটাতেও আপনি জানাতে পারেন। এবং আমার মনে হয় যে সেখানে জানালেও অন্ধকার গল্পের টিমে যারা কাজ করেন এই টিম মেম্বাররা আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাকে ইনভাইট করবেন, আপনার সঙ্গে কথা বলবেন, নিশ্চয়ই আপনি কোনো সঠিক নির্দেশনা তাদের কাছ থেকে পেয়ে যাবেন। ওকে, অনেক ধন্যবাদ আজকে আসবার জন্য রুমন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি এরপরেও আমরা আপনাকে পাবো আমাদের স্টুডিওতে। এবং আপনি ভালো থাকবেন, আপনার জীবন সুখের হোক, এবং যারা আপনার কথা শুনেছেন সবাই আপনার অনুরোধগুলি রাখবার চেষ্টা করবেন, এটাই আমরা আশা করব। সো সব শেষে আসলে ধন্যবাদ আপনাদেরকে যারা এত রাত জেগে আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে শুনেছেন, প্রশ্ন করেছেন। আমরা চেষ্টা করেছি কিছু কিছু প্রশ্নের উত্তর নেবার জন্য আজকে অতিথির কাছ থেকে। আসলে এত এত প্রশ্ন সবার কাছ থেকে সবগুলি প্রশ্ন আমরা নিতে পারিনি, এই জন্য অত্যন্ত দুঃখিত। আসলে সময় খুবই কম, যার কারণে এত প্রশ্ন নেওয়া আমাদের পক্ষে সম্ভব না, নিতে পারিনি এই কারণেই। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, নিরাপদে থাকুন। কথা হবে আবারও অন্ধকারের গল্পে আগামী রবিবার ঠিক 10:30। আমি চলে যাচ্ছি কিন্তু অন্ধকারের গল্পের টিম তারা চলে গেল, তাদের কাজ কিন্তু থেমে নেই, তাদের কাজ চলবে, তাদের কাজ চলে, সপ্তাহ জুড়ে তারা কাজ করেন এবং সপ্তাহ শেষে আমাদের জন্য একটা এপিসোড উপহার দেন। অনেক ধন্যবাদ যারা কাজ করছেন। পরিশেষে আরো একবার বলি, আমাদের এই অন্ধকারের গল্পের যিনি প্রযোজক সাদেক সামি, তিনি গতকাল মানে রবিবার তার মেজো ভাই তাকে হারিয়েছেন। দীর্ঘদিন তিনি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে তিনি মৃত্যুবরণ করেছেন। গতকাল আমরা অন্ধকার গল্পের পরিবারের পক্ষ থেকে এবং ঢাকা এফএম পরিবারের পক্ষ থেকে সমস্ত লিসেনার পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করি এবং তার রুহের আত্মা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি যেন আল্লাহ পাক যেন তাকে বেস্ত নসিব করেন, আমিন। আজকের মতো বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এফএম এর সঙ্গে থাকুন। কিভাবে
This track was downloaded from FusionBD.com.